ধন্যবাদ ভাই নেবেল, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। পুনরায় আজ সকালে আরাধনালয়ে ফিরে আসা আনন্দের ব্যাপার, এক অনুগ্রহপূর্ণ শুভ সকাল আপনাদের সকলকে। আর আমি বিশ্বাস করি যে এটি হবে আমাদের জন্য একটি মহান দিন আমাদের প্রভুর উপস্থিতির মধ্যে। আমি আজ সকালে একটি পাঠ পেয়েছি, আমি এই পাঠে সরাসরি চলে যেতে চাই, কারণ আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ এবং এটি একটি এবং লোকদের একঘেয়ামি থেকে দূরে রাখার জন্য। আপনারা জানেন দীর্ঘ সময় ধরে থাকতে হবে, অনেকেই দাঁড়িয়ে আছেন। আমি সরাসরি পাঠে চলে যেতে চাই। আর এখন আজ রাতে আমি আমার জীবনের পথ নির্দেশক বিষয়ে আলোচনা করতে চাই, আর আমি আশা করি যে অনেকেই থাকতে পারেন, যতজন সম্ভব আজ রাতের জন্য উপস্থিত থাকবেন। তবে যদি আপনাদের নিজস্ব একটি গির্জা আছে, আমরা অবশ্যই আমরা চাইব যে আপনারা আপনাদের গির্জায় যান। এটা আপনার কর্তব্য সেখানে থাকা, আপনার দায়িত্ব কর্তব্য সেখানে, আপনার দীপ্তি সেখানে উজ্জ্বল হোক। এখন আমরা আশা করি যে প্রতিটি সময় যখন আপনারা ফিরে আসবেন, আমরা এখানে চারপাশে আরো কিছু ছোট স্থান পাবো, কিন্তু এটা নিয়ে আমরা একটু অসুবিধায় আছি। ও সব জায়গাতেই নির্বাহক সমিতির লোকেরা নিশ্চিত রূপে সব স্থানে খুঁজে দেখেছেন। তারা এক স্থানে পাঠায়, তারা একটি অনুমোদন করে দেয়, তারপর তারা অন্য কোনো স্থানে পাঠিয়ে দেয়, আর তারা সেটিকে নিষেধ করে দেয়, আর এটি ফেরত পাঠিয়ে দেয়, আর তারা এটিকে ফের এখানে অনুমোদন করে দেয় পুনরায়। ও আমাদের কি সময় গিয়েছে, কিন্তু আপনারা জানেন শয়তান সবসময় যা ঠিক তার বিরুদ্ধে লড়াই করে। শুধু মনে রাখবেন আপনারা সর্বদাই এই বিষয়ে সঠিক। আমি বিস্ময় বোধ করছিলাম, তুমি কোথায় ছিলে অ্যান্থনি? আমি দেখতে পাচ্ছি তুমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করছিলে। আমি শ্রোতাদের মধ্যে তাকিয়ে দেখলাম, উনি বললেন তুমি ওখানে বসেছিলে নিউ ইয়র্ক থেকে ভাই মিরানো। আপনাকে এবং আপনার বাবাকে এখানে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করছি এবার বিদেশে যাত্রা যাওয়ার সময় আমি আবার একটি বসন্ত পাচ্ছি নিউ ইয়র্কের বাইরে, সেখানে কোনো জায়গায় যদি প্রভু চান। তাই আমরা আপনাদের প্রত্যেককে পেয়ে খুবই আনন্দিত। আপনাদের জন্য এখানে থাকা বেশ বেশ উত্তম। আর গত রাতে আমরা একটি মহান সময় পেয়েছিলাম, অথবা আমি অন্তত পেয়েছিলাম, আমি পেয়েছিলাম যিশায় মন্দিরের ভিতর। সুতরাং আপনারা, আর আজ সকালে আমরা এই বিষয়ের উপর বলতে চাই অথবা শিক্ষা দিতে চাই, বরং যদি আমরা পারি জীবিত আরাধনালয় তৈরি করা, জীবন্ত ঈশ্বরের আরাধনালয় তৈরি করা, ঈশ্বরের থাকার স্থান, সিদ্ধ পুরুষ, জীবন্ত ঈশ্বরের জীবন্ত আরাধনালয় তৈরি করা যেখানে তিনি বাস করেন। আর যদি আমি বুঝতে পারি যে উনাদের কাছে ভালো গান আছে, আমি সেগুলো শুনতে পাইনি, আর আজ রাতে আমি এখানে আসার চেষ্টা করব। আমার স্ত্রী আমাকে ভাই আনগ্রেনের বিষয়ে বলেছে, আমি বিশ্বাস করি এটি তার নাম ছিল, তিনি নিচে টেনেসি থেকে এসেছেন। এখন কত রাতে তিনি এখানে ছিলেন আজ সকালে আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার অনুমান সে এখানে কোথাও আছে। আর আমি চাইবো আজ রাতে তার গান শুনতে, যদি আমি পারি, যে তার মহিমা হইতে নিচে, অথবা কত মহান তুমি। আর আমি তার শুনতে চাইব, কতজন ভাই আনগ্রেনের গান শুনতে চান? ও আমি ভালো সঙ্গীত পছন্দ করি। আর মেয়েটা বলেছে যে তার এক রকম গভীর সুর আছে, আর এটা তাকে ভাই ব্যাকস্টারের কথা মনে করিয়ে দেয়। তিনিও একজন গায়ক, যেমনটি আমরা সবাই জানি। আর তার মহিমা হইতে নিচে, অথবা কত মহান তুমি, আমি বিশ্বাস করি আমি তাকে এখন খুঁজে পেয়েছি, ওখানে ওটা ঠিক আছে। তো ভাই আনগ্রেন, আজ রাতে যদি আপনি চান, আর যদি আপনি থাকেন, আপনি থাকতে চলেছেন অথবা থাকার চেষ্টা করবেন আজ রাতে সবার জন্য? আচ্ছা, আমি আপনাদের বলি এই বিষয়ে কি বলবেন। যদি আমরা, আমি কারোর মধ্যে কোনো সংঘাত চাই না, কিন্তু কেন নয় তাহলে যদি আমরা করি, সপ্ত মুদ্রার সময় যখন আমরা তা প্রচার করি, যদি আপনারা আসেন, আমি চাইবো এটি টেপ রেকর্ড করে রাখার জন্য। আপনারা দেখুন এটি পাবার জন্য, কত মহান তুমি, আর ও তার মহিমা হইতে নিচে সেই সময়। ও এটি কত অদ্ভুত বিষয় নয় কি, প্রভুর সেবা করা। আমি জানি না আমি কি করতাম যদি আমি খ্রিস্টান না হতাম। তাহলে খ্রিস্টান হওয়া কতই ভালো বিষয়। আমি অনুমান করি যে উপরে নিচে লাফালাফি করি এবং চিৎকার করি আমার সমস্ত জোর দিয়ে। খ্রিস্টান হতে পারা, এই বিষয়ে ভাবুন, সবকিছু খ্রিস্টতে নোংর করা আছে। আমি জানি আমি প্রতিবার এই ব্যক্তির নাম ভুল করি, এটি হয় এস টি অথবা টি এস অথবা এরকম কিছু। সামন্স, ভাই সামন্স, আমি তাকে এবং তার মূল্যবান স্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমি মনে করি যে তিনি অতিবাহিত করেছেন প্রায় ছ মাস এই সপ্ত মণ্ডলের যুগ বইটি টাইপ করার জন্য, আর এখন আমরা এখন এখানে ফিরে পেয়েছি টাইপ করা অবস্থায়, সংশোধনের জন্য প্রস্তুত আছে, আর এটি পুস্তক আকারে আসতে চলেছে, সপ্ত মণ্ডলের যুগ। বোন সামনার, আপনি যেখানে থাকুন নিশ্চিতভাবে আপনাকে এই কাজের জন্য আমাদেরকে আপনাকে মজুরি দিতে দিবেন। ওটার জন্য খুব পরিশ্রম প্রয়োজন, কেন এটা এতটা পুরু, এতটা পড়তে আমার প্রায় ছ মাস লেগে যাবে একাই। এটাকে টেপ থেকে নিতে হবে, তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে এবং পুনরাবৃত্তিগুলি আবার নিতে হবে, আর তারপর একটি পুস্তকের আকারে বানানো হয়। আমরা এটিকে প্রস্তুত করে নিব আর ঠিক ছাপাখানায় পাঠিয়ে দিব, কারণ আমরা মনে করি এটি এমন জিনিস যা লোকদের হাতে এখনই থাকা উচিত এবং আপনারা এটা অধ্যয়ন করতে পারেন। আর বিলি আমায় কেবল দেখাচ্ছিল যখন আমি সেখানে পিছনে ফিরে আসি এই মুহূর্তের পূর্বে যে এটা এখন প্রস্তুত ছাপাখানায় যাওয়ার জন্য। সুতরাং বোন আরাধনালয়ের জন্য আপনাকে মূল্য প্রদান করবে। আমি প্রত্যাশা করি না যে আপনি বিনা পয়সায় এত বড় কাজটি করুন। যদি আমরা পুস্তকটি পাই আর আমাদের এর মূল্য নির্ধারণ করতে হয় অথবা কিছু করতে হয়, আমরা এমন দাম রাখবো যেখানে আপনি কিছু পেতে পারেন। যখনই তারা এটি বিক্রি করবে, এটি যাই হোক না কেন, আপনি কেবল সমিতির সাথে কথা বলে নিন, ট্রাস্টি বোর্ড অথবা তাদের কারোর সাথে ওখানে, আর তারা আপনার জন্য এটি দেখে নিবেন। ঈশ্বর আপনাকে প্রকৃতভাবে আশীর্বাদ করুন। ছোট্ট বৃদ্ধ ভাই এবং বোন কিট এখানে বসে আছেন, প্রায় 100 বছরের কিছুটা নিচে, আর কিছুদিন আগে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, আর তিনি বললেন, আচ্ছা, এটা সম্ভবত অন্তিমবার হবে ওনাকে দেখতে পাচ্ছি। ভাই বিলি বললেন, আমি অনেক বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমি বললাম, ও আমার ঈশ্বর, আমি আপনার মুখ থেকে এই কথাটি শুনতে চাই না। আপনারা অনেকটা বৃদ্ধ মা এবং বাবার মতো। আমরা ভাই এবং বোন কিটকে ভালোবাসি, আমরা প্রত্যেককে ভালোবাসি, আর এটা কেবল এটা আমার মধ্যে কিছু প্রভাব বিস্তার করে যখন আমি তাদেরকে হেঁটে গির্জায় আসতে দেখি, আর ওরকম এক বৃদ্ধ দম্পতি। আর কেবল চিন্তা করুন, তিনি আমার জন্মের আগের থেকেই সুসমাচার প্রচার করছেন, আর আমি একজন বৃদ্ধ ব্যক্তি। হ্যাঁ, একটু চিন্তা করুন, তারা আমার জন্মের আগের থেকে প্রচার করে চলেছেন, আর এখানে এই আমি ভাবতে শুরু করেছি আমি এতটা বুড়ো হয়ে যাচ্ছি। আমি কেবল ভাবছিলাম আমি হাল ছেড়ে দিতে প্রস্তুত আছি। আমি দেখি ভাই এবং বোন কি হেঁটে আসছেন। ঈশ্বরের মহিমা হোক, হালেলুইয়া। আমি বলি না, আমি ভালো অনুভব করছি। হ্যাঁ মহাশয়, তাদেরকে দেখে তারা কিভাবে পারে, কিভাবে ওনারা আপনাকে অনুপ্রাণিত করেন। তারপর আপনারা উপলব্ধি করেন যে আমার বয়সের কাছাকাছি আবার আর কখনো ক্ষেত্রে বার হন, এই সকালে এখানে নেমে আসেন আর পুস্তক চান। যদি তারা কিছু পুস্তক নিতে পারেন আর তা বিক্রি করতে পারেন, টেপ চেয়েছিলেন যাতে ওনারা বেরিয়ে যেতে পারেন, এই টেপগুলি চালিয়ে কিছু প্রাণকে জয় করতে পারেন, আর ওনারা প্রায় 100 বছর বয়স্ক। এখন আপনাদের সেই ডানা দুটি কোথায় গত রাতে যার বিষয়ে বলেছিলাম? হ্যাঁ, আমি ভাবতে শুরু করলাম আমারগুলো কোথায় যখন তিনি সেটা বললেন গতকাল। বোন কিড, আপনার বয়স কত? 81। আপনার বয়স কত ভাই টম? 81 এবং 82 বছর বয়স। আর এখনো তাদের ডানা ব্যবহার করে চলছেন, কাজ করে চলছেন, এখনো যাচ্ছেন। ওহাইওতে কোনো কিছু খারাপ হলে যার বিষয়ে বোন কিট জানতে পারেন, বাড়িতে ফোন বেজে ওঠে। অন্যদিন তিনি ফোন করেছিলেন, আর একটি ছোট শিশু, একটি ছোট মেয়ে শিশু, আমি বিশ্বাস করি এটি হয়েছিল, সে জন্ম নিয়েছিল, আর তার অন্তরটি বাইরে ছিল, মূত্রাশয় বাচ্চাটির বাইরের দিকে ছিল, আর ডাক্তার জানতেন না যে কি করতে হবে, আর তিনি অস্ত্রোপচার করতে ভয় পাচ্ছিলেন। আমরা প্রার্থনা করলাম, মূত্রাশয়টিকে আবার ভিতরে রেখে দিয়েছিল অস্ত্রোপচারের সাহায্যে, আর ভেবেছিল সে আর বাঁচবে না, আর সে বেঁচে গিয়েছিল। কোনো চলাচলের পথ ছিল না এর জন্য মলদ্বার থেকে, যেন খাদ্য বার হতে পারে। আর বোন কিট আবার ডাকলেন, আমরা আবার প্রার্থনা উৎসর্গ করলাম, আর এখন তার সাধারণ খাদ্য চলাচলের পথ এসে গেছে, আর সে এখানে আছে একজন সাক্ষ্য হিসাবে। ডাক্তারও আছেন, দেখুন, এটা এক সাক্ষ্য যে প্রভু যীশু খ্রিস্ট সে মহান সৃষ্টিকর্তা। দেখুন, শয়তান কি করতে চেষ্টা করেছিল, সেই শিশুর জীবনকে নষ্ট করে দিতে চেয়েছিল। আর তারপর দেখুন, তারপর আমি বিশ্বাস করি যে মহিলাটি প্রভুর কাছে আসেন, প্রভুর কাছে ফিরে আসেন। বোন কিট তাকে খ্রিস্টের কাছে ফিরিয়ে এনেছিলেন তার শিশুর প্রতি এই অদ্ভুত কার্যটি ঘটার পর। আমি ক্যালিফোর্নিয়া থেকে ডাক পেয়েছি গতকাল, এক ছোট সেবক ভাই সেখানে ছিলেন। প্রথমবার যখন আমি ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলাম তখন আমি ওনার সাথে ছিলাম কয়েক বছর আগে। তার ছোট নাতির জন্ম হয় তার হৃদয়ের তিনটি বন্ধ ভালভের সাথে, আর আমি তাকে সেই ঘটনাটির কথা বলেছিলাম। আমি বললাম, ঈশ্বর যিনি অন্যান্য অঙ্গগুলি বানিয়েছেন এবং সেটাকে ঠিক করেছেন, তিনি নিশ্চিত রূপেই আপনার নাতিকে সুস্থ করতে পারেন, কেবল বালকটিকে বলুন সাহসী হতে। আর বালকটি সবাই এসেছিল যখন আমি প্রথমবার ক্যালিফোর্নিয়ায় ছিলাম, এখন প্রায় 18 বছর আগে 16 বছর আগে, এত বছর হয়ে গেল আর আমি ক্যালিফোর্নিয়াতে ছিলাম। এই সভাটি এই বালকটিকে এতটাই প্রভাবিত করেছিল যতক্ষণ না যতক্ষণ তারা শিশুটিকে পেয়েছিল আর এটি জন্মগ্রহণ করল, আর তারা দেখতে পেল যে কিছু একটা ভুল রয়েছে, এটি নীল হয়ে যাচ্ছিল, আর তারা অক্সিজেন দিতে চেষ্টা করতে লাগলো আর এইসব করতে লাগলো, আর এটা দেখে মনে হচ্ছিল না যে সে বাঁচতে পারবে। আর ডাক্তাররা পরীক্ষা করতে শুরু করলো আর দেখতে পেল যে তার হৃদয়ে তিনটি ভাল বন্ধ আছে, আদৌ সেখানে কোনো খোলার পথ নেই, দেখুন, কেবল একটি ভাল্ব কাজ করছিল। আর সে তার বাবাকে ডাকলো আর বলল, বাবা, ভাই ব্রানহামকে ডাকো ঠিক এখনই, তাকে বলো সবকিছু, শুধু খ্রিস্টের কাছে চাইতে, তিনি এটা করবেন, এটাই সবকিছু। ও আমার ঈশ্বর, সে প্রভাব তারা কি দেখে? দেখুন, গত রাতে যে বিষয় আমি বললাম ঠিক সময়ে সঠিক বিষয়। আচ্ছা, আমরা কথা বলেই চলেছি, কখনোই পাঠে পৌঁছাতে পারবো না, তাই নয় কি? এটা অনেকটা শীতের সকালের ঝোলাগুড়ের মতো, এটা যতটা পুরু হতে পারে ততটাই পুরু, আপনারা জানেন, আর সবকিছু একসাথে সংলগ্ন হয়ে যায়। আমরা ওরকম একটি সহভাগিতা লাভ করে খুবই আনন্দিত। হ্যাঁ মহাশয়, তাই এখন আসুন আমরা নিজেদের একটু শান্ত করি এখন, আর সোজা আমাদের পাঠে চলে যাই। যাওয়ার সময় হতে পারে, আমি জানি না, আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিনা ব্ল্যাকবোর্ডের উপরে, হতে পারে আমি যদি সেটাকে উপরে এভাবে ঘুরিয়ে দিই কয়েক মুহূর্তের জন্য, কেন আমরা সক্ষম হব এখন? আপনাদের মধ্যে যদি কিছু ব্যক্তি এতে কি বলেন, না আমি তা মনে করি না ঠিক এখনই, ডক হয়তো একটু পরে। আচ্ছা, আমরা সেটি করব যখন আমরা কিছুটা পাই। এখানে একটি আলো আছে, ঠিক আছে, আসুন এটিকে কেবল ডান দিকে ঘুরিয়ে দিই। আপনারা পিছন থেকে এটি দেখতে পাচ্ছেন? আপনারা পারছেন কি? যদি আপনারা দেখতে পান আপনাদের হাত তুলুন, যদি আপনারা সেই ব্ল্যাকবোর্ডটি দেখতে পাচ্ছেন, এর লেখাগুলো পড়তে পারছেন না? ঠিক আছে, আলোটি নিক্ষেপ করুন। এখন যখন এটি প্রস্তুত করছে, আমি আজ সকালে একটু দেরি করে শুরু করছি, না না প্রায় 15 মিনিট আগে শুরু করছি, আর তাই তাহলে আমরা এখন আমাদের সময় নিব, কারণ আমরা তাড়াহুড়ো করতে চাই না। যখন আপনারা তাড়াহুড়ো করেন তখন আপনি কেবল সেই জিনিসটি নষ্ট করে দেন যা আপনি বলতে যাচ্ছিলেন। এখন আমি একটি টেপ শুনছিলাম অন্যদিন, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম, আর আমি নিজের উপর খুবই লজ্জিত হয়ে গিয়েছিলাম, এই জন্য না যে আমি বলছিলাম, কিন্তু যেভাবে আমি বলছিলাম এতটা দ্রুত গতিতে, এবং এটি কেবল একটি অধীরতাপূর্ণ আওয়াজ ছিল, আমরা অনুভব হলো একটু অপেক্ষা করা উচিত ছিল। আমি অন্যদিন দেখেছি যেখানে তারা একটি বড় চিড়িয়াখানা তৈরি করতে যাচ্ছে, এখানে লুইসভিলের মাঝামাঝি স্থানে, আর মিস্টার ব্রাউন, আমি বিশ্বাস করি সেখানে এরকম ছিল যে $10,00,000 চিড়িয়াখানাটির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আচ্ছা, যদি আমার কাছে তা থাকতো তাহলে আমি তা তাদেরকে দিয়ে দিতাম, যেন তারা সেই পশুগুলোকে ছেড়ে দেয়। আমি কোনো কিছুকে এভাবে খাঁচাবন্দি করে রাখতে বিশ্বাস করি না। আমি চিড়িয়াখানায় যাই আর সেই বেচারা পশুদের দেখি, ভাল্লুক, সিংহ আর সব জন্তুদের, তারা সামনে আর পিছনে হেঁটে বেড়ায়, সারা জীবনের জন্য বন্দী। আপনারা দেখুন, এটা আপনাকে খুবই খারাপ অনুভব করায়। মোটের উপর তারা ধৃত হয়েছে মানুষের বুদ্ধি দ্বারা, যা তাদের থেকে আরো বেশি দ্রুত, দেখুন, আর তারা তাদের ধরে আর খাঁচায় বন্দী করে দেয়। আর আমি মনে করি শয়তানও সেটাই করে, সে মূল্যবান লোকদের নেয় যাদের ঈশ্বর মহান স্থানগুলিতে এবং ক্ষেত্রে ঘুরে বেড়ানোর উচিত আর এই ধরনের কিছু করা উচিত, আর তাদেরকে নিয়ে কোন ধরনের সংস্থা অথবা কোন ধর্মমত অথবা অন্য কিছুর মধ্যে বন্দী করে দেয় এবং তাদের সেখানে বেঁধে দেয়, আর এটা কতটা ভয়ানক ব্যাপার। আর আমি চিড়িয়াখানা পছন্দ করি না, কিন্তু আমি অনুভব করি কিছুটা সেই পশুদের মতো, যখন আপনারা সকালে বন্দী হয়ে আছেন আর কেবল ছাড়া পাওয়ার চেষ্টা করছেন, আপনারা জানেন, কিছু করবার জন্য বাইরে বের হতে। এখন বাক্যে অগ্রসর হওয়ার আগে আসুন আমরা বাক্যের রচয়িতার কাছে অগ্রসর হই, যখন আমরা আমাদের মাথা প্রার্থনায় নত করি। আমাদের অনুগ্রহকারী স্বর্গীয় পিতা, আমরা আজ সকালে আবার একত্রিত হয়েছি আপনার মূল্যবান পুত্র প্রভু যীশুর নামে। ঈশ্বর দেহধারী রূপী পৃথিবীতে নেমে এসেছিলেন, আমাদের পাপের বলিদান হয়ে এবং মারা যান সেই ধার্মিক ব্যক্তি রূপে, যেন আমরা তার ধার্মিকতা দ্বারা অধার্মিক হয়েও তার মধ্যে সিদ্ধতা লাভ করি। আমরা এই স্বীকারোক্তির সাথে আসি যে আমরা অযোগ্য প্রভু, আমাদের মধ্যে কিছু ভালো নেই, আর আমরা সকলেই এক বড় কয়েদখানায় বন্দী আছি। কোনো ব্যাপার না যে কোন কোনায় দাঁড়িয়ে আছি, আমরা তবুও একটি কয়েদখানায় আছি। একজন অন্যকে সাহায্য করতে পারে না, কিন্তু ঈশ্বর তার অসীম করুণায় নেমে এলেন আর কয়েদখানার দরজা খুলে দিলেন আমাদের মুক্ত করার জন্য। আমরা এখন আর বন্দী দশায় নেই, আমরা জগতের চিড়িয়াখানায় আর নেই, কিন্তু এখন আমরা স্বাধীন, আমরা এর বাইরে আছি। ও আমরা তাকে কত ভালোবাসি এবং তাকে আরাধনা করি। আমরা তার প্রতিশ্রুতির ক্ষেত্র দিয়ে কত উত্তম ভাবে হেঁটে চলতে পারি এবং তাদের আমাদের সামনে প্রকাশ হতে দেখতে পারি, আর আমাদের নিজের চোখ দ্বারা এবং অনন্ততার মহান ঈশ্বরকে আমাদের কাছে নিজেকে প্রকাশ করতে দিতে দেখতে পারি এবং নিজেকে বাস্তবিক রূপে প্রকাশ করতে দেখতে পারি, যেমন তিনি অতীতের ভাববাদীদের কাছে করতেন। এটা জেনে যে তারা এক আশ্বাসের সাথে বিশ্রাম নিচ্ছেন যে কোনো একদিন আমরা আবার ফিরে আসব, যখন এই জীবন শেষ হয়ে যাবে, পুনরুত্থানের সময় এক অনন্ত জীবনের দিকে, যা কখনোই শেষ হবে না। আমাদের শরীর কখনো বৃদ্ধ হবে না, আর আমরা কখনো মরব না, আর আমরা কখনো ক্ষুধার্ত হব না, আর আমাদের কখনো কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু আমরা তার সঙ্গে হাঁটব। আমরা তাকে এ কথা বলতে শুনতে চাই, প্রভুর আনন্দে প্রবেশ করো, যা তোমার জন্য প্রস্তুত করা হয়েছে পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করার পূর্বে। পূর্বে যখন পাপ প্রবেশ করেছিল কিভাবে তিনি প্রস্তুতি করেছিলেন, যেমন আদম এবং হওয়ার জন্য, যে তাদের কখনোই অসুস্থ হতে হবে না অথবা কোনো সমস্যায় পড়তে হবে না। আর এখন তিনি সেটা আমাদের জন্য প্রস্তুত করেছেন। আর তিনি জানতেন আমরা আসতে চলেছি। পাপ এক বড় বাধার সৃষ্টি করেছিল, আর এখন পাপ হরণ করে নেওয়া হয়েছে যিশুর রক্তের দ্বারা। এখন আমরা প্রতিজ্ঞা ভূমির জন্য বাধিত হয়ে গেছি ঈশ্বরের প্রতিজ্ঞার দ্বারা, যা হলো অনন্ত। পিতা, এখন আমাদেরকে আশীর্বাদ দিন যখন আমরা আপনার বাক্য অধ্যয়ন করি। আমরা জানতে চাই আপনাদের কি প্রকার লোক হতে হবে যেন সেখানে আমরা থাকতে পারি। আমাদেরকে আজ এই বিদ্যালয়ে সাহায্য করুন যেন আমরা সে মহান শিক্ষককে আমাদের সাথে পেতে পারি, সে পবিত্র আত্মাকে যে নেমে আসে এবং নিজেকে আমাদের মাঝে প্রকাশ করেন তার বাক্য দ্বারা, কারণ আমরা এটি তার নামে চাইছি এবং তার মহিমার জন্য চাইছি। আমেন। এখন প্রথমে আমি চাইব আপনারা আমার সাথে খুলুন দ্বিতীয় পিতর প্রথম অধ্যায়। আমি এই শাস্ত্রের একটি অংশকে পড়তে চাই, দ্বিতীয় পিতর প্রথম অধ্যায়। আর আপনারা যারা পেন্সিল অথবা কাগজ এনেছেন, আর আমি বিশ্বাস করি যে আজ সকালে আমাকে বলা হয়েছিল যে কিছু সময় সেখান থেকে আমার মাথা ঘুরিয়ে নিলে টেপে আওয়াজ আসতে হয়ে যায়। আমার সত্যি এরকম করার ইচ্ছা ছিল না। আর আমি বিশ্বাস করি কোনো কোনো সময় যদি আমরা একটি ওয়েব মাইক ব্যবস্থা করতে পারি আর তা যদি এখানে সিলিংয়ে ঝুলিয়ে রাখা যেত, তখন আপনি যেখানে থাকুন না কেন আপনাকে ঠিক মতো শোনা যাবে। এটা একদম ঠিক হতো সব জায়গাতেই, কেবল একটি মাইক সিলিং এর উপরে। আর এখন যখন আমরা কথা বলছি, আর যদি আপনি সভা শেষ হওয়ার পর অথবা চান যে এখানে এই কাঠামোটির ছবি এঁকে নিতে চান, তারপর আমার কাছে এটা টাইপ করাও আছে এখানে। আমি একটি পিন নিব এবং এটিকে এখানে সামনে লাগিয়ে রাখব। যদি কখনো আপনারা এটি করতে চান, আজ বিকেলে একটু তাড়াতাড়ি চলে আসুন যেন আমরা বুঝতে পারি। এখন আমরা সপ্তম মুদ্রার দিকে অগ্রসর হচ্ছি। আমরা কেবলই সপ্তম মণ্ডলের যুগ শেষ করেছি, আর এই বার্তাটি একটি শিক্ষার উপর আধারিত, যা লোকদেরকে ভিতরে বেঁধে দেয় যারা প্রভু যিশুর রক্তের দ্বারা উদ্ধার পেতে চলেছে। আর সেই মণ্ডলের যুগে থাকতে চলেছে, সেই অনন্ত মণ্ডলের যুগে, মুদ্রাগুলির অন্তিম পর্বে। এখন আমরা জানি যে আমাদের কাছে সপ্ত তুড়ি, সপ্ত আঘাত, রোষের বাটি ইত্যাদি, যা আমরা নিব যেমন আমরা অগ্রসর হতে থাকি। কিন্তু আমরা আরো বেশি স্থান চাইছি যেন লোকেরা বুঝতে পারে। এখন আমি ভেবেছিলাম এটি ঠিক সেটির সাথে জুড়ে যাবে যেখানে আমি প্রত্যাশা করছিলাম। আমি এই কাঠামোটির ছবি বানাবো বলে প্রত্যাশা করিনি, কিন্তু অন্যদিন আমি আমার কিছু মূল্যবান বন্ধুদের সাথে ছিলাম কক্সেস ক্যান্টাকিতে। আমি সেখানে গিয়েছিলাম, ভেবেছিলাম ঋতু শেষ হওয়ার আগে আমি আরো একদিন কাঠবেরিলি শিকার করতে পারবো। আর আমি আমার বন্ধুদের সাথে জঙ্গলে ছিলাম, চার্লি সেখানে দাঁড়িয়েছিল এবং রডনি তার ভাই। আমি এমনকি একটিও কাঠবিড়ালি দেখতে পাইনি। আমার মনে হয় আমি তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিলাম যখন আমি সেই জঙ্গলে চিৎকার করছিলাম। এটাই আমার কাছে এসেছিল, বালকেরা আর বোন নেলি ও মার্জি। আর যখন আমি আপনাদেরকে বলেছিলাম রবিবার আপনাদের বলবো বলে যে কখন আমি এটা পেয়েছিলাম, ওটাই আমার কাছে এসেছিল একটি বার্তায় আমি বলতে যাচ্ছিলাম আর কিভাবে বাকিটা এর সাথে জুড়ে যায়। আর ও আমি সেটা পছন্দ করি, সেই জঙ্গলের ভিতর আমার এক বাস্তবিক চিৎকার করার আত্মা ছিল। সুতরাং এখন আসুন আমরা এখন পাঠ করি প্রথম পিতর দ্বিতীয় পিতর বরং প্রথম অধ্যায় এর একটি অংশ। শিমন পিতর, যীশুখ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন তাহাদের সমীপে। এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা আমি পছন্দ করি, কারণ আমার সম্পূর্ণ বিষয় আজ সকালে বিশ্বাসের উপর ভিত্তি করে, বুঝলেন? আসুন সেটা আবার পাঠ করি, ভালো করে শুনুন। শিমন পিতর, যীশুখ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন তাহাদের সমীপে। লক্ষ্য করুন, তিনি এটি বলেছেন যে আমি এই বিশ্বাস প্রাপ্ত করেছি এবং আমি তাদের সমীপে এটা সম্ভাষণ করছি যারা আমাদের মতো বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত করেছেন। আমি চাই এটা বাইরের জগতের জন্য নয়, এই মণ্ডলীর জন্য, দেখুন, যারা খ্রিস্টতে আছে। ঈশ্বরে এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, এখন তাহার ঈশ্বরের শক্তি আমাদিগকে জীবন, ঈশ্বর স্বরূপতা সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। তাহার তত্ত্বজ্ঞানের দ্বারা যাহা আমাদিগকে মহিমায় ও সদ্গুণে আহ্বান করিয়াছে, আর এই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা এই সকল প্রতিজ্ঞা আমরা অভিলাষামূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হই। এখন সেটাকে আপনারা গভীরভাবে অধ্যয়ন করুন। আজ সকালে প্রচার করছি না, আমরা এই পাঠটি কেবল শিক্ষা দিচ্ছি, ঐশ্বরিক স্বভাব। আমাকে চতুর্থ পাঠটি আবার পড়তে দিন, যেন আপনারা এটি হাতছাড়া না করেন। আমাদিগকে প্রদান করিয়াছেন, আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা এই সকল প্রতিজ্ঞা আমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হই। দেখুন, জগৎ থেকে আমরা এখন পালিয়ে এসেছি, তিনি এটা মণ্ডলীকে সম্বোধন করছেন। এই কারণেই আমরা আজ সকালে এখানে আছি, যেন আমরা খুঁজে পেতে পারি সেই পথটি কি, ঈশ্বরের দাবি কি। এখানে একজন ব্যক্তি এমন নেই যে ঈশ্বরকে প্রেম করেন না, কিন্তু চায় যেন আরো অধিক খ্রিস্টের মতো হয়ে যায়। এখন এখানে এটা রাখা আছে, প্রত্যেক খ্রিস্টান, আমি একজন বৃদ্ধ অভিজ্ঞ ব্যক্তি। এখানে ভাই ও বোন কিটকে দেখুন, ওনারা এই ভবনে সম্ভবত সবচেয়ে বৃদ্ধতম। কিন্তু আমি যদি তাদের জিজ্ঞাসা করি আপনাদের হৃদয়ের ইচ্ছা কি, তাহলে এর উত্তর হবে ঈশ্বরের আরো নিকটতম হওয়া। এখন আপনারা খ্রিস্টের সম্পর্কে জ্ঞান লাভ করেন, তখন তার বিষয়ে এমন কিছু আছে যা খুবই প্রিয় মনে হয়, আপনারা কেবল এটাই চেষ্টা করতে থাকেন যেন তার মধ্যে চলে আসতে পারেন। এই অভিব্যক্তির জন্য ক্ষমা করবেন, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, এখানে খুব বেশি দিন হয়নি, যে আমরা দুজনেই বৃদ্ধ হচ্ছি, আর আমি তাকে বলেছিলাম, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো? সে বলল, নিশ্চয়ই আমি ভালোবাসি। আর আমি বললাম, তুমি জানো আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে আমি তোমাকে নিতে চাই, আর মনে হয় যেন আমার ভেতরে পর্যন্ত টেনে নি, যেন আমরা হতে পারি, সত্যি এক হতে পারি আরো বেশি। এখন ওটাকে 100 কোটি দিয়ে গুণ করে দিন, আর তারপর আপনি পাবেন কিভাবে একজন বিশ্বাসী যে খ্রিস্টের প্রেমে পড়ে যায়, সে তার মধ্যে প্রবেশ করতে চায়, কারণ এটা হলো প্রেম। আর এখানে তিনি আমাদের দেখাতে যাচ্ছেন যে কিভাবে এই প্রতিজ্ঞাগুলো দ্বারা আমরা খ্রিস্টের ঐশ্বরিক স্বভাবের সহভাগী হতে পারি। এগুলো নশ্বর দেহ, আমরা কিভাবে এর সাথে সহভাগী হতে পারি। আমি এখানে কিছু বলতে পারি যে কারণে আমি বিশ্বাস করি। এখন কোন এক ব্যক্তি আমাকে সম্পূর্ণভাবে ভুল বুঝেছেন, বেশি দিন হয়নি সেবকদের সংস্থা থেকে আমি একটি চিঠি পেয়েছিলাম, সেখানে বলা হয়েছে যে আমি এটা বিশ্বাস করি যে আমরা আত্মাতে স্বামী এবং স্ত্রী ছিলাম। যদি আমরা আত্মাতে স্বামী এবং স্ত্রী না হই, তবে আমাদের উচিত আমাদের সঙ্গীকে ছেড়ে দেওয়া আর অন্য কারোর সাথে বিবাহ করে নেওয়া, যার সাথে আমরা আত্মাতে স্বামী অথবা স্ত্রী ছিলাম। ও আমার ঈশ্বর, আমি বললাম, আমি এই প্রকারের বৈধর্মতার জন্য দোষী নই, আমি সবসময় এর বিরুদ্ধে ছিলাম, আমি এটা বিশ্বাস করি না, নিশ্চিতভাবে না। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের সঙ্গী দেন, সেটা সত্য, আর তারপর আমরা একে অপরের অংশ হয়ে যাই, সেটা ঠিক। আর একজন ব্যক্তি বিয়ে করার আগে তার এই বিষয়গুলি নিয়ে চিন্তা করা উচিত, এটি অধ্যয়ন করা উচিত। একদিন একজন যুবক আমাকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল, আপনি মনে করেন যে আমি পারি, আমার বিবাহ করে ফেলা উচিত ভাই ব্রানাম সে অমুক মেয়ের সাথে? আমি বললাম, তুমি তার বিষয়ে কতটা চিন্তা করো? সে বলল, ও আমার, আমি তাকে কেবল ভালোবাসি। আমি বললাম, বেশ, তুমি তাকে ছাড়া থাকতে না চাও, তাহলে ভালো হবে তুমি তার সাথে বিবাহ করে নাও, কিন্তু যদি তুমি তাকে ছাড়া থাকতে পারো, তবে ভালো হবে তুমি তা করো না। সুতরাং যদি এটা তোমাকে ভিতরে ভিতরে মেরে ফেলছে, ভালো হবে যে তুমি এগিয়ে যাও এবং বিবাহ করে নাও, আমি বললাম। আর আমি তাকে কোনো বিষয়ে আনতে চেষ্টা করছিলাম, এই যে তুমি যদি তাকে এত ভালোবাসো, এখন ঠিক এখন তুমি বিয়ে করার আগে তখন সবকিছু ভালো এবং চমৎকার থাকে, কিন্তু যখন আপনি বিয়ে করে ফেলেন, তখন জীবনে কষ্ট ও পরীক্ষা আসে। এই সময় আপনাদের এতটা প্রেমে থাকতে হয় যে আপনারা একে অপরকে বুঝতে পারেন। যখন আপনি তার প্রতি হতাশ হয়ে যান আর সে আপনার প্রতি হতাশ হয়ে যায়, আপনারা তখনও একে অপরকে বুঝতে পারেন। ঠিক এভাবে খ্রিস্টের সাথেও হয়ে থাকে, বুঝলেন? আমাদেরকে তার সাথে প্রেমে এমনটাই হওয়া উচিত যে যখন আমরা তার কাছে কিছু চাই আর তিনি তা আমাদেরকে না দিয়ে থাকেন, তবে তা যেন আমাদেরকে এক ফোঁটাও বিচলিত না করে দেয়। বুঝলেন? বুঝলেন কেন? আর একটি উপায় আছে যা আপনারা এটা করতে পারেন, তা হলো আপনারা তার ঐশ্বরিক স্বভাবের সহভাগী হয়ে যান। যখন আপনি সেই কারণটি বুঝতে পারবেন যে তিনি আপনাকে কেন সেটি দেননি, তার ঐশ্বরিক স্বভাবের সহভাগী হয়ে যান। আর এখানে দেখুন, অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া এর থেকে পলায়ন করা, দেখুন এটি কাদের জন্য বলা হচ্ছে? এটি মণ্ডলীর জন্য বলা হচ্ছে যারা খ্রিস্টে আছে, যারা এই বিষয়গুলি থেকে উপরে উঠে এসেছে। এটা নয় যে সে নিজেকে উপরে উঠিয়েছে, কিন্তু খ্রিস্ট তাকে উপরে উঠিয়েছেন। আমার নিগ্রো ভাই ও বোনেরা যারা আজ সকালে এখানে উপস্থিত আছেন, আমার অর্থ এর দ্বারা কোনো ক্ষতি করার জন্য নয়, কিন্তু কিছুদিন আগে আমি একটি সভায় ছিলাম। আমি জানি না আমি আরাধনালয়ে কখনো এই কথাটি বলেছি কিনা, আমি এটি অনেক স্থানে বলেছি। এক নিগ্রো বোন বলেছিলেন, আমি কি একটি সাক্ষ্য দিতে পারি? নিশ্চয়ই বোন, বলুন। সে বলেছিল, আমি এই সাক্ষ্যটি ঈশ্বরের মহিমার জন্য দিতে চাই। সে বলেছিল, আপনারা জানেন আমি সেটা হতে পারিনি যা আমার হওয়া উচিত, এবং সে বলল আমি সেটাও হতে পারিনি যা আমি হতে চাই। কিন্তু সে বলেছিল, একটি কথা নিশ্চিত, আমি সেটা আর নই যা আমি প্রথমে ছিলাম। বুঝলেন? সে কোনো এক জায়গা থেকে এসেছে, তাকে আনা হয়েছে। এভাবে আমরা জানি যে আমরা মৃত্যু থেকে জীবনে প্রবেশ করে ফেলেছি। আমরা সেই গর্তের দিকে ফিরে তাকাতে পারি যেখান থেকে আমাদেরকে বের করে আনা হয়েছে। দেখুন, আমরা যা হতে চাই আমরা তা হয়ে উঠিনি, আমরা এমনটিও সেটিও হয়নি যা হওয়া উচিত। কিন্তু একটি বিষয়ের জন্য আমরা ধন্যবাদ দিই যে আমরা সেটা আর নই যা আমরা প্রথমে ছিলাম। সেটা ঠিক, আমরা পথে আছি। অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া আমরা সেখান থেকে পলায়ন করেছি। অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় থেকে আপনি তার উপরে আছেন। এখন এই প্রকারের লোকদের নিয়ে তিনি কথা বলছেন, সেই লোকেরা যারা এই বিষয়গুলি থেকে পলায়ন করেছে, দেখুন সংসারব্যাপী ক্ষয়। আর ইহার জন্যই তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ঈশ্বর স্বরূপতা ও ঈশ্বর স্বরূপতায় ভাতৃস্নেহ ও ভাতৃস্নেহে প্রেম যোগাও। এখন তিনি আমাদেরকে এখানে সেই রূপরেখা দিয়েছেন যে কি করতে হবে, জানুন যে কিভাবে করতে হবে। এখন যেমন আমি বলেছি, আমরা সবাই ঈশ্বরের আরো নিকটে আসার চেষ্টা করছি। এই কারণেই আজ সকালে আমি এই বার্তাটি মণ্ডলীর জন্য বেছে নিয়েছি। এটা জেনে যে লোকেরা যাত্রায় আছে, গত রাতের জন্য আমি বলেছিলাম এখানে কতজন শহরের বাইরে থেকে আছেন, লোকেদের প্রায় 98% শহরের বাইরে থেকে ছিল। এখানে কতজন 100 মাইল দূর থেকে এসেছেন? কেন, এটা বেড়ে গেছে, আমার অনুমান 80%। এখানে 500 মাইলের দূর থেকে কতজন এসেছেন? আর প্রায় 1/3 লোকের 100-এর বেশি, 500 মাইল বেশি দূর থেকে এসেছেন। এই বিষয়টি ভাবুন যে লোকেরা কত যাত্রা করে যারা ভ্রমণ করছেন। ঠিক আছে, এই লোকেরা কেবল নিজেদের দেখানোর জন্য মণ্ডলীতে আসেন না। যেমন বাইরের জগৎ এই স্থানে কোন সৌন্দর্যতা দেখতে পায় না, এরা সকলে সাধারণ লোক, দরিদ্র, সাধারণ পোশাক পরিধান করা লোকেরা। এখানে স্বর্গদূতের ন্যায় কোন গায়ক দল, পাইপ অর্গান আর কিছু রং করা জানলা নেই। তাদের জন্য এক কঠিন সময় ছিল বেঞ্চে একটি জায়গা পাওয়ার জন্য, আর দেওয়ালের চারিদিকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারা এখানে এমনি চলে আসেন না, তারা আসেন কারণ তাদের ভিতরে এমন কিছু আছে যা এমন একটি সৌন্দর্যকে দেখতে পায় যা স্বাভাবিক চোখ দেখতে পায় না। এটি এক আধ্যাত্মিক চোখ যা খ্রিস্টের সৌন্দর্যতাকে ধরতে পারে, এই জন্য তারা আসেন। তাই আমাদের সেবা শুরু করার অনেক আগে থেকেই আমি ক্রমাগত প্রার্থনা করি, জঙ্গলে চলে যাই, আমার পকেটে কিছু নিয়ে স্ত্রীকে বলি আমি আজ সকালে কাঠবিড়ালি শিকার করতে যাচ্ছি, আর আমি একটি পেন্সিল এবং একটি কাগজ আমার পকেটে রাখি। যখনই যথেষ্ট পরিমাণ আলো হয় যাতে দেখতে পারা যায়, আমি কোথাও কোনো এক গাছের সাথে হেলান দিয়ে বসে যাই, হাত উপরে তুলে আর বলি, প্রভু আজ আমি কি করতে পারি, আপনি আপনার সন্তানদের জন্য কি দিতে চান। তারপর যখন আমি এমন কিছু খুঁজে পাই যা দগ্ধ করে দেওয়ার মতো বলে মনে হয়, এইভাবে কিছু আসে। যখন তার উপস্থিতি সামনে চলে আসে, আমি কিছু শুনতে শুরু করি, যেন দূর থেকে কিছু শোনা যাচ্ছে, কিছুটা এইভাবে, 2 × 2 = 4, আরো কাছে, 2 × 2 = 4, 2 × 2 = 4, 2 × 2 = 4, এইভাবে চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, তার উপস্থিতি এভাবে ভিতরে চলে আসে। নিজেকে সমর্পণ করুন, আর কিছুক্ষণ পর আপনি নিজের থেকে দূরে সরে যান, আর সেখানে দর্শন চলে আসে, অমুক অমুক স্থানে যাও, আর অমুক অমুক বিষয়, বুঝলেন? এইভাবে শুরু হতে আরম্ভ করে, আপনারা মনকে ঈশ্বরের প্রতি ধ্যানমগ্ন করা থেকে এটি শুরু হয়। এই জগতের বাইরে, জগৎ থেকে বাইরে, বাইরে সেই প্রান্তরের মধ্যে, আপনার নিজের মধ্যে, আর এটা আসতে শুরু করে, আমি বলি যে কোনো সংখ্যা অথবা কোনো কিছু, কেবল কিছু ক্রমে ক্রমে আরম্ভ হতে শুরু করে, ক্ষীণভাবে ভিতরে আসে, তারপর এটি দ্রুত দ্রুত গতিতে আসতে থাকে। আপনি সেখানে বসে থাকেন আর আপনার হাত তুলেন, একটি কথাও বলেন না, কেবল আপনার হাত উপরে উঠিয়ে রাখেন। প্রথম বিষয় আপনি জানেন, আপনার সমস্ত নিজস্বতা নিয়ে নেওয়া হয়, তারপর আপনি সেই বিষয়গুলি দেখতে শুরু করেন যা তিনি আপনার উপর প্রকাশ করতে চান, আগামী বিষয়গুলি আপনাকে দেখান। কখনো কখনো এটা একটি স্থান পর্যন্ত চলে আসে, যতক্ষণ পর্যন্ত এটি একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত চলে না আসে, আর তারপর এটি থেমে যায়, এটি দর্শনে চলে যায় না, তখন শাস্ত্রের অংশগুলো একসাথে মিলতে থাকে। আমি আমার পেন্সিলটি সঙ্গে রাখি যেন আমি ভুলে না যাই, আর সেটা লিখে ফেলি, সেটাকে লিখে ফেলি, আর আমি ঘরে ফিরে আসি, আর এটাকে দেখি এবং এটাকে অধ্যয়ন করি। কখনো কখনো আমি এর অর্থ বা ভাব খুঁজে পাই না, যখন এটিকে দেখতে থাকি, আর তারপর কিছুক্ষণ পরে এটা ফুটে ওঠে, সেটা হৃদয়ে আঘাত করে, আর আবার এটি দূরে চলে যায়। তারপর আমি এরকম একটি ছোট নোটবুক নিই, আর শুধু একটি রেখাচিত্র তৈরি করতে থাকি, যতটা দৃঢ়ভাবে সম্ভব আমি করতে থাকি। তিনি আমায় যা যা বলেন, আমি ভেবেছিলাম, প্রভু, আমি আরাধনায় যাচ্ছি, আর তাদেরকে বলি, সেখানে আসি, তাদের জন্য আমার কাছে কিছু আছে। আচ্ছা, এভাবে এটা আসে, ঠিক তাই, যতক্ষণ না প্রথমে তিনি আমাকে এটা দেন, আমি কাউকে তা দিতে পারি না। তারপর এই ছোট ছোট রেখাগুলির উপর, যার উপর আপনারা আমাকে তাকাতে দেখেছেন, আর এটি প্রথমে আমি শুরু করেছিলাম, আর এই অংশটি 1 বা 2 দিন আগে এখানে পাইনি, জঙ্গলের মধ্যে। এখন এই লোকেরা হলো পিতর, এখানে বলেছেন, এখানে আমরা কিভাবে তার ঐশ্বরিক স্বভাবের সহভাগী হতে পারি। এখন আমরা প্রত্যেকে ঈশ্বরের গুণাবলীতে বৃদ্ধি পেতে চেষ্টা করছি। এখন এই সপ্তম মুদ্রাগুলির অধ্যয়ন করার পরে, তখন সপ্তম মুদ্রার ধ্বনির সময়ে অথবা খোলার সময়ে, ঠিক আছে, আমরা জানি যে মুদ্রা কি, এটা হলো সেবা কার্যের উন্মোচন, সপ্তম মুদ্রার উন্মোচন, আর এটি আমরা ঠিক এই রেখাচিত্রের মধ্যে দেখব। এটি একটি বার্তার উন্মোচন, এমন কিছু যা মুদ্রাঙ্কিত করা ছিল। গত রবিবার রাতে আমি চাবি নিয়ে প্রচার করেছিলাম, আর চাবি হলো বিশ্বাস, বিশ্বাস চাবিকে ধরে রাখে, চাবি হলো পবিত্র শাস্ত্র, আর খ্রিস্ট হলেন দ্বার, বুঝলেন? তাই বিশ্বাস পবিত্র শাস্ত্রের ছোট বিষয়গুলিকে নেয় এবং ঈশ্বরের মহিমা এবং উত্তমতাকে খুলে দেয় তার লোকদের কাছে, বুঝলেন? সুতরাং এটা বিশ্বাস চাবিকে ধরে রাখে যা লোকদের কাছে খ্রিস্টকে খুলে দেয়, এটাকে খুলে দেয়, এটা প্রকাশ করে। সুতরাং আজকে আমরা সেই একই চাবিটি নিতে চলেছি, যেন সেই পথকে খুলে দিয়ে ঈশ্বরের গুণাবলীতে একজন গুণী খ্রিস্টান হয়ে উঠতে পারি, যেন এক জীবন্ত ঈশ্বরের বাস করার জন্য এক জীবন্ত মন্দির হয়ে যায়। মনে রাখবেন, ঈশ্বর নিজেকে তিন ভাবে প্রকাশ করেন। প্রথমবার তিনি নিজেকে একটি আগুনের স্তম্ভে প্রকাশ করেছিলেন, যাকে বলা হয় পিতৃত্ব। তারপর সেই একই ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে প্রকাশিত হলেন, যেখানে তিনি একটি দেহ তৈরি করেছিলেন, এই দেহটি তৈরি করেছিলেন। তৃতীয়ত, সেই দেহের মৃত্যুর মাধ্যমে তিনি মণ্ডলীকে পবিত্র করলেন, যেন তিনি সেখানে বাস করতে পারেন। এটা ছিল ঈশ্বর আমাদের উপরে, ঈশ্বর আমাদের সাথে, ঈশ্বর আমাদের মধ্যে, সেই একই ঈশ্বর। এই কারণেই তাকে পিতা, পুত্র, পবিত্র আত্মা বলে সম্বোধন করা হয়েছিল। তিন ঈশ্বর নয়, এক ঈশ্বরের তিনটি কার্যালয়। তারা নাইসিয়া কাউন্সিলে কেবল এটি ভেবেছিল, না হলে আমরা কখনোই এত বিশৃঙ্খলার মধ্যে থাকতাম না, থাকতাম কি? সেটা ঠিক, তিন ঈশ্বর নয়, লোকেরা বুঝতে পারেনি কিভাবে যীশু পিতার সাথে কথা বলতেন, আর তিনি এবং পিতা এক, বেশ, সেখানে সমস্ত কিছু আছে, নিশ্চিতভাবে এটা এখনই খুলে যাবে, নিশ্চয়ই, বুঝলেন? এটা তিন ঈশ্বর নয়, তিনটি কার্যালয়, তিন। এটা কি? ঈশ্বর নিজের সৃষ্টির মধ্যে নম্র হয়ে নেমে এলেন। ঈশ্বর চান যেন তার আরাধনা হয়। ঈশ্বর শব্দটির অর্থ হলো উপাসনার বস্তু। ঈশ্বর তার নিজের লোকদের এমন অবস্থায় আনার চেষ্টা করছেন যেন তাদের থেকে তিনি তা গ্রহণ করতে পারেন যার জন্য তিনি তাদের সৃষ্টি করেছেন। তিনি আপনাকে ঈশ্বরের পুত্র ও কন্যা হওয়া ছাড়া আর অন্য কিছুর জন্য তৈরি করেননি। আপনি যদি এক্ষেত্রে ব্যর্থ হন, তাহলে ঈশ্বরের পুত্র এবং কন্যা হওয়ার জন্য আপনি লক্ষ্যচ্যুত হয়ে গিয়েছেন। এবং লক্ষ্যচ্যুত হওয়া, পয়াকার প শব্দটির অর্থ হল লক্ষ্যচ্যুত হয়ে যাওয়া, লক্ষ্যচ্যুত হওয়া। তাহলে যদি আমি লক্ষ্যবস্তুতে গুলি করি, 50 গজ দূর থেকে নিশানা লাগাই এবং আমি গুলি করি, আমার বন্দুক নিচে করি এবং গুলি করি, আর আমি সেটা থেকে লক্ষ্যচ্যুত হয়ে যাই 4 বা 5 ইঞ্চির জন্য, তাহলে কি হবে? আমার বন্দুকটির লক্ষ্য স্থিরীকরণ করা প্রয়োজন, ওটাতে কিছু ভুল ছিল। আর যদি আমি ঈশ্বরে বিশ্বাস রাখতে লক্ষ্যচ্যুত হয়ে যাই, আর যদি আমি একজন খ্রিস্টান হওয়া থেকে লক্ষ্যচ্যুত হয়ে যাই, ঈশ্বর আপনাকে একজন খ্রিস্টান হতে এখানে রেখেছেন। যদি আপনি অন্য কোনো দিকে চলে যান, তাহলে ফিরে আসুন এবং লক্ষ্য স্থির করুন। আর শুধুমাত্র একটি জিনিসই আছে যা আপনাকে সঠিক স্থানে এনে সুরক্ষিত করতে পারে, সেটা হলো পবিত্র শাস্ত্র। পবিত্র আত্মা বাক্যের মধ্যে আপনার লক্ষ্য স্থির করেন, আপনাকে পুনরায় সরাসরি লক্ষ্যে নিয়ে আসেন, সেটা ঠিক। এখন আমরা তার বাক্য অধ্যয়ন করতে যাচ্ছি। স্টিফান বলেছেন প্রেরিত 7 অধ্যায়, আসুন সেটা পাঠ করা যাক। এখন আমরা সে সম্বন্ধে কথা বলছি, আমরা ঈশ্বরের এক মন্দিরের বিষয়ে কথা বলছি। এখন স্টিফান বলেছেন এটি জীবিত ঈশ্বরের জন্য একটি জীবিত মন্দির হতে চলেছে। স্টিফান বলেছেন প্রেরিত 7 অধ্যায়ে, আর আমি বিশ্বাস করি আমরা প্রেরিত 7 অধ্যায় 44তম পদ থেকে শুরু করে যেমন তিনি আদেশ করিয়াছিলেন তদানুযায়ী সাক্ষ্যের তাম্বু প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের কাছে ছিল। তিনি মোশিকে বলিয়াছিলেন তুমি যেরূপ আদর্শ দেখিলে সে অনুসারে উহা নির্মাণ করো। আর আমাদের পিতৃপুরুষেরা তাহাদের সময়ে উহা প্রাপ্ত হইয়া যিহোশুয়ের সহিত আনিলেন, যখন সেই জাতিগণের অধিকারে প্রবেশ করিলেন যাহাদিগকে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের সম্মুখ হইতে তাড়াইয়া দিলেন। সেই তাম্বু দাউদের সময় পর্যন্ত রহিল। ইনি ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন এবং জাকবের ঈশ্বরের নিমিত্ত এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাচনা করিলেন, কিন্তু সলোমন তাহার জন্য এক গৃহ নির্মাণ করিলেন। তথাপি যিনি পরাৎপর তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না, যেমন ভাববাদী বলেন স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। প্রভু কহেন তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে, অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? এখন মন্দির হল এটি এমন একটি স্থান যেখানে আমরা বিশ্রাম নিতে যাই, সতেজ এবং এই সমস্ত পাওয়ার জন্য যাই, যেমন ঘুম থেকে বিশ্রাম পাওয়া বা এরকম। এখন ইব্রীয় 10:5 পল এখানে এই বিষয়টি উল্লেখ করেন, এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বললেন তুমি যোগ্য, যিনি হলেন খ্রিস্ট, যোগ্য ও নৈবেদ্য ইচ্ছা করো নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ। এখন মন্দির কি? একটি দেহ। ঈশ্বর একটি দেহে বসবাস করছেন। এক সময় ঈশ্বর উপরে উচ্চতম স্থানে ছিলেন, যখন তিনি পর্বতের উপর নেমে এসেছিলেন। এমনকি যদি একটি বলদ অথবা একটি গরু সেই পর্বতকে স্পর্শ করত, তাহলে তাকে মরতে হতো। ঈশ্বর পবিত্র। গত সন্ধ্যায় যখন সেই দূতেরা তাদের মুখ আচ্ছাদন করে নিয়েছিল, পবিত্র মুখমণ্ডল বিশিষ্ট পবিত্র সরাফগণে, যারা এমনকি পাপের অর্থ কি তাও জানে না, আর তাদেরকে মুখমণ্ডলকে ঢাকতে হয় ঈশ্বরের উপস্থিতিতে, নম্রতায় তাদের পা ঢাকতে হয়। এখন পবিত্র ঈশ্বর পাপকে ক্ষমা করতে পারতেন না, তাই যে পর্বতে ঈশ্বর থাকতেন সে পর্বতটিকে কোনো কিছু স্পর্শ করতে পারত না। তারপর ঈশ্বর দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করলেন, তার পুত্র যীশু খ্রিস্টরূপে, তার সৃষ্টিরূপে। তারপর সেই পুত্র তার জীবন দান করলেন, আর ঈশ্বরের রক্তকণিকা ভেঙে যায়, যেন রক্তের ভিতর থেকে জীবন বেরিয়ে আসে আমাদের কাছে। সেই রক্তের দ্বারাই আমরা ধৌত হয়েছি, আর এখন আমাদের রক্ত আমাদের জীবন, যা যৌন অভিলাষার মধ্যে দিয়ে, বেঁচে থাকার মধ্যে দিয়ে এসেছে, আমাদের জীবনকে পৃথিবীতে নিয়ে এসেছে। যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে ধৌত করে, আমাদের স্বভাবকে পরিবর্তন করে, আমাদের উপর পবিত্র আত্মা প্রেরণ করার দ্বারা। তারপর আমরা ঈশ্বরের দৈব স্বভাবে প্রবেশ করি, তারপর আমরা ঈশ্বরের বাসস্থানে পরিণত হই। যীশু বলেছেন সেই দিন তোমরা জানিবে যে আমি পিতাতে এবং পিতা আমাতে, আমি তোমাদিগতে এবং তোমরা আমাতে। বুঝলেন? জানুন যে কিভাবে ঈশ্বর তার মণ্ডলীতে আছেন। মণ্ডলীতে এখন খ্রিস্টের স্থান গ্রহণ করা উচিত, তার সেবা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সে করিবে, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি তোমার সাথে থাকবো, এমনকি তোমার মধ্যেই, পৃথিবীর শেষ পর্যন্ত। বুঝেছেন? এটা হলো সেটা, তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন ঈশ্বর অথবা বাইবেল এখানে বলে সেটা, স্টিফান সলোমনের বিষয়ে বলেন একটি মন্দির নির্মাণের কথা, তথাপি যিনি পরাৎপর তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না। স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ, অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ, আমেন, সেখানে আপনারা সেটা পান। আমার জন্য দেহ রচনা করিয়াছ, ঈশ্বর একজন মানুষের কাঠামোতে বাস করেন, নিজেকে সে ব্যক্তির মধ্যে দিয়ে প্রতিফলিত করেন, সিদ্ধ আরাধনা তার মন্দির হওয়ার জন্য ঈশ্বর আমাদের মধ্যে আছেন, ঈশ্বর প্রকাশ হচ্ছেন। ও আমরা কত সময় এই বিষয়টি নিয়ে পড়ে থাকতে পারি যতক্ষণ না আমাদের এখানে শ্বাসরোধ হচ্ছে বলে মনে
হয়।
লক্ষ্য করুন যে ঈশ্বর সর্বদা সর্বদা নিজেকে মানুষের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। মসির মধ্যে ঈশ্বর ছিল, তাকে দেখুন, জন্ম থেকে নেতৃত্ব দানকারী খ্রিস্ট। যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে শিশুদের উপর একটি নিপীড়ন হয়েছিল, তাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল। খ্রিস্টের সময়ও একই রকম হয়েছিল, আর তিনি সেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টও একইভাবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আইন প্রণেতা ছিলেন, খ্রিস্টও ছিলেন। মসি 40 দিনের জন্য উপরে উঠেছিলেন আর আদেশগুলি গ্রহণ করে নেমে আসেন। খ্রিস্টও প্রান্তরে যান 40 দিনের জন্য এবং ফিরে এসেছিলেন, বললেন, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রী লোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। বুঝলেন, এই সব বিভিন্ন জিনিসগুলি দিয়ে ঈশ্বর নিজেকে প্রতিফলিত করছেন। জোসেফের দিকে তাকান, একদল ভাইদের মধ্যে একজন আধ্যাত্মিক ছেলে, তারা সবাই ভালো ব্যক্তি ছিলেন, সেই সকল কুলপতিগণ, কিন্তু যখন জোসেফ আসেন তখন তিনি অন্যরকম ছিলেন। তিনি দর্শন দেখতে পেতেন, স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, এবং এই কারণে তিনি তার ভাইদের কাছে ঘৃণ্য ছিলেন, কারণ যে কাজের জন্য ঈশ্বর তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই কাজের কারণে তার ভাইরা তাকে ঘৃণা করত। বুঝেছেন, আর এইগুলো সব ক্রুশের দিকে ইঙ্গিত করছিল। আর দেখুন, তাকে প্রায় 30টি রৌপ্য মুদ্রায় বিক্রি করা হয়েছিল তার ভাইদের দ্বারা, তার নিজের ভাইদের দ্বারা মেরে ফেলার জন্য গর্তে ফেলে দেওয়া হয়েছিল। সেই গর্ত থেকে তাকে উঠানো হয়েছিল, তিনি সেখান থেকে উঠে ফোরনের ডান পাশে বসলেন। আর কোন ব্যক্তি ফোরনের কাছে আসতে পারতেন না, যিনি সেই সময়ের বিশ্বকে নিয়ন্ত্রণ করতেন, কেউ ফোরনের কাছে আসতে পারত না, কেবল জোসেফের মাধ্যমে। কোন মানুষ ঈশ্বরের কাছে আসতে পারেন না, কেবল খ্রিস্টের মাধ্যমে। আর যখন জোসেফ প্রাসাদ ত্যাগ করতেন তখন তিনি বের হওয়ার আগে তুড়ি বাজত, আর অগ্রগামীগণ তার আগে যেতেন, ঘোষণা করতেন, হাঁটু পাত, জোসেফ আসছেন। এতে কিছু আসে যায় না, আপনি কোথায় ছিলেন অথবা আপনি কি করছিলেন, আপনার কাজ কতটা গুরুত্বপূর্ণ ছিল, আপনাকে হাঁটু পাততে হবে যতক্ষণ না জোসেফ সেখানে আসেন। আর যখন এই দিনের মধ্যে তুড়ি বাজবে, প্রতিটি হাঁটু নত হবে এবং প্রতিটি জিহুবা স্বীকার করবে, যখন খ্রিস্ট আমাদের জোসেফ মহিমা ছেড়ে আসবেন, তখন আপনার কাজ গুরুত্বপূর্ণ হবে না, প্রতিটি হাঁটু নত হবে এবং তাকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করবে। সেটা ঠিক। ও আমরা তাকে কিভাবে দাউদের মধ্যে দেখতে পাই, দাউদ কিভাবে একজন প্রত্যাখ্যাত রাজা ছিলেন, তার নিজের সিংহাসন থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তার ভাইদের দ্বারা, তার নিজের পুত্রের দ্বারা। জৈতুন পর্বতে বসে, যখন তিনি জৈতুন পর্বতে উঠলেন, জেরুসালেমের দিকে তাকিয়ে এবং কাঁদতে লাগলেন, কারণ সেখানে তার নিজের লোক, যাদের তিনি সেবা করেছেন এবং ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, তার নিজের লোকেরা তাকে পরিত্যাগ করে দিল এবং তার উপর জিনিসপত্র নিক্ষেপ করল, তার উপর থুতু দিল এবং উপহাস করল। যখন তিনি পর্বতে উঠতে শুরু করলেন এবং প্রত্যাখ্যাত হলেন, ও কিভাবে 800 বছর পরে ঈশ্বরের পুত্র, ঠিক ওভাবে একজন প্রত্যাখ্যাত রাজা তার নিজের লোকদের মধ্যে পর্বতের উপর বসলেন এবং জেরুসালেমের জন্য কাঁদলেন, একজন প্রত্যাখ্যাত রাজা। এটা কি ছিল? ঈশ্বর সেই ভাববাদীদের মধ্যে দিয়ে নিজেকে প্রতিফলিত করছিলেন, খ্রিস্টকে প্রতিফলিত করছিলেন। তারপর সেখানে সেই ব্যক্তি আসেন যিনি ছিলেন ঈশ্বরের পরিপূর্ণতা, তিনি ছিলেন আমাদের মধ্যে ঈশ্বর। আর সেই সময় থেকে তিনি তার মণ্ডলীতে নিজেকে প্রতিফলিত করেছেন, কালভেরির এই পাশে। সুতরাং আপনারা দেখুন, আমরা সবাই এই নিবাস স্থানটি হওয়ার চেষ্টা করছি, জীবন্ত ঈশ্বরের মন্দির। এখন কিছু মানুষ আছে, আমরা এখানে লক্ষ্য করি, তিনি বলেছেন, প্রথমে তোমাদের বিশ্বাস, সদ্গুণ, জ্ঞান, জিতেন্দ্রিয়তা, ধৈর্য, ধার্মিকতা বা ঈশ্বর স্বরূপতা এবং ভ্রাতৃস্নেহ হওয়া উচিত। ঠিক আছে, ভ্রাতৃস্নেহ এবং তারপর প্রেম যোগ করুন। আমাকে এটি আবার পড়তে দিন, যেন আপনারা এখন এটি নিশ্চিতভাবে বুঝে নিতে পারেন। এখন আমরা পঞ্চম পদ থেকে শুরু করতে যাচ্ছি, আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ঈশ্বর স্বরূপতা ও ঈশ্বর স্বরূপতায় ভ্রাতৃস্নেহ ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে ও উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলেন থাকিতে দিবে না। এখন পিতর আমাদের জন্য এখানে কিছু রূপরেখা দিয়েছেন যে কিভাবে আমরা সেখানে পৌঁছাতে পারি। এখন আমি এটা বলতে চাই যে কিছু লোক আছে যাদের কাছে এই সদ্গুণ, জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য এবং আরো অন্যান্য গুণাবলীর একটি অংশ মাত্র আছে, যারা এমনকি নিজেদের খ্রিস্টান বলেও স্বীকার করতে চায় না। এখন আমরা শিক্ষা দিচ্ছি, রবিবারের বিদ্যালয়ে পড়াচ্ছি, আর এটা সত্য। কিছু মানুষ আছে যাদের কাছে এটির একটি অংশ রয়েছে, যারা খ্রিস্টান হওয়ার ভানও করেন না, কিন্তু তা এটা করবে না। এটি তো একটি কালো পাখির মতো যে তার ডানায় ময়ূরের পালক লাগাবার চেষ্টা করছে, নিজেকে একটি ময়ূর বানানোর জন্য সে শুধু নিজেকে কলঙ্কিত করছে। ভালো হবে সে একটি কালো পাখি হয়ে থাকুক, বুঝলেন? যখন তারা এই জিনিসগুলি অনুশীলন করার চেষ্টা করে বিনা খ্রিস্টান হয়ে, সে তার জায়গা থেকে হারিয়ে যায়। এটি একটি ডুমুর গাছের মতো যা আপেল তৈরি করার চেষ্টা করছে, এটা তা করতে পারে না। দেখুন, যদিও এটি একটি গাছ, কিন্তু এটি আপেল তৈরি করতে পারে না। এটি একটি খচ্চরের মতো যে উল তৈরি করার চেষ্টা করছে, একটি ভেড়া হওয়ার চেষ্টা করছে, যখন সে একটি খচ্চর। আপনারা দেখুন, সে উল তৈরি করতে পারে না, সে এটা করতে পারে না। উল হলো ভেড়ার জন্য একটি দান, একটি খচ্চরের জন্য নয়। সে হয়তো ভেড়ার মতো কাজ করার চেষ্টা করতে পারে, কিন্তু সে এখনো একটি খচ্চর। দেখুন, তাই সে বলে, আচ্ছা আমি একটি ভেড়ার মতো খাবার খেতে পারি, আমি ভেড়ার মতো এটা করতে পারি, আর কোনো ব্যাপার না যে আপনি কি করতে পারেন। উল পেতে হলে আপনাকে একটি ভেড়া হতে হবে। আর আমাকে এখানে এক মিনিট থামতে দিন, ভেড়া উল উৎপাদন করে না, তার কাছে উল আছে কারণ সে একটি ভেড়া। অনেক লোক বলার চেষ্টা করছে, আচ্ছা আমি ভালো হতে চেষ্টা করব, আমি এটি করার চেষ্টা করব, কিছুই উৎপাদন করবেন না। না, আপনি এটা করতে পারবেন না। একটা ভেড়া করে না, তাকে বলা হয় না, তার থেকে আশা করা হয় না যে সে উল উৎপন্ন করবে। সে উল উৎপন্ন করে, সে এরকম করে কারণ সে একটা ভেড়া। আর যখন আপনি একজন খ্রিস্টান হন, তখন আপনি আতার ফল বহন করেন, আপনি এটা উৎপাদন করেন না, আপনি এটা বানানোর চেষ্টা করেন না। আপনি চেষ্টা করেন, দেখুন, নিজেকে কিছু বানানোর চেষ্টা করবেন না যা আপনি নন। আপনি কেবল ঠিক সেটাই হন যা আপনার হওয়া উচিত, এবং তারপরে এটা তার নিজের যত্ন নিয়ে নিবে। আপনি কি লোকদের বলতে শুনেছেন, আচ্ছা আমি আপনাদের বলছি, আমি গির্জায় যোগদান করেছি, আমার সত্যি এই মিথ্যা কথা বলে দেওয়া ছেড়ে দেওয়া উচিত, আপনি আবার কিছু উৎপাদন করার চেষ্টা করছেন, আপনি এটা করতে পারেন না, তাই চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। ঠিক যেমন একটি খচ্চর নিজের জন্য উল তৈরি করতে পারে না, সে এটা করতে পারে না। অথবা একটি শকুন একটি কপোতের সাথে খাওয়ার চেষ্টা করছে, একটি শকুন একটি কপোত হওয়ার চেষ্টা করছে। আপনারা কি কল্পনা করতে পারেন, সেখানে একটি বাজ পাখি বলে, আপনি জানেন আমি একটি কপোত, আর কিছু পালক লাগিয়ে নেয়, বলে দেখো আমি ওরকম দেখতে, দেখুন সে তার আকৃতির থেকে আলাদা হয়ে যাবে। ওটাই হলো সে ধরনের মানুষ যারা নিজেকে কিছু হওয়ার দাবি করে যখন তারা সেটা নয়। দেখুন, আপনি এটি করতে পারবেন না, আপনি বলতে পারেন না, এখন দেখুন আমার মধ্যে সদ্গুণ হওয়া উচিত তাই আমি সদ্গুণ রাখবো, আমার ঈশ্বর স্বরূপতা থাকা উচিত তাই আমি এটা নিব। কেন, আপনি তো কেবল পালক বসানোর চেষ্টা করছেন, যদিও সেগুলো আপনার নাগালের মধ্যে আছে, কিন্তু আপনি ভুল পাখির উপর পালক লাগাতে পারবেন না, বুঝলেন? এটা কোনো কাজ হবে না, আর এটা কেবল দেখায় যে পাখিটি কতটা কপটাযুক্ত, বুঝলেন? আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে একটা বুড়ো বাজ পাখি কপোতের পালক লাগানোর চেষ্টা করে বলে, এখানে তাকান, দেখুন আমি একটি কপোত, দেখুন? কেন, আমরা সবাই জানি যে সে একটি বাজ পাখি, বুঝলেন? এখানেই শেষ, আমরা বলে দিতে পারি যে সে একটি বাজ পাখি। আচ্ছা, এখন এভাবে এটা হয়ে থাকে, খ্রিস্ট ধর্ম উৎপাদন করতে চেষ্টা করা, আপনি এটা করতে পারবেন না। প্রথম জিনিস যা আপনাকে করতে হবে তা হলো নতুন করে জন্ম নিতে হবে, আপনাকে পরিবর্তিত হতে হবে, বুঝলেন? আর যখন আপনি পরিবর্তিত হন, আপনি একটি নতুন সৃষ্টি হয়ে যান, এখন আপনি সঠিক স্থানে আসছেন। এখন দেখুন, এখন আপনাকে পালক নিয়ে চিন্তা করতে হবে না, এটি নিজে নিজের যত্ন নিয়ে নিবে যখন আপনি পুনরায় জন্মগ্রহণ করেন। হ্যাঁ মহাশয়, যেমন আমি সবসময় বলেছি, আপনি একটি শুকরকে নিন, তাকে ভালো করে ধুয়ে নিন, এবং তার উপর একটি টাক্সেলের স্যুট অথবা টাক্সেডো স্যুট পরিয়ে দিন তার উপর, এবং তাকে সেখানে ছেড়ে দিন, সে ঠিক একটি কাদার গর্তে চলে যাবে এবং গড়াগড়ি দিবে। কারণ আপনি দেখুন, এটি কোনো ভালো করবে না, সে একটি শুকর, এটাই তার প্রকৃতি, কাদায় গড়াগড়ি দেওয়া হলো তার স্বভাব। আপনাকে তার স্বভাব পরিবর্তন করতে হবে, এবং সে এর বাকি বিষয়গুলো নিজের যত্ন নিয়ে নিবে। এখন লক্ষ্য করবেন, আপনাকে নতুন করে জন্মগ্রহণ করা আবশ্যক, যার অর্থ হলো পরিবর্তিত হয়ে যাওয়া, সেখানে একটি পরিবর্তন হতে হবে। আপনারা বলেন, আচ্ছা ভাই ব্রানাম, আমি এই অমুক মহিলাকে জানি এখানে, কেন সে কখনোই কিছু ভুল করেনি, সে একজন ভালো মহিলা, অথবা এই অমুক অমুক ব্যক্তি সে একজন ভালো মানুষ, তিনি কখনোই কোনো খারাপ কাজ করেননি, তিনি কারো ক্ষতি করেননি, এর কোনো অর্থ নেই। সে একজন ভালো প্রতিবেশী হতে পারে, কিন্তু সে একজন খ্রিস্টান নয় যতক্ষণ পর্যন্ত তিনি নতুন জন্মলাভ না করছেন। যিশু বলেছেন, নতুন জন্ম না হইলে, যখন লিখিত সুসমাচার 3, যে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না, এখন আর এখানে দেখা, এর অর্থ হলো বুঝতে পারা। আপনি কোনো কিছুর দিকে তাকান, বলেন আমি এটা দেখতে পাচ্ছি না, আপনি বলতে চাইছেন আপনি এটা বুঝতে পারছেন না। একজন ব্যক্তি বুঝতে পারে না লোকেরা কেন চিৎকার করে, একজন ব্যক্তি বুঝতে পারে না কেন একজন মানুষের ভাষা পরিবর্তন হয়ে যায় এবং সে অন্য ভাষায় কথা বলে। স্বাভাবিক মানুষ দেখতে পায় না কিভাবে ঈশ্বরের মহিমা একজন মানুষের চোখের উপর আসে, এবং সে দর্শন দেখতে শুরু করে এবং লোকদের নির্দিষ্ট বিষয় বলে এবং কি করতে হবে তা বলে, তাদের যে বিষয়গুলো ঘটতে চলেছে তা বলে দেয় এবং নির্ধারিত বিষয়গুলি ঘটে, যেমন প্রভু এখানে গত রাতে আমাদের জন্য করেছিলেন। এমনকি দেখুন দেখুন সে স্বাভাবিক মন খুঁজবার চেষ্টা করে, আচ্ছা সে কি করেছে অথবা সে কোন ধরনের প্রতারণার ব্যবহার করছে, তার কাছে কোন প্রতারণাপূর্ণ কৌশল আছে। অন্য ভাষায় কথা বলতে একজনকে দেখে তারা বলবে এবং কেউ এর অনুবাদ করে দেয় এবং দেহের একটি নির্দিষ্ট সদস্যকে ঠিক ঠিক বলে দেয় তারা কি করেছেন এবং তাদের কি করা উচিত নয়। দেখুন তারা মনে করে এটা কোন ধরনের প্রতারণাপূর্ণ কৌশল, সেখানে তাদের মধ্যে পূর্বেই ঠিক করা আছে। তারা এটা বুঝতে পারে না যতক্ষণ না সে ব্যক্তি নতুন জন্ম লাভ করে। তারপর যখন সে নতুন জন্ম লাভ করে, তখন সে সহভাগিতায় সারিতে চলে আসে, কারণ সে একটি নতুন সৃষ্টি। যে পুরনো সন্দেহপূর্ণ সন্দেহজনক চরিত্রটি ছিল সে মারা গেছে, এখন তিনি একটি নতুন সৃষ্টি। সুতরাং আপনি দেখতে পারেন তাকে তার মধ্যে নিজের থেকে কিছু যোগ করতে হবে না, কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, আপনাকে অবশ্যই নতুন জন্ম গ্রহণ করতে হবে, এবং যখন আপনি নতুন জন্ম গ্রহণ করেন তখন বিশ্বাস ছাড়া আপনি নতুন জন্ম লাভ করতে পারবেন না, সেটা ঠিক। সুতরাং আপনারা এখানে আমার নকশাটিতে দেখুন, আমি এখানে ভিত্তিমূলে রেখেছি, বিশ্বাস হলো সমস্ত কিছুর ভিত্তি, কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকট উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা, বুঝলেন, তাকে করতে হবে। যখন আপনি বাইবেল সম্পর্কে সন্দেহপ্রবণ হন, যখন আপনি বাক্য সঠিক কিনা বলে সন্দেহ করেন, আপনি যতক্ষণ না এটা বিশ্বাস করেন ততক্ষণ আপনাকে দূরে থাকা উচিত। পাপ কি? অবিশ্বাস। শুধুমাত্র দুটি উপাদান আছে যা মানুষকে নিয়ন্ত্রণ করে, সেটা হয় সন্দেহ না হয় বিশ্বাস, একটি অথবা অন্যটি। আপনি একটি নিয়ন্ত্রণে থাকেন যা আপনার জীবনকে আধিপত্য করে। শুধু এর উপর নির্ভর করুন যে আপনার কাছে কতটা বিশ্বাস আছে, আপনি কতটা উঁচুতে উঠতে পারবেন। কিন্তু প্রথমে বিশ্বাস হতে হবে, আমায় এই ভিত্তির উপর কিছু সময় থাকতে দিন। এখন বিশ্বাস হলো যা আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস কি? আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান। এটা আপনার কাছে ইতিমধ্যেই আছে যখন আপনার কাছে বিশ্বাস আছে, কারণ এটি বিশ্বাসে প্রকাশিত করা হয়। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, ইব্রীয় 11, দেখুন প্রমাণ। এটি কি ধরনের এটি প্রমাণ? একটি পবিত্র প্রমাণ। অতএব যখন আপনি বলেন, ভাই ব্রানাম, আমি বিশ্বাস করি যে ঈশ্বর একজন নিরাময়কারী, আচ্ছা, যদি আপনি সেটা বিশ্বাস করেন এবং তাকে আপনার নিরাময়কারী হিসেবে গ্রহণ করেন, আর মিথ্যা না বলে কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাস করুন যে তার ক্ষত সকলের দ্বারা আপনার আরোগ্য লাভ হয়, কোনো কিছুই এর থেকে আপনাকে আর সরাতে পারবে না, এটি একটি নিষ্পত্তি সম্পূর্ণ জিনিস। এখন আপনার কাছে আশা থাকতে পারে, শুধু এটির সাথে এবং ওটির সাথে লুকোচুরি চালিয়ে যেতে পারেন, কিন্তু যখন আপনি বিশ্বাস পেয়েছেন, আপনি এটি জানেন, কারণ এটি প্রমাণ, আপনি ইতিমধ্যে এটি পেয়েছেন। আমি কতজন, কেউ আজ সকালে ওরাল রবার্টস এর বার্তা শুনেছেন যখন তিনি এই সকালে প্রচার করছিলেন? ওরাল রবার্টস, আমি তাকে এমনটা বলতে শুনেছি এই বিষয়ে, তিনি উদ্ধারের জন্য এক বিশ্বাসের সম্পর্কে বলছিলেন, বিশ্বাসের প্রার্থনা, মুক্তির প্রার্থনা। তিনি বলেছিলেন, রেডিও স্পর্শ করে আপনার যোগাযোগ স্থাপন করুন, আপনার যোগাযোগ স্থাপন করুন কোনো কিছু স্পর্শ করে, যাতে উনি এমন করছিলেন যাতে লোকেদের এমন কিছু দিতে পারেন যেখানে তারা তাদের হাতে রাখতে পারেন, কোনো কিছু যেন তারা বলতে পারে, আমি এখন এটা পেয়েছি, কারণ তিনি আমাকে বলেছিলেন আমার রেডিও স্পর্শ করতে, আমি এটা পেয়েছি। দেখুন এখন সব ঠিক আছে, কিন্তু এখন বাস্তবিক প্রকৃত বিশ্বাসকে সেই রকম কোনো কিছুকে স্পর্শ করতে হয় না। এখন আমি ভাই ওরাল রবার্টস কে দোষী করছি না, আদৌ না, তিনি একটি মহান কাজ করছেন এবং একজন ধার্মিক মানুষ। আমি নিশ্চিত রূপে ওরাল রবার্টস এর সম্পর্কে অনেক চিন্তা করি, খুব খারাপ লাগে, আমার কাছে এরকম লোক খুব বেশি পাওয়া যায় না। কিন্তু আমি যা বলতে চেষ্টা করছি তা হচ্ছে, বিশ্বাসের কোনো বস্তুর প্রয়োজন নেই, বুঝলেন, বিশ্বাস ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে, কারণ বিশ্বাস আসে স্পর্শ দ্বারা, না অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। এটা নোঙ্গর করে এটা সেখানে বুঝলেন, এবং বিশ্বাস যেমন এটা বলা হয় এর সাথে কোনো দূরত্ব নেই, বিশ্বাস এখনই, বিশ্বাস এখানে এখন। যদি কেউ আছেন, সেই ছোট্ট শিশুটি অন্যদিন, সেই মা যার বিষয়ে বোন কিট এবং অন্যেরা কথা বলছিলেন, যে ছোট্ট শিশুটির অন্তর বাইরে ছিল, মলদ্বারে কোনো ছিদ্র ছিল না যেন খাদ্য পার হয়ে যেতে পারে। এখন এই ভদ্রমহিলা বোন কিডের এবং তাদের সাক্ষ্য শুনে বিশ্বাস করেছিলেন যে যদি তিনি যোগাযোগ করতে পারেন এবং আমি সেই শিশুটির জন্য প্রার্থনা করি। এখন দেখুন, ঈশ্বর আমাদের লোকদের দেন। আমাদের কারো কারো ঈশ্বরের সঙ্গে অভিজ্ঞতা রয়েছে, এতটাই বাস্তবিক হয়ে যান যেন ঈশ্বর এদিকে যাচ্ছেন। যেমন ভাই নেবিলের সাথে কথা বলছেন অথবা আপনার পরিচিত কারো সাথে কথা বলছেন, আর আমরা কখনো কখনো সেই লোকদের বলি আমাদের জন্য প্রার্থনা করতে, এটাই আমাদের করা উচিত। তারপর যদি আমার কাছে বিশ্বাস থাকে যে সেই পুরুষ অথবা মহিলা যিনি আমাদের জন্য প্রার্থনা করছেন তিনি ঈশ্বরের সাথে কথা বলছেন, তারপর আমাদের বিশ্বাস করায়ত্ত হয়, মুষ্টিবদ্ধ হয়, এটা নিষ্পত্তি হয়ে যায়। এখানে একজন রোমান ব্যক্তি যিশুর সাথে দেখা করতে গিয়েছিলেন, আর তিনি বললেন, আমি যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসবেন, আমি নই, আমি যোগ্য নই, আর আমি করি না, আমি নিজেকে সেভাবে গণনা করি না। কিন্তু বললেন, আমার ছেলে খুবই অসুস্থ, আর আপনি শুধু বাক্য বলুন, দেখুন, আর আমার ছেলে বেঁচে যাবে। এটা কি ছিল? দূরত্ব কোনো পার্থক্য করেনি, দেখুন, কারণ ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর সর্বশক্তিমান, আর যেখানে ঈশ্বর আছেন সর্বশক্তিমান সেখানে আছেন, আর ঈশ্বর সর্বব্যাপী হওয়ায় এটা ঈশ্বরকে সর্বব্যাপী করে তোলে সর্বত্র, বুঝলেন? ঈশ্বর যেমন জার্মানিতে মহান, সুইজারল্যান্ডে এবং নিচে আফ্রিকাতেও মহান, এই মুহূর্তে ঠিক এখানে এখনো তিনি মহান, ও সেখানে আপনি আছেন। তাই এখন তিনি বললেন, আমি যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন, শুধু বাক্য বলুন। এটা কি ছিল? এটা ছিল সেই রোমীয় ব্যক্তির বিশ্বাস, তিনি এটা বিশ্বাস করেছিলেন। আর যিশু বলেছিলেন, যাও তোমার পথে, তোমার পুত্র বাঁচিল। তিনি দুই দিনের যাত্রা শুরু করলেন, এবং পরের দিন তিনি বাড়িতে আসার আগেই তিনি তার কিছু দাসদের রাস্তা দেখলেন ও তাদের সঙ্গে দেখা করলেন, আর তারা বলল, আপনার বালকটি বাঁচিল। আর রোমীয় ব্যক্তিটি এত রোমাঞ্চিত হয়েছিল যে তিনি বলে ফেললেন, কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল, দিনের কোন অংশে? সে বলল, প্রায় 11 ঘটিকা থেকে তার শরীরের উন্নতি হতে শুরু করে। আর রোমীয় ব্যক্তিটি জানত যে যিশু সেই সময় বলেছিলেন, আপনার বালকটি বাঁচিল, এবং তিনি বিশ্বাস করেছিলেন। আমেন। সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্বজ্ঞ, অসীম, ওটাই হলেন ঈশ্বর। সুতরাং যখন তারা একটি ফোন কল করে এবং বলে প্রার্থনা করুন, সেই যোগাযোগ এবং আপনার বিশ্বাস ঈশ্বরকে নিয়ে আসে। এটাই সেই জিনিস যা প্রার্থনা এবং ঈশ্বরকে একত্রিত করে দৃশ্যে। প্রার্থনা, বিশ্বাস এখান থেকে এখানে পরিবর্তন হয়, এটা এটিকে একসাথে নিয়ে আসে। বাক্য বলুন, আমি চাই আপনারা কেবল বাক্য বলুন, আর সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন, তাকে সেখানে থাকতে হবে না, শুধু বাক্য বলুন। কেন? ঈশ্বর হলেন সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, তিনি পৃথিবীর নিচে যেমন শক্তিশালী, তিনি পৃথিবীর উপরে ঠিক ততটাই শক্তিশালী, বা উভয় দিকে তিনি ঈশ্বর। আর কেবলমাত্র আপনাকে যা করতে হবে তা হলো বাক্য বলুন, তিনি বলেছেন। এখন বিশ্বাস বাকি কাজটি করে ফেলে, বিশ্বাস বাকি কাজটি করে। তাই একটি ভিত্তির জন্য আপনার কাছে বিশ্বাস থাকতে হবে। সমস্ত খ্রিস্টানত্ব, আপনি যা কিছু আছেন, আপনি যা কিছু কখনো হবেন, তা বাক্যের উপর, বিশ্বাসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই কারণেই আমি বাক্যে বিশ্বাস করি, বুঝলেন? আমি অন্য কিছুতে আমার বিশ্বাসকে রাখতে পারি না। যদি আমি এটিকে গির্জার উপর রাখতে যাই, তাহলে কোন গির্জার উপর আমি এটিকে রাখবো? ক্যাথলিক, লুথারান, ম্যাথডিস্ট, ব্যাপটিস্ট, পেন্টিকোস্টাল, আমি এটা কোথায় রাখবো? আমি জানি না। তারা সব দ্বিধাগ্রস্ত হয়ে আছে, এই সব কিছু তারা লাইনগুলো ঘুরিয়ে দেয় এবং অন্য সবকিছু করে থাকে। কিন্তু যখন আমি তার বাক্যে আমার বিশ্বাসকে রাখি, তখন তা দৃঢ়ভাবে সেখানে স্থির হয়ে যায়, কেউ এর ব্যাখ্যা করে না। এখানে এটা সদাপ্রভু এই কথা কহেন, তারপর আমি সেটা বিশ্বাস করি। এখানে বিশ্বাসের ভিত্তি রয়েছে। এখানে শহরের একজন ভালো ডাক্তার আছেন, আমার একজন বন্ধু ডাক্তার শ্যাম অ্যাডায়ার। আমরা বাল্যকাল থেকে একসাথে আছি, আপনারা সবাই শ্যামকে জানেন। আর তিনি আমাকে বলেছিলেন, তিনি বলেছিলেন বিল, সেই দর্শনটি আসার পরে তাকে বলেছিলাম সে কোথায় তার জায়গা নির্মাণ করবে, এটা দেখতে কেমন হবে। এখন সেখানে যান, তাকে জিজ্ঞাসা করুন, যদি সেটা সত্য না হয়। এটি ঘটবার 2 বা 3 বছর আগে তাকে বলেছিলাম এটি কোথায় হবে। আমি বলেছিলাম আপনি প্রায় শহরের ওই ব্লকটি নিতে পারেন, আর সেখানে নয় কিন্তু সেটা, এবং তার মাঝে একটি জিনিস ছিল এবং সেটি ছিল সেই পুনর্বাসন স্থান। বাকি অংশটি ডাক্তার আদার পেয়েছেন, ওষুধ বিক্রেতা, ওটাই সব। ডাক্তার আদার সেই দর্শনটি ঠিক সেভাবে পূর্ণ করলেন যেভাবে দেখানো হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন যে এটি একটি জায়গা, এটি এমনকি 25 বছরের জন্য স্পর্শ করা যাবে না, এটার মামলা আদালতে ছিল। আমি বললাম, ডাক্তার, প্রভু আপনাকে তা দিয়েছেন আপনার নম্রতার কারণে। তিনি বললেন, আমি অতটা ভালো নই। আমি বললাম, আপনি একটি কচ্ছপের মতো, আপনার বাইরের দিকে একটি খোলস আছে, একটি কঠিন আবরণ যার ভিতর থেকে আপনি আপনার বন্ধুদের দিকে তাকান, কিন্তু ভিতরে আপনি একজন বাস্তবিক লোক, সেই খোলস থেকে বেরিয়ে আসুন। আমি বললাম, ঈশ্বর আপনাকে তা দিবেন। তিনি বললেন, আমি আপনাকে কখনোই সন্দেহ করিনি বিলি, তবে এই বিষয়ে আমাকে সন্দেহ করতে হবে। আমি বললাম, আপনার কার্যালয়ে যান, আর তাই তিনি বেরিয়ে গেলেন। পরের দিন সকালে তিনি আমাকে ডেকে বললেন, আমি ঠান্ডায় মারা যাচ্ছি। আমি বললাম, ব্যাপারটা কি? এটা জুলাইয়ের কাছাকাছি ছিল। আমি বললাম, কি ব্যাপার ডাক্তার? বলল, আমি ইতিমধ্যে জায়গাটি কিনে নিয়েছি বিলি, গত রাতে বোস্টনে তাদের একটি সভা হয়েছিল এবং আমি ইতিমধ্যে সেই স্থানটি আজ সকালে কিনে নিয়েছি। বললাম, আমি তোমাকে বলেছিলাম, আমি অন্যদিন সেখানে ছিলাম, তার সাথে কথা বলছিলাম যখন বন্দুকটি আমার মুখের সামনে বিস্ফোরিত হয়েছিল। তিনি বলছিলেন, আমি কল্পনা করি যে এখানে যে হাজার হাজার লোকেরা আসে তাদের সবাইকে আমি এই ঘটনাটি বলেছি। এটা কি? এখন ঈশ্বর যখন কিছু বলেন এটা ঘটতেই হবে। গত সন্ধ্যায় কিছু বন্ধুরা এসেছিল, তারা এই দর্শনটির বিষয়ে শুনেছিল, যা 42 ইঞ্চি সিংযুক্ত ক্যারিবু হরিণ এবং রূপালী নাক বিশিষ্ট ছাই রং এর ভালুক সম্পর্কে ছিল। আমি জানি না কত লোক বাড়িতে এসেছিল, তারা এটা দেখতে চায়। আমি বললাম, এখানে পরিমাপ করার ফিতে আছে, সিংহের উপর লাগিয়ে মাপ নিয়ে দেখুন। তিনি এটা ঘটবার আগেই এটা শুনেছিলেন, বুঝলেন কেন যখন ঈশ্বর কিছু বলেন তখন তা ঘটতেই হবে। এই কারণেই এটাই সেই ভিত্তি। এখন এটাই হলো উদ্ধারের পরিকল্পনা। আর তারপরে যদি তার দর্শন যথাযথভাবে ঘটে থাকে, ঠিক সেভাবেই যেভাবে তারা বলেছিল যে সেগুলি ঘটবে, আর এইখানে মণ্ডলী জানে যে সেটা ঠিক, তাহলে তার বাক্যের বিষয়ে কি বুঝলেন, সেটা তো দর্শনের থেকেও আরো বেশি নিশ্চিত। যদি দর্শন বাক্যের সঙ্গে না যায় তাহলে দর্শনটি ভুল, কিন্তু এটি বাক্য সর্বপ্রথম স্থানে, কারণ বাক্য হলো ঈশ্বর, বুঝলেন, তাই তিনি সর্বব্যাপী। তিনি সেটা এখানে বলেন এবং এটি কানাডায় ঘটতে দিলেন। আমেন। দেখুন, তিনি সর্বব্যাপী। ঠিক আছে, প্রথমত আপনাকে অবশ্যই নতুন জন্মপ্রাপ্ত হতে হবে, আর যখন আপনি নতুন জন্মপ্রাপ্ত হয়ে যান আপনার কাছে বিশ্বাস থাকে, আপনি বাক্যকে বিশ্বাস করেন। যতক্ষণ না পর্যন্ত আপনি নতুন জন্মপ্রাপ্ত হচ্ছেন আপনি এর সঙ্গে তর্ক করবেন। আপনি যদি ধর্মপ্রবণ হন এবং আপনার কিছু মানবিক জ্ঞান আছে যে আপনার সঠিক কাজ করা উচিত, আপনি কখনোই ঈশ্বরের বাক্যের সাথে একমত হতে পারবেন না, আপনি কখনোই পারবেন না। আপনাকে আবার জন্ম নিতে হবে, এবং নতুন জন্মপ্রাপ্ত হলে তা বিশ্বাসকে নিয়ে আসে। ঠিক আছে, তারপর বিশ্বাস প্রাপ্ত হওয়ার পর এটা ঠিক এখানে FAITH বিশ্বাস, তারপরে আপনি বৃদ্ধি পাওয়ার স্থিতিতে আসেন। এখন অনেক লোক বেদীর সামনে যায় এবং প্রার্থনা করে আর বলে, প্রভু আমাকে ক্ষমা করুন, আর পবিত্রকরণের এক মহান অভিজ্ঞতা তাদের উপর আসে। তখন আপনার কাছে এমন একটি সময় আছে যখন আপনি বেদীর কাছে যান, চিৎকার করেন, আপনি ফিরে যান, বলেন, ঈশ্বরের ধন্যবাদ হোক আমি এটা পেয়ে গেছি। না, আপনি কেবল এমন একটি স্থানে পৌঁছেছেন যেখান থেকে আপনাকে বৃদ্ধি পেতে শুরু করতে হবে। আপনি এখনো পর্যন্ত কিছুই করেননি, বুঝেছেন, আপনি যা করেছেন তা কেবল ভিত্তি স্থাপন করেছেন। এখন আপনি একটি ঘর তৈরি করতে চলেছেন, আর আপনি ভিত্তি স্থাপন করেছেন আর বলেছেন, বালকেরা আমি এটা পেয়েছি, বুঝলেন। আপনি কেবল ভিত্তি স্থাপন করেছেন যার উপর আপনার ঘর তৈরি করতে হবে। এখন আপনাকে একটি ঘর তৈরি করতে হবে, আর এখান থেকে সেই বিষয়টি আসে আজ সকালে আমরা যার বিষয়ে এখন কথা বলতে চলেছি। ঠিক আছে, একটি ঘর, এই ভিত্তিটি সর্বপ্রথমে হতে হবে। খ্রিস্ট ধর্মের ভিত্তি কি? ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস, এটি আপনার ভিত্তি। তারপরে আপনি বৃদ্ধি পেতে শুরু করেন, তারপর আপনি শুরু করেন, আপনি সেই ভিত্তির উপর যোগ করতে শুরু করেন। এখন একটি ঘর নির্মাণের সময় আপনি খুঁটি এবং অন্য সবকিছু রাখতে থাকেন। ভাই উড এবং এদের মধ্যে থেকে কিছু কাঠমিস্ত্রি এবং ঠিকাদাররা আমাদের বলতে পারে যে আপনি কিভাবে আপনার বাড়ি তৈরি করবেন, বুঝলেন, কিন্তু আমি আপনাদেরকে বলতে চলেছি কিভাবে আধ্যাত্মিক ঘর তৈরি করতে হয় যেখানে ঈশ্বর বাস করতে পারেন। তিনি আপনার মধ্যে থাকতে চান, তিনি আপনাকে নিজের মতো করে বানাতে চান। তিনি চান যেন আপনি এমন হতে পারেন যেন আপনি তাকে প্রতিফলিত করতে পারেন। আপনি জানেন, আগে যখন সোনা বানানো হতো, যখন তাদের গলানোর যন্ত্রপাতি ছিল না, তারা সোনাকে আঘাত করত, আঘাত করতে করতে কাদা বের করত, লোহা, তামা এবং অন্য বস্তু বের করত, আঘাত করতে থাকতো। আর এটিকে উল্টে আঘাত করতে থাকতো। ভারতীয়রা এখন এরকম করে, সোনা আঘাত করে এবং তারা এটাকে আঘাত করতে থাকে। আপনারা জানেন কিভাবে তারা বলতে পারে যে সমস্ত লোহা এটির থেকে বাইরে বেরিয়ে গেছে এবং সমস্ত ময়লা এবং খাদ এটির থেকে বাইরে বেরিয়ে গেছে। যখন প্রহারক নিজে তার প্রতিফলন আয়নার মতো সোনার মধ্যে দেখতে পেত, এটি যথেষ্ট পরিমাণ স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে যেত যে এটা প্রহারকের চেহারাকে প্রতিফলিত করে দিত। এভাবে ঈশ্বর করে থাকেন। তিনি পৃথিবীতে যে সোনা খুঁজে পেয়েছেন তা নেন এবং তিনি পবিত্র আত্মার দ্বারা এটিকে প্রহার করেন। তিনি সেটি উল্টান উল্টান আর প্রহার করতে থাকেন। যতক্ষণ না তিনি এটি গ্রহণ করেন, তিনি তার নিজের প্রতিবিম্ব দেখতে পান। আর এটাই আমাদের করা উচিত। ঈশ্বরের পুত্রকে প্রতিফলিত করুন। এখন আমাদের উচিত তার কাজ করা। তিনি বলেছেন যে আমাদের বিশ্বাস করে, যোহন লিখিত সুসমাচার 14:7, যে আমাদের বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। আপনারা খ্রিস্টের কাজগুলি প্রতিফলিত করতে শুরু করেছেন, কিন্তু খ্রিস্টের প্রতিফলন আমাদের মধ্যে না আসার আগেই আমরা অনেকেই খ্রিস্টের কাজ করার চেষ্টা করি। এখন এটাই হলো সমস্যা। আমরা এই বিষয়গুলি ঘটতে দেখি, আপনারা এটা জানেন, আমি এটা জানি। আমরা পথে এই বিঘ্নগুলি দেখি। আমরা খ্রিস্টের সেবকদের, খ্রিস্টানদের আস্তা কুড়ে স্তূপ রাস্তার ধারে পড়ে থাকতে দেখি, কারণ তারা এতে ঠিকভাবে চলেনি। আর এই কারণে আজ সকালে আমি এখানে আছি, এই ছোট্ট মণ্ডলীকে এবং নিজেকে শেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা জীবন্ত ঈশ্বরের নিবাসস্থান হয়ে উঠতে পারি। কতজন এরকম হতে চান, জীবন্ত ঈশ্বরের বাসস্থান? এখন আমরা এখানে কি করি? প্রথম বিষয়টি কি? বিশ্বাস করুন এবং নতুন জন্মপ্রাপ্ত হন। এটা হলো ভিত্তি স্থাপন। তারপর আমরা ভিত্তি স্থাপন করার পরে দ্বিতীয় ভাগ, আপনি আপনার ভিত্তিতে যোগ করুন, আপনার বিশ্বাস যোগ করুন। এখানে পিতর বলেছেন, প্রথমে বিশ্বাস করুন, তারপর আপনি আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন। এটি দ্বিতীয় স্তম্ভ। প্রথমে আপনার ভিত্তিমূল স্থাপন করুন, বিশ্বাস, তারপর আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন। এখন ঠিক এখানে আমাদের অনেকে পড়ে যায়, হ্যাঁ মহাশয়, হ্যাঁ, আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন, এর অর্থ কেবল কুমারী জীবনযাপন করা নয়। আপনারা জানেন, যেমন মহিলা অথবা এক পুরুষের মতো আর এরকম, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। বাইবেল বলে, আমরা এখানে লুক লিখিত সুসমাচারে পড়ি, যেখানে বলা হয়েছে তাহা হইতে সদ্গুণ নির্গত হইল। সেটা ঠিক, যদি আমরা তার মতো হতে যাচ্ছি তাহলে আমাদের অবশ্যই সদ্গুণ থাকতে হবে। আমাদের এটা থাকতে হবে তার মতো হতে হলে। এই গানগুলির মধ্যে প্রথম গানটি যা আমি কখনো পছন্দ করেছিলাম, সর্বশ্রেষ্ঠ এক, তা হল যিশুর মতো হওয়া। ঠিক আছে, যদি আমি যিশুর মতো হতে যাচ্ছি তাহলে আমার মধ্যে সদ্গুণ থাকতে হবে এবং এটি প্রকাশিত হতে হবে, যেন এটা আমার মধ্যে থেকে বের হয়ে লোকদের কাছে যেতে পারে, কারণ তার থেকে শক্তি বের হয়ে লোকদের কাছে গিয়েছিল। সদ্গুণ, এর পূর্বে যে আপনি এটি প্রকাশ করেন, আপনার কাছে এটি থাকা উচিত। আপনার কাছে এটি না থাকলে এটি আপনার কাছ থেকে প্রকাশিত হতে পারবে না। এর জন্য আর কিছুই নেই যে এটি বাইরে আসে। কি হবে যদি আমাদের মধ্যে থেকে যদি কেউ সদ্গুণ বের করতে চায় আর চেক ফিরে আসে, পর্যাপ্ত তহবিল নেই, বুঝলেন? না না, সেখান থেকে চেক ফিরে আসে, সেখান থেকে কেউ কিছু বের করতে পারবে না। কেউ আপনার দিকে একজন খ্রিস্টান হিসাবে দেখছে আর আগামীকাল সে আপনাকে একজন পাপীর মতো দেখতে পায়, সেখান থেকে বেশি সদ্গুণ বের করা যাবে না, বুঝলেন? সেটা ঠিক, সদ্গুণ আমাদের মধ্যে থাকতে হবে। আর যতক্ষণ আমাদের মধ্যে সদ্গুণ নেই, যখন আমাদের মধ্যে সদ্গুণ থাকে তখন আমরা সেটা আমাদের বিশ্বাসে যোগ করতে পারি। এটাই পরবর্তী ভিত্তির দেওয়াল। এখন প্রথমে আপনার কাছে বিশ্বাস থাকতে হবে, একা বিশ্বাস এটা করতে পারবে না। পিতর বলেছেন, তারপর সদ্গুণকে আপনার বিশ্বাসের সাথে যোগ করুন। আপনার বিশ্বাসে যোগ করার জন্য আপনার কাছে অবশ্যই সদ্গুণ থাকতে হবে। এখন এই কারণটি হতে পারে যে আপনার কাছে এটি নেই, কারণ আজ অনেক গির্জা শেখায় যে এটির প্রয়োজন নেই অথবা এটির যুগ গত হয়েছে। তাদের কাছে এটা থাকা আবশ্যক নয়। আপনাকে কেবল একটি কাজ করতে হবে, তা হলো গির্জার সদস্য হয়ে যান। হ্যাঁ, সেই দিনগুলো গত হয়েছে। সদ্গুণ, যে কেউ জানে সদ্গুণ শব্দের অর্থ কি, দেখলেন? আর আমাদের কাছে এটা থাকতেই হবে। যদি সেই অসুস্থ মহিলাকে সুস্থ করার জন্য তার থেকে সদ্গুণ বের হয়েছিল, এটাই তিনি তার মণ্ডলী থেকে প্রত্যাশা করেন, কারণ তিনি আমাদের আদর্শ। আর যদি তার কাছ থেকে লোকদের দেওয়ার জন্য সদ্গুণ ছিল, তবে তিনি আমাদের থেকেও প্রত্যাশা করেন যে লোকদের দেওয়ার জন্য যাতে আমাদের কাছেও সদ্গুণ থাকে। আর সদ্গুণ কি? সদ্গুণ হলো শক্তি, ক্ষমতা। কিছু লোকেরা এমনকি ঈশ্বরের শক্তির উপরও বিশ্বাস করে না। তারা বলে যে ওটার দিন গত হয়েছে। আপনাকে কেবল একটাই কাজ করতে হবে, তা হলো পুস্তকে নাম লিখতে হবে আর জল ছিটিয়ে বা ঢেলে বাপ্তিস্ম নিতে হবে। কেবল এটাই আপনাকে করতে হবে। কিন্তু পিতর এখানে বলেছেন সদ্গুণ যোগ করুন। এখন পিতর ঈশ্বরের গৃহকে নির্মাণের কথা বলছেন। দেখুন, ঈশ্বরের মন্দির একটি স্থান নির্ধারণ করছেন। যখন আপনার কাছে সদ্গুণ চলে আসে, আপনার কাছে বিশ্বাস চলে আসার পর আপনার কাছে সদ্গুণ থাকতে হবে, সেটা ঠিক। সমগ্র বিশ্বের জন্য সদ্গুণ রাখুন। আমি 20 বছর আগে একটি বার্তা প্রচার করেছিলাম, আমি বিশ্বাস করি সেটা সদৃশ লিলির উপর ছিল, লিলি পালক। সেখান থেকে মূল পাঠ নিয়েছিলাম, যেখানে যিশু বলেছিলেন ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। লিলির দিকে দেখুন, এটা কিভাবে কদর্য বস্তু থেকে উঠে আসে, আর দিনের প্রতি মিনিটে এটিকে পৃথিবী থেকে টেনে আনতে হয়, বুঝলেন? আর সে এই সদ্গুণ দিয়ে কি করে? যা সে গ্রহণ করে সে দেয়, প্রশংসার জন্য একটি সুন্দর দৃশ্য তৈরি করে, সে নিজেকে মধুর জন্য উন্মুক্ত করে যেন মৌমাছি আসে আর তার ভাগ নিতে পারে। সে নালিশ করে না অন্যদের দেওয়ার জন্য। কি হবে যদি মৌমাছি সেখানে আসে আর অপর্যাপ্ত তহবিল, মধু নেই? সেই ছোট্ট মৌমাছিটি মাথা চুলকিয়ে বলবে, এটা কি ধরনের লিলি? যদি একজন ব্যক্তি এর জন্য আসে যেন গির্জায় গিয়ে উদ্ধার পায়, আর এমন গির্জায় যায় যারা বিশ্বাস করে অলৌকিক কাজের দিন গত হয়েছে, যেমন একবার জেকো বলেছিলেন একটি ভোজনশালায় গিয়ে আর একটি বড় খাদ্য তালিকা নিল, এটি পড়তে শুরু করলো, হাড়যুক্ত মাংস আর অনেক কিছু, বলল আমি হাড়যুক্ত মাংস নিব। আচ্ছা, ওটা তো গতকালের জন্য ছিল, আমাদের কাছে এটা নেই। এরকম হবে যে খাদ্য তালিকা রেখে বাইরে চলে যাবে, বুঝলেন? এটা ঠিক কথা, কারণ যাই হোক সেখানে খাওয়ার জন্য কিছু ছিল না। সুতরাং আপনি এমন ভোজনশালায় চলে যাবেন যেখানে খাওয়ার জন্য কিছু আছে। আর আত্মিক ব্যক্তি বৃদ্ধি পেতে থাকে, তার কিছু খাদ্যের প্রয়োজন হতে থাকে, ওটা ঈশ্বরের বাক্য। আমি এর প্রতিটি বাক্যে বিশ্বাস করি। ঈশ্বরের প্রশস্ত টেবিলে তার সাধুদের জন্য খাদ্য আছে। তিনি তার মনোনীতদের আমন্ত্রণ করেন, এসো এবং ভোজন করো। তার মান্না তিনি ভোজন করান, তিনি আমাদের প্রতিটি প্রয়োজন সরবরাহ করেন। ও, যিশুর সঙ্গে খাওয়াটা সবসময় সুমধুর, সেটা ঠিক। হ্যাঁ মহাশয়, তার কাছে এটা আছে, মণ্ডলীর কাছে এটা আছে, জীবন্ত ঈশ্বরের মণ্ডলী যা খ্রিস্টের জ্ঞানে সিদ্ধ মানুষের উপর তৈরি হয়েছে। এখন আপনার কাছে সদ্গুণ থাকতেই হবে। আমি তারপর বললাম, প্রথম জিনিস আপনারা জানেন, কোন ব্যক্তি সুগন্ধ গ্রহণ করতে পছন্দ করেন সে স্বাস্থ্যপর নয়, তার কাছে সুগন্ধ আছে। এর পূর্বে যে সে আপনাকে সুগন্ধ দেয়, তার কাছে সেটা থাকতে হবে। এর আগে যে সে মধু দেয়, তার কাছে তা থাকতে হবে। এর পূর্বে যে সৌন্দর্য প্রকাশ করে, তার কাছে তা থাকতে হবে। সদ্গুণ দিবার পূর্বে আপনার কাছে তা থাকতে হবে। এই জন্য আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন। আমেন, বুঝলেন? এর উপর আমরা অনেক সময় পর্যন্ত থাকতে পারি, কিন্তু আমাদের সময় আমাদের কাছ থেকে এমনি করে চলে যাবে। আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন। এখন প্রথম হলো বিশ্বাস, তারপর সদ্গুণ, আর তারপর তৃতীয়ত আপনি জ্ঞান যোগ করুন। জ্ঞান, এখন এর অর্থ জগতের জ্ঞান নয়, কারণ সেটা ঈশ্বরের কাছে মূর্খতা। কিন্তু জ্ঞান বিচার করার জন্য। বিচার কি? সঠিক ও ভুল নির্ণয় করার জন্য। আপনি কিভাবে এটি নির্ধারণ করবেন? যদি আপনার কাছে বিশ্বাস ও সদ্গুণের সাথে খ্রিস্টের জ্ঞান থাকে, আপনি বিচার করেন বাক্যটি সত্য না ভুল। আর যদি আপনি আপনার সমস্ত ধার্মিক মত এবং আপনার সমস্ত অবিশ্বাসকে দূরে সরিয়ে রাখতে পারেন আর সবকিছু যা আপনি করবার দাবি করেছেন, তখন আপনার কাছে জ্ঞান আছে। বিশ্বাস করায় যে ঈশ্বর মিথ্যা কথা বলতে পারেন না। প্রত্যেক মানুষের বাক্য মিথ্যা, কিন্তু আমার বাক্য সত্য বলে মান্য করা হোক, বুঝলেন? তখন আপনি জ্ঞান প্রাপ্ত করছেন, এটা সর্বোচ্চ জ্ঞান। আপনাকে কলেজে 4টি ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই অথবা এরকম কিছু, কারণ সমস্ত সদ্গুণ আপনি ঈশ্বরের কাছ থেকে পান। যেন তা আপনার বিশ্বাসের ভিত্তিমূলের উপর রাখা যায়, যেন আপনি ঈশ্বরের জীবিত ব্যক্তির এক বাস্তবিক গুণাবলীতে পৌঁছাতে পারেন। হ্যাঁ মহাশয়, যোগ করুন, জ্ঞান যোগ করুন, কারণ তার বাক্যের জ্ঞান আপনাকে অবশ্যই এভাবে বিশ্বাস করতে হবে, যেমন আপনাকে আজ বিশ্বাস করা উচিত যে, আর এটি গ্রহণ করুন যে, অলৌকিক কার্যের দিন গত হয়নি। জ্ঞান যা ঈশ্বর বলেছেন তা তিনি করতে সক্ষম আছেন। অব্রাহাম তা বিশ্বাস করেছিলেন, আর যখন তিনি 100 বছর বয়স্ক ছিলেন, তখন তিনি অবিশ্বাসের দ্বারা ঈশ্বরের প্রতিকার উপর দুর্বল হলেন না। দেখুন, এই বাক্যটি কত অদ্ভুত শোনায়। এখানে 100 বছরের একজন ব্যক্তি আছেন, যিনি তার গৃহে একজন পুত্রের জন্মের অপেক্ষা করছেন, এমন এক স্ত্রীর দ্বারা যার বয়স 90 বছর। বুঝলেন, গর্ভধারণ করার ক্ষমতা প্রায় 50 বছর আগে শেষ হয়ে গিয়েছিল। যখন তারা যুবক যুবতী ছিলেন তখন থেকে তারা একসাথে আছেন আর এইভাবে বাস করছেন। তার জীবনের স্রোত মারা গিয়েছিল আর সারার গর্ভ মারা গিয়েছিল, সব আশা শেষ হয়ে গিয়েছিল। তবুও এখনো আশার বিপরীতে তিনি আশার উপর বিশ্বাস করেছিলেন, কারণ তার এই জ্ঞান ছিল যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা করতে সক্ষম আছেন। যখন আপনি এভাবে প্রাপ্ত হন তখন বিশ্বাসে যোগ করতে থাকুন। যখন আপনার কাছে বাস্তবিক সদ্গুণ আছে তা আপনার বিশ্বাসে যোগ করুন, তখন আপনি রাস্তায় চলতে পারেন, একজন খ্রিস্টানের মতো জীবনযাপন করতে পারেন, একজন খ্রিস্টানের মতো আচরণ করতে পারেন, একজন খ্রিস্টান হতে পারেন। আপনার বিশ্বাসে এটি যোগ করুন যখন আপনার কাছে জ্ঞান আছে। আপনি বলেন, ঠিক আছে, আমি জানি না এই বাক্যটি সঠিক না ভুল। এখন এখানে প্রেরিত 2:38-এ আমি জানি না এটি নিয়ে আমি কিভাবে প্রেরিত 8:19-এ রাখবো, আমি জানি না। এটা ঠিক আছে, আপনি এতে কিছু যোগ করবেন না, কারণ এখনো আপনি কিছুই পাননি। বুঝলেন আপনি কি করতে যাচ্ছেন, কারণ এখনো আপনার কাছে ঈশ্বরকে জানার জন্য পর্যাপ্ত জ্ঞান নেই। বাইবেল স্বয়ং কখনোই নিজের বিরোধিতা করে না, সেটাকে ছেড়ে দিন, ওটার বিষয়ে বেশি কিছু বলবেন না। বুঝলেন, এটিকে একাই ছেড়ে দিন। কিন্তু যখন আপনি দেখতে পান যে শাস্ত্রের কোনো বিরোধাভাস নেই, তখন আপনি বলতে পারেন এবং ঈশ্বরের প্রকাশ দ্বারা বুঝতে পারেন যে ঈশ্বরের সমস্ত বাক্য রহস্যপূর্ণভাবে লেখা হয়েছে আর কেবল ঈশ্বরের জ্ঞান তা প্রকাশ করতে পারে। আর যখন আপনি পান এবং বলেন যে ঈশ্বরের প্রত্যেক বাক্য আমেনের সাথে আছে, তাহলে সেটিকে আপনার বিশ্বাসে যোগ করে দিন। ও, আপনি এখনই একজন সুন্দর মানুষ হতে চলেছেন। বুঝলেন, এখন আপনি বড় হচ্ছেন। দেখুন কি দিয়ে, বিশ্বাস দিয়ে, তারপর সদ্গুণ দিয়ে এবং জ্ঞান দিয়ে। দেখুন কিভাবে এই মানুষটিকে বানানো হচ্ছে। আপনি দেখতে পারেন যে সেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। খ্রিস্টের পূর্ণ গুণাবলীতে আসার একটাই পথ। হ্যাঁ মহাশয়, বিচার করা, সঠিক বিচার করা। বিচার করুন ওটা ঠিক না ভুল, যাতে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করতে পারেন। বিচার করুন এটা ঠিক না ভুল যে আমরা ধর্মমতের সেবা করা উচিত না ঈশ্বরের সেবা করা উচিত। বিচার করুন এটা ঠিক না ভুল, আমার নতুন জন্মলাভের প্রয়োজন না একটি গির্জায় যোগদান করা। তখন আপনি শুরু করছেন। ঠিক মতো বিচার করুন। যখন প্রচারক বলছেন অলৌকিক কার্যের দিন গত হয়েছে আর বাইবেল বলে যীশু খ্রিস্ট কল্ল অদ্য এবং অনন্তকাল একই আছেন, এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? তখন আপনি বলেন আমি ঈশ্বরের পক্ষ নিব। এখন কেবল বলার জন্য আপনি সেটা বলেন না, আচ্ছা আমি এটা গ্রহণ করব কেবল আপনার হৃদয় থেকে, কিন্তু আপনার মধ্যে কিছু আছে, আপনার বিশ্বাস সেখানে আপনাকে ধাক্কা দিতে থাকে। এখানেই আপনার বিশ্বাস বলে আমি জানি তিনি একই আছেন, আমেন, আমি তাকে একইভাবে প্রত্যক্ষ করেছি, কোনো কিছুই এটি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আমি জানি তিনি বাস্তবিক, আমেন। তারপর এটি আপনার বিশ্বাসে যোগ করুন, এটিকে ভিত্তির উপর রাখুন। এখন উপরে চলতে থাকুন, উপরে রাজ্যের দিকে এগোতে থাকুন, এখন ওই স্থানে আসুন। ঠিক আছে, এখন পরবর্তী বিষয় যা প্রচারক আপনাকে বলবে, আর অনেক লোকেরা বলে থাকে এই কথাগুলো যা আপনি বাইবেলে পড়ছেন এগুলো ওই দিনের জন্য ছিল। এখন আমি আপনাকে বলবো কেন, কারণ আজকে আমাদের ওই সব জিনিসগুলির প্রয়োজন নেই, আমাদের আজ এটির প্রয়োজন নেই। বুঝলেন, আমাদের উচিত নয়, আমাদের ওইগুলোর অনুশীলন করা উচিত নয়, ঐশ্বরিক আরোগ্যকরণ। আমরা মণ্ডলীতে অন্য ভাষা অভ্যাস করি না, মণ্ডলীকে ঠিক রাখার জন্য আমরা এটা করি না। আমরা এতে আসবো, এই বিষয়ে আমি এখানে একটি বাক্য লিখে রেখেছি, দেখুন আমাদের এটা এখন করা উচিত কিনা। কিন্তু এখানে তিনি বলেছেন আমি জানি না আজ আমাদের এটা করা উচিত নয়। একমাত্র জিনিস যা আমি মনে করি আমাদের করা উচিত তা হলো ভিড়ের সামনে আমাদের ভালোভাবে কথা বলা উচিত। আমাদের গিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা আমাদের মস্তিষ্ককে পরীক্ষা করানো উচিত, আমরা নিজেকে উপস্থাপন করতে সক্ষম কিনা তা দেখতে, আমাদের বুদ্ধাঙ্ক এটি করার জন্য যথেষ্ট উচ্চ কিনা, আর এরকম আরো কিছু আমি মনে করি। আর আমরা মহান সভাগুলো করে থাকি, আমরা আমাদের ধর্ম সম্প্রদায় তৈরি করি। আমরা কোনো ধর্ম সম্প্রদায় গড়ে তুলছি না। আজ সকালে আমি এখানে ধর্ম সম্প্রদায় গড়তে আসিনি। খ্রিস্ট আমাকে কখনো ধর্ম সম্প্রদায় গড়ে তুলতে পাঠাননি। খ্রিস্ট আমাকে লোকদেরকে যীশু খ্রিস্টের গুণাবলী পর্যন্ত বানানোর জন্য পাঠিয়েছেন, যেন তারা তার বাক্যের দ্বারা শক্তির ঘর এবং আত্মার নিবাসস্থান হতে পারে। তার বাক্য দ্বারা, দেখুন, একজন ব্যক্তিকে সেই স্থান পর্যন্ত গড়ে তোলা, একটি বৃহত্তর ধর্ম সম্প্রদায়ের জন্য, একটি সংগঠন গড়ে তোলার জন্য নয়, কিন্তু একজন ব্যক্তিকে ঈশ্বরের পুত্র এবং কন্যা রূপে গড়ে তোলা, এটাই আমার ভাবনা। বুঝলেন, আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন, আপনার সদ্গুণে জ্ঞান যোগ করুন। ঠিক আছে, এখন আপনি সেই স্থানে আছেন। এখন যখন তারা এটা বলা আরম্ভ করে, ঠিক আছে আজ আমাদের এই কথাগুলো গ্রহণ করার প্রয়োজন নেই, আপনাকে করতে হবে, এটা হতেই হবে, বাক্য মিথ্যা হতে পারে না। বাইবেল বলে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার বিষয় নয়। আপনি এটা এইভাবে বিশ্বাস করুন যেভাবে এটা সেখানে লেখা আছে। বুঝলেন, আপনার কাছে এই বিষয়গুলি থাকতে হবে। এখন কেবলমাত্র একটি উপায় আছে যার দ্বারা আপনি এগুলো পেতে সক্ষম হতে পারেন, আর তা হলো স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত করার মাধ্যমে। আর স্বর্গীয় জ্ঞান বাক্যকে প্রমাণিত করবে। বুঝলেন, আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের ভান করা নয়, এগুলো কোনোটাই বিশ্বাসের ভান করা নয়। দেখুন, যদি আপনি এটা বলার চেষ্টা করেন, আমি বুঝতে পেরেছি। কালো পাখি হয়ে ময়ূরের পালক আপনার উপর লাগাবেন না, বুঝলেন? কারণ সেগুলো পড়ে যাবে। এগুলো প্রাকৃতিক রূপে আপনার উপর আর জন্মায়নি, ওটা তো উপর থেকে লাগানো হয়েছিল। আমি মনে করি দাউদ বলেছেন গীত সংহিতা এক, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ হইবে। আপনারা জানেন বৃক্ষ রোপণ করা এবং আটকে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন পুরানো ওক গাছ, এটাকে রোপণ করা হয়েছে, এর শিকড় নিচে বৃদ্ধি পায় এবং ভালো করে মাটিকে ধরে নেয়। সেটা পুরানো লাঠি সেখানে আটকে আছে, আপনারা জানেন না এর কি হবে। এর কোনো শিকড় নেই, এর কোনো ভিত্তি নেই, বুঝলেন? এটি এমন লোকদের মতো যারা ধার্মিক বিদ্যালয় থেকে আসা অথবা এমন কিছু, বুঝলেন? ঠিক আছে, ডাক্তার অমুক অমুক আমাকে সেবা কার্যের জন্য নিযুক্ত করেছেন, এতে কোনো কিছু আসে যায় না। সেটা কি ছিল? খ্রিস্ট আপনাকে এর মধ্যে জন্ম দিয়েছেন। দেখুন দেখুন, আপনার বিশ্বাসের দ্বারা, বুঝলেন, আপনি নতুনভাবে তৈরি হয়েছেন এবং এতে জন্ম নিয়েছেন। আর তারপরে আপনি এতে জন্ম নেওয়ার পরে এগুলি তিনি আপনার মধ্যে বৃদ্ধি পাওয়ার জন্য আশা করে থাকেন। শুধু তাদের যোগ করতে থাকুন। এখন আমরা ঠিক রেখাটির নিচে আসছি। এখন এই জ্ঞানের উপর আরেকটি বিষয় থাকবে, আমরা বলতে পারি ঈশ্বরীয় জ্ঞান। দেখুন, এই দিনে বাইবেলের কি তার অর্থ হারিয়ে ফেলেছে? দেখুন, অনেক মানুষ আপনাকে বলবে যে বাইবেলের সঠিক অর্থ এটা নয়। যদি ঈশ্বর আমার উপর নজর রাখেন এবং আমার পাপের মধ্যে আমাকে সংশোধন করেন এবং আমি যদি ঈশ্বরের পুত্র হই, তবে তিনি এটা করবেন। পুত্রগণ এবং কন্যাগণ, তিনি আপনাদের সাথে এভাবে করে থাকেন। যখন আপনারা কোনো কিছু ভুল করেন, তিনি আপনাদের সংশোধন করেন। তারপর যদি ঈশ্বর আপনার সম্পর্কে এতটা মনোযোগী হন যে তিনি আপনার প্রতি নজর রাখেন এবং আপনাকে সংশোধন করেন, তবে তিনি তার বাক্যের প্রতি আরো কতটা সজাগ হবেন। যা আপনাদের উদাহরণ, যা তিনি নিজেই, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বসবাস করিলেন। বাক্য হল যীশু খ্রিস্টের প্রকাশ, বাইবেল তাই বলে। খ্রিস্ট তার বাক্যে প্রকাশিত হচ্ছেন। আর যদি তিনি আপনার উপর নজর রাখেন যখন আপনি এই ব্যবস্থাগুলি লঙ্ঘন করেন, তিনি আপনাকে এর জন্য দোষী করেন, তাহলে তিনি তার ব্যবস্থার উপর আরো কতটা নিখুঁতভাবে ধ্যান রাখবেন যা আপনাকে দোষী করে। আমেন। এগিয়ে চলো বালক, আমাকে এগুলো জিনিস বলো না। আমি বাস্তবিক পবিত্র আত্মার জ্ঞানের উপর বিশ্বাস করি। পবিত্র আত্মার জ্ঞান সর্বদা বাক্যের সাথে আমেন বলবে। যখন আপনি বাইবেলে এই বিষয়গুলি পান যেগুলি নিজেদের মধ্যে বিরোধিতা করে বলে মনে হয়, আপনি বসে পড়ুন এবং এটি অধ্যয়ন করুন এবং প্রার্থনার সাথে ওভাবে শুরু করুন। আর প্রথম জিনিস আপনারা জানেন, পবিত্র আত্মা ভিতরে আসতে শুরু করে। কিছুক্ষণ পরে আপনি এটি দেখতে পান যে সবগুলো একসাথে মিলে যাচ্ছে, আর সেখানে আপনি এটি পেয়ে যান, বুঝলেন? ওটাই সেই জ্ঞান। তাদের মধ্যে কেউ কেউ বলে, ঠিক আছে, এখন বাইবেল বলেছে যে তিনি কাল, আজ এবং অনন্তকাল একই আছেন। আর গির্জা বলেছে একটি নির্দিষ্ট অর্থে তিনি একই। আপনি ঠিক সেখানেই শূন্য স্থানটি ভেঙে ফেললেন। দেখুন, হ্যাঁ মহাশয়, না মহাশয়, তিনি একই আছেন। হ্যাঁ মহাশয়, যীশুখ্রিস্ট কাল, আজ এবং অনন্তকাল একই আছেন। তার মধ্যে আদৌ কোনো পার্থক্য নেই। তিনি তার মণ্ডলীতে বসবাস করেন, একই কাজ তিনি করে চলেছেন আর অল্পকাল, যেমন আমি কিছুক্ষণ আগে উদ্ধৃত করেছি, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে। কারণ তিনি বলেছেন, আমি তোমাদের সঙ্গে থাকবো, এমনকি তোমাদের মধ্যে থাকবো পৃথিবীর অন্ত পর্যন্ত। আবার তিনি বলেছেন, আমি যে সকল কার্য করিতেছি তোমরাও করিবে। আবার তিনি বলেছেন, আমি দ্রাক্ষালতা হইব, তোমরা শাখা হইবে। আর শাখা শুধুমাত্র দ্রাক্ষালতার জীবন দ্বারা বেঁচে থাকে। দ্রাক্ষালতার মধ্যে যা কিছু থাকে তা শাখার মাধ্যমে বেরিয়ে আসে। মহিমা হোক। তারপর খ্রিস্ট কাল, আজ এবং অনন্তকাল একই আছেন, এটি প্রভু যীশু খ্রিস্টের জীবন উৎপন্ন করে। আমেন। জ্ঞান পার্থিব জ্ঞান নয়, এটা তর্ক বিতর্ক করে। কোন প্রকারের পার্থিব জ্ঞান যুক্তিতর্ক করে, দেখুন, কিন্তু বিশ্বাস যুক্তিতর্ক করে না। ঈশ্বর আপনার উপর অমুক অমুক বিষয় প্রকাশ করেন যে কিছু নির্দিষ্ট বিষয় ঘটতে যাচ্ছে। বিশ্বের প্রতিটি বিজ্ঞানী আপনাকে বলতে পারেন এটা বিপরীত, এটা হতে পারে না, আপনি এটা বিশ্বাস করেন। যাই হোক, দেখুন, হ্যাঁ মহাশয়, এটা তর্ক বিতর্ক করে না। বাইবেল বলে আমরা চিন্তার ভার নিক্ষেপ করে দিই। আপনি বিশ্বাসের সাথে তর্ক করেন না। বিশ্বাসে কোনো তর্ক নেই। বিশ্বাস জানে যে সে কোথায় আছে। বিশ্বাস কাজ করে, বিশ্বাস ধরে থাকে, এটা সরতে পারে না, কিছু একটা স্থানান্তর করতে পারে না। আমি পরোয়া করি না যা কিছু বলা হোক না কেন, এটা সেটা অন্য কিছু, এতে কিছু যায় আসে না, এটা ঠিক সেখানেই থাকে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, এতে কোনো পার্থক্য করবেন না, এটা ঠিক সেখানেই থাকে। ঈশ্বর নোহাকে বলেছিলেন এই ঘটনাগুলি ঘটতে চলেছে, তিনি এটা বিশ্বাস করেছিলেন। দেখুন, ঈশ্বর মসীকে বলেছিলেন এই ঘটনাগুলি ঘটতে চলেছে, তিনি এটা বিশ্বাস করেছিলেন। ঈশ্বর শিষ্যদের বলেছিলেন যে এই বিষয়গুলি ঘটতে চলেছে, সেখানে উপরে যাও, পঞ্চাশতমের দিন আর অপেক্ষা করো, তারা ঠিক সেখানেই ছিল। হ্যাঁ মহাশয়, ঠিক আছে। এখন জ্ঞান, এখন পার্থিব জ্ঞান নয়, কিন্তু এটি স্বর্গীয় জ্ঞান। এবং স্বর্গীয় জ্ঞান, ঈশ্বর যখন সমস্ত জ্ঞানের উৎস, এবং যদি ঈশ্বর বাক্য হন, তাহলে আপনার কাছে যদি স্বর্গীয় জ্ঞান থাকে, আপনি বাক্য বিশ্বাস করেন এবং আপনি বাক্য দ্বারাই কোনো কিছুর বিচার করবেন। আর এই ট্যাক্সের মামলাটির ক্ষেত্রে যেটাতে গির্জা ছিল বা আমি ছিলাম, তাদের মধ্যে একজন ব্যক্তি ছোট শুনানির সময় আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম তারা কিছুই ভুল খুঁজে পায়নি আর তাই তারা শুরু। আমি বললাম, ঠিক আছে, তাহলে যদি কোনো ভুল না থাকে তাহলে কেন তোমরা আমার পিছন ছাড়ছো না, দেখুন দেখুন। এবং আমি এগিয়ে গিয়েছিলাম আর কিছু শাস্ত্র সম্পর্কে বলার জন্য। তিনি বললেন, বৃহদাকার ব্যক্তিটি তার হাতে একটি সিগারেট নিয়ে বললেন, মহাশয় ব্রায়ানাম, আমি একজন বাইবেল শিক্ষার্থী। আমি বললাম, আমি শুনে খুব খুশি হলাম। তিনি বললেন, আমি এখন জানতে চাই এই কুসংস্কারটি কি, আপনি এই যে রুমালগুলো পাঠান আপনি এর জন্য মূল্য নেন, রুমালগুলোর উপরে প্রার্থনা করার যে সামান্য কুসংস্কারের সাথে ওই রুমালগুলোকে পাঠান, সেগুলোকে অভিষিক্ত পোশাক আপনি বলে থাকেন কাপড়গুলোকে। তিনি বললেন, তারপর আপনি এগুলোর জন্য মূল্য নেন। আমি বললাম, না মহাশয়, এটিতে কোনো মূল্য নেওয়া হয় না। আর তিনি বললেন, আচ্ছা, এই কুসংস্কারের উপরে। আমি বললাম, আপনি এটিকে একটি কুসংস্কার বলছেন মহাশয়? আপনি আমাকে কয়েক মিনিট আগে বলেছিলেন যে আপনি একজন বাইবেলের ছাত্র। তিনি বললেন, আমি বললাম, আমার কাছে প্রেরিত 19:11 উল্লেখ করুন, জ্ঞান। তিনি তার ফাঁদে পড়ে গেলেন, বিষয় পরিবর্তন করার চেষ্টা করতে থাকলেন। আমি বললাম, তারপর আমার কাছে যোহন 5:14 উল্লেখ করুন। তিনি করতে পারলেন না। আমি বললাম, তারপর যাকব 5:14, তিনি তা করতে পারলেন না। আমি বললাম, আপনি কি যোহন 3:16 জানেন? বুঝলেন, জ্ঞান দ্রুত জগৎ। কিন্তু যখন তিনি বললেন, কিন্তু মহাশয় ব্রায়ানাম, আপনি এই মামলাটি বাইবেল দ্বারা বিচার করার চেষ্টা করছেন, আমরা দেশের আইন দ্বারা এটা চেষ্টা করছি। আমি বললাম, মহাশয়, দেশের আইন কি বাইবেল উপর ভিত্তি করে স্থাপিত নয়? তাহলে এটা ন্যায় বিচার। আমেন, অবশ্যই। জ্ঞান পার্থিব না, বাক্যের আধ্যাত্মিক জ্ঞান। ঈশ্বর যা বলেছেন তা জানুন, ঈশ্বর যা বলেছেন তা করুন, এটা ঠিক। তারপর যদি আপনি সেটা পেয়ে যান এবং এই সমস্ত বিষয়গুলিকে বিশ্বাস করতে পারেন যে তিনি একই এবং বাক্য যা বলে তা সত্য, আপনি প্রত্যেকের সাথে আমেন বিনিময় করুন, এটা ঠিক আছে। আপনার বিশ্বাসে যোগ করুন, এটা ঠিক আছে, হ্যাঁ। যদি কেউ আপনাকে বলার চেষ্টা করে যে বাইবেল তার ক্ষমতা হারিয়েছে, পবিত্র আত্মার বাপ্তিস্ম বলে কিছু নেই, সেটা যোগ করবেন না, এটা কাজ করবে না, এটা পড়ে যাবে একটি শিলায় কাদামাটি লাগানোর মতো, এটি দাঁড়াবে না, এটা ভেঙে যাবে। তারপর লোকেরা আপনাকে বলবে, বাইবেলকে আজ বিশ্বাস করা যেতে পারে না। আপনাকে এখন সতর্ক হতে হবে, আপনারা এটা বিশ্বাস করতে যাবেন না, এটা সত্য হতে পারে না। আপনি সেটা সবসময় শুনেছেন, ছোট কথা, আপনি বাইবেল বিশ্বাস করতে পারবেন না। ভালো, যদি আপনার মনে সেটা আসে, আপনি সেটা যোগ করার চেষ্টা করবেন না, করবেন না, কারণ এটি কাজ করবে না, পুরো ভবনটি ঠিক সেখানে পড়ে যাবে। পবিত্র আত্মা দ্বারা তাকে মশলাযুক্ত হতে হবে, আমার অর্থ হলো একসাথে লেগে থাকতে হবে। সেই মশলা যাতে মুদ্রাঙ্কিত করে দেয়, আর সেই একই জিনিস যা এটি মুদ্রাঙ্কিত করে দেয়, আপনারা পটটি জানেন, যেভাবে একটি ভলকানাইজার করার টিউব সবসময় একটি পুরনো রবারের তালির থেকে দীর্ঘস্থায়ী হয়, টায়ারের পুরনো তালির উপর একটু তাপ যখন লাগে, আপনারা প্রথম জিনিসটি জানেন, সেই টায়ারটি একটু গরম করুন, একটু দ্রুত চালান, আর এটি গলে যাবে। হ্যাঁ মহাশয়, বুঝলেন। আর আজ অনেক লোকের সাথে একই বিষয় চলছে, তারা তাদের জ্ঞানকে এক জাগতিক জ্ঞানের সাথে লাগিয়ে রাখার চেষ্টা করে, সে পুরনো পার্থিব আঠা দিয়ে, এবং যখন পরীক্ষা আসে, আচ্ছা, হয়তো আমি ভুল ছিলাম, বুঝলেন। আর যখন হাওয়া বেরিয়ে যায়, আপনি কয়েক মিনিটের মধ্যে চুপসে যান। আপনার সব চিৎকার এবং আপনার উপরে নিচে লাফানো আপনার কোনো ভালো করে না, লোকেরা আপনাকে আবার সেই একই কাদার মধ্যে দেখতে পায়, বুঝলেন, সেটা ঠিক। কিন্তু যদি আপনি সেখানে পবিত্র আত্মার যথেষ্ট উত্তাপের সঙ্গে ততক্ষণ স্থির থাকেন, যতক্ষণ না আপনাকে এবং টিউবকে এক বানিয়ে দেয়, এটাই, আপনি এবং টিউব এক হয়ে যান। যখন আপনি তার সাথে ততক্ষণ স্থির থাকেন, যতক্ষণ না পর্যন্ত আপনি এবং ঈশ্বরের প্রতিটি প্রতিশ্রুতি এক হয়ে যায়, তখন এটি আপনার বিশ্বাসে যোগ করুন। আপনি যদি তা না করেন, তবে এটি যোগ করবেন না। আপনি বলেন, বাক্যের উপর বিশ্বাস করা যায় না, এটিকে যোগ করার চেষ্টা করবেন না। আপনি বলেন, পবিত্র আত্মার বাপ্তিস্মের প্রতিশ্রুতি যা এখানে আছে, এটা শুধুমাত্র 12 জন প্রেরিতদের জন্য ছিল। যেমন আজ কিছু গির্জা বলে থাকে, এটাকে যোগ করার চেষ্টা করবেন না, সেখানে তাদের ভিত্তি আছে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দেখুন, গতরাতে ঈশ্বরের মতো যখন তিনি এই লোকটির ভিত্তিটি দেখলেন, যার উপর তিনি বিশ্বাস রেখেছিলেন, সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন, এটা ভালো ছিল না। এখন মাত্র 12 জন প্রেরিতের জন্য, কেবলমাত্র 12 জন প্রেরিত। আমি ভাই রাইটের কাছে ছিলাম, আমি মনে করি তারা সেখানে পিছনে কোথাও আছেন। এক রাতে সেখানে একজন সেবক ছিলেন, আমি 4 অথবা 5 জন প্রচারকের সাথে একসঙ্গে কথা বলছিলাম। এই প্রচারক উঠে বললেন, এখন আমি আপনাদের কিছু বলতে চাই, ও আমি মনে করি আপনারা ভালো মানুষ। আমি বললাম, আমি কাউকে বলেছিলাম, আমি বললাম যে ব্যক্তি সেখানে বসে আছেন তার দিকে লক্ষ্য করুন। সুতরাং জুনিয়র জ্যাকসন সেখানে পিছনে কেবলমাত্র তার বক্তব্য রেখেছিলেন, এবং তিনি বললেন, ঈশ্বরের অনুগ্রহের উপর প্রচার করছিলেন। ও আমার, তিনি জ্বলছিলেন, অপেক্ষা করছিলেন, তিনি সেখানে দাঁড়ালেন আর বোঝার চেষ্টা করছিলেন। এখন আমি বলতে চাই যে এখানে মহাশয় ব্রানাম, আমি আপনাকে বলি যে আপনি একজন খ্রিস্ট বিরোধী। আর তিনি এভাবে শুরু করলেন সম্পূর্ণ রাত। কিছু প্রচারক শুরু করলেন, আমি বললাম একটি মিনিট অপেক্ষা করুন, এখন ভাইরা এখন কিছু বলবেন না, তিনি কেবল একাই আছেন আর আমরা একগুচ্ছ আছি। আমি বললাম তাকে এখন একা থাকতে দিন, তিনি আমার নিন্দা করেছেন। আমি এটি চেয়েছিলাম, আমি নিজেই খুব খারাপ ভাবে, আমি কি করবো তা জানতাম না, বুঝলেন? তাই তিনি বললেন মহাশয় ব্রানাম হলেন একজন খ্রিস্ট বিরোধী, আর তিনি আপনারা জানেন এই সম্পর্কে বলতে বলতে এগিয়ে গেলেন। তিনি বললেন সেখানে তিনি বলেছিলেন পবিত্র আত্মার বাপ্তিস্ম, বলেছিলেন বাইবেল বলে যে সেখানে কেবলমাত্র 12 জন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছিল। ঐশ্বরিক আর্গকরণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন শুধুমাত্র 12 জন প্রেরিতের কাছে ঐশ্বরিক আর্গকরণ ছিল। তিনি বললেন আমরা যেখানে বাইবেল বলে সেখানে কথা বলি, আর যেখানে বাইবেল নীরব থাকে সেখানে নীরব থাকি। আমি ততক্ষণ অপেক্ষা করলাম প্রায় আধ ঘন্টা ধরে, যতক্ষণ না তার ভাষণ শেষ হলো। আমি বললাম এক মিনিট অপেক্ষা করুন, আমি এখানে অনেক কিছু লিখে রেখেছি। আমি বললাম আমাকে কিছু উত্তর দেওয়ার সুযোগ দিন। এবং আমি যখন উঠলাম আমি বললাম মহাশয় বললেন, তিনি বললেন যে তিনি কথা বলেন যেখানে বাইবেল কথা বলে, তার গির্জা এটা করে, আর নীরব থাকেন যেখানে এটা নীরব থাকে, আপনারা সবাই এর সাক্ষী। হ্যাঁ, আমি বললাম এখন তিনি বললেন কেবল 12 জন ছিলেন যারা পবিত্র আত্মা পেয়েছিলেন, আমার বাইবেল বলেছে সেখানে 120 জন ছিলেন যারা প্রথম ক্ষেপণে পবিত্র আত্মা পেয়েছিলেন। আমেন। এই ধরনের জ্ঞানকে বাইরে নিক্ষেপ করুন, আপনারা দেখুন যেটা তিনি আনার চেষ্টা করছিলেন। আমি বললাম তাহলে আমি অনুমান করি যে পৌল পবিত্র আত্মা পাননি যখন তিনি বলেছিলেন যে তিনি পেয়েছিলেন, বুঝলেন? আমি বললাম যখন ফিলিপ সেখানে গিয়ে সমরদের কাছে প্রচার করলেন, তারা যিশুর নামে বাপতিস্ম নিয়েছিলেন, কেবল পবিত্র আত্মা তাদের উপর আসেনি, আর তারা পিতরকে ও জোহনকে ডেকে পাঠালো, আর সেখানে এসে তাদের উপর হাত রাখলো, আর পবিত্র আত্মা তাদের উপর চলে আসে। আমি মনে করি যে তারা 12 জন ছিলেন। আমি বললাম প্রেরিত 10:49 পদে যখন পিতর বাড়ির ছাদের উপর ছিলেন এবং তারা কর্নেলিয়াসের কাছে যাচ্ছেন এমন দর্শন দেখেছিলেন, যখন পিতর এই কথাগুলো বলছিলেন তখন পবিত্র আত্মা তাদের উপর নেমে এলেন যারা বাক্য শুনেছিলেন। আমি বললাম বাইবেল এখনো কথা বলছে, আপনার গির্জা কোথায়? এগুলো আগে হতো হয়তো, সেটা ঠিক, বুঝলেন? আমি বললাম ঐশ্বরিক আরোগ্যকরণ, আপনি বলেছিলেন যে মাত্র 12 জন প্রেরিতের কাছেই ঐশ্বরিক আরোগ্যকরণ ছিল। বাইবেল বলে যে স্টিফান সমরিয়াতে গিয়েছিলেন এবং মন্দ আত্মাদের তাড়িয়ে দিয়েছিলেন এবং অসুস্থদের সুস্থ করেছিলেন, আর তাতে সেই নগরে মহানন্দ হয়েছিল। আর তিনি 12 জনের মধ্যে একজনও ছিলেন না, তিনি একজন প্রেরিত ছিলেন না, তিনি ছিলেন একজন পরিচারক। আমেন, আমেন। আমি বললাম পৌল সে 12 জনের মধ্যে একজন ছিলেন না যারা উপরের কুঠুরিতে ছিলেন এবং তার কাছে আরোগ্যকরণের দান ছিল। আমি বললাম কেবল আরোগ্যকরণের দানটির দিকে তাকান এবং যথাযথভাবে দেখুন, 30 বছর পরে তিনি এখনো করন্থিয়াতে ছিলেন, খ্রিস্টের দেহের আরোগ্যকরণের দানকে বিনষ্ট করছিলেন। ও আমার, এখন এই ধরনের জ্ঞান যা আপনারা কোনো বই থেকে শিখেছেন, আপনারা সেটাকে আবর্জনা পাত্রে ফেলে দিলে ভালো হবে। এই জ্ঞানের কাছে আসুন, যখন ঈশ্বর বলেছিলেন তিনি কাল আজ এবং অনন্তকাল একই আছেন। বলুন আমেন। হ্যাঁ মহাশয়, হ্যাঁ মহাশয়, 12 জনের জন্য নয়, এটা সকলের জন্য। যখন আপনি এই ধরনের একটি বিশ্বাস পান, যখন আপনার বিশ্বাস এটির প্রতিটি বিন্দুতে একটি আমেন এর সঙ্গে সড়াঘাত করে, তারপর আপনি বলেন ঠিক আছে, এটা যোগ করুন। চতুর্থত, আমাদের তাড়াতাড়ি করতে হবে, এখানে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতে খুব ভালো লাগছে, আমেন। হ্যাঁ, চতুর্থত, ধন্যবাদ, জিতেন্দ্রিয়তা যোগ করুন। ও আমার, আমরা জিতেন্দ্রিয়তায় এসেছি। এখন আপনার প্রথমে বিশ্বাস পেলেন, আরম্ভ করার জন্য সেটা থাকতেই হবে। তারপরে আপনি আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন, যদি এটি সঠিক ধরনের সদ্গুণ হয়ে থাকে। তারপর আপনি জ্ঞান যোগ করুন, যদি এটি সঠিক ধরনের জ্ঞান হয়। এখন আপনি জিতেন্দ্রিয়তা যোগ করতে যাচ্ছেন। জিতেন্দ্রিয়তার অর্থ এই না যে মদ্যপান বন্ধ করুন, না না, জিতেন্দ্রিয়তার অর্থ এই ক্ষেত্রে মদ্যপান থেকে নিরাময় পাওয়া নয়। এটা হলো বাইবেলের জিতেন্দ্রিয়তা, পবিত্র আত্মার জিতেন্দ্রিয়তা। সেটা তো মাংসের এক অভিলাষা, কিন্তু আমরা পবিত্র আত্মার জিতেন্দ্রিয়তা সম্পর্কে কথা বলছি, যার অর্থ আপনার জিহ্বাকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন একজন বাচাল না হওয়ার জন্য, কিভাবে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবেন প্রত্যেক সময় যখন কেউ আপনার কথার বিরোধী হয়, তখন আপনি হাওয়ায় উড়ে যাবেন না। ও আমার, বালকেরা আমরা শুরু করার আগেই আমাদের অনেকে পড়ে যাবে, তাই না? দেখুন, তারপর আমরা ভাবতে থাকি ঈশ্বর কেন তার মণ্ডলীতে নেই। সে আলৌকিক কাজ এবং জিনিসগুলি যা তারা করতেন, হ্যাঁ মহাশয়, দেখুন এই জিনিসগুলো যোগ করুন, এতে জিতেন্দ্রিয়তা যোগ করুন। ও জিতেন্দ্রিয়তা, যখন ক্রোধ আপনার সঙ্গে কথা বলে তখন কিভাবে নম্রতার সঙ্গে উত্তর দিতে হয়। কেউ বলে আপনারা একগুচ্ছ পবিত্র চেঁচামেচিকারী, ওখানে লাফিয়ে পড়বেন না এবং আপনাদের জামার হাত গোটাবেন না, বুঝলেন? ওভাবে না, কিন্তু ঈশ্বরীয় প্রেম, সহনশীলতা, উদারতার সঙ্গে কথা বলুন। আপনি কি এরকম হতে চান যখন আপনার সঙ্গে কেউ কটুকথা বলে তখন তাকে কটুকথা ফিরিয়ে দিবেন না, তাকে আপনার উদাহরণ হতে দিন। তখন যারা বলল আপনি যদি ঈশ্বরের পুত্র হন তাহলে এই পাথরগুলিকে রুটিতে পরিণত করুন, তিনি এই কাজটি করতে পারতেন এবং দেখাতে পারতেন যে তিনি ঈশ্বর, কিন্তু তার কাছে জিতেন্দ্রিয়তা ছিল। যখন তারা তাকে বেলশবুল বলে ডাকলো, তিনি বললেন, আমি এর জন্য তোমাদের ক্ষমা করব। সেটা ঠিক। তারা তার মুখ থেকে মুষ্টিমেয় দাড়ি টেনে নিয়ে তার মুখে থুতু ছিটিয়ে বলল, ক্রুশ থেকে নেমে এসো। তিনি বললেন, পিতা তাদের ক্ষমা করো, তারা এমনকি কি করছে তা জানে না। যখন তার কাছে দান ছিল তিনি সমস্ত কিছু জানতেন, কারণ তার মধ্যে ঐশ্বরীয়তা পরিপূর্ণরূপে শারীরিকভাবে বাস করত। তারা তাকে অলৌকিক কাজ করতে দেখেছিল, লোকদের সাথে কি সমস্যা ছিল তা তাদের বলবার দ্বারা এবং এরকম আরো অনেক কিছু। তারা তার মাথার চারপাশে একটি ন্যাকড়া তৈরি করে তার চোখের চারপাশে এবং একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেছিল এবং বলেছিল, ভগবানই বলো, আমাদের বলো কে তোমাকে আঘাত করেছে, আমরা তোমাকে বিশ্বাস করবো। দেখুন, তার কাছে জিতেন্দ্রিয়তা ছিল। এখন যদি আপনার কাছে এরকম জিতেন্দ্রিয়তা থাকে, তবে তা আপনার বিশ্বাসে যোগ করুন। আপনি যদি এখনো ক্রুদ্ধ হয়ে যান আর উত্তেজিত হয়ে যান, হইচই করেন আর গরম হয়ে যান আর এভাবে চলতে থাকেন, তাহলে এটি আপনার কাছে নেই। আপনি এটা যোগ করতে পারবেন না, কারণ এটি যোগ হবে না। দেখুন, এটা ওটার সাথে এভাবে গলে এক হবে না। আপনি রাবারের টুকরো নিয়ে আপনারা জানেন, এটিকে লোহার টুকরোর সাথে এক করতে পারবেন না। এটা শুধু কাজ করবে না, এটিকে নমনীয় হতে হবে, ঠিক যেমন একটি রাবার হয়ে থাকে, বুঝলেন? আর যখন আপনারা বিশ্বাস এবং আপনার জিতেন্দ্রিয়তা পবিত্র আত্মার জিতেন্দ্রিয়তার মতোই একই ধরনের হয়ে যায়, তখন সেটা তার সাথে মিলে যাবে, আপনাকে এর সঙ্গে যোগ করা হয়ে যাবে। যখন আপনার সদ্গুণ তার সদ্গুণের মতো হয়, তখন এটি তার সঙ্গে যোগ হয়। যখন আপনার জ্ঞান তার জ্ঞানের মতো হয়, আমি আপনার ইচ্ছা পালন করতে এসেছি হে ঈশ্বর। দেখুন, পিতার বাক্য দিয়ে তিনি প্রত্যেক শয়তানকে পরাজিত করলেন। আকাশ ও পৃথিবীর লোভ হবে, কিন্তু বাক্যের লোভ হবে না, বুঝলেন? যখন আপনি এই ধরনের জ্ঞান পেয়েছেন, তখন এটি আপনার বিশ্বাসের সাথে মিলে এক হয়ে যাবে। যখন আপনি সঠিক ধরনের জিতেন্দ্রিয়তা পেয়ে যাবেন, যেমন তার ছিল, তাহলে তা সেটির সঙ্গে এক হয়ে যায়। যদি আপনার কাছে না থাকে, তাহলে কেবল এটি মনুষ্য নির্মিত অসম্পূর্ণ মাতলামোর বিষয় বা জিতেন্দ্রিয়তা। ও, আমার তাকে চড় মারা উচিত, কিন্তু হয়তো আমার না করাই ভালো, কারণ হতে পারে তারা এটির জন্য আমার নাম খবরের কাজে ছেপে দিতে পারে। এটি সেই জিতেন্দ্রিয়তা নয় যার সম্বন্ধে তিনি কথা বলছেন। ওটা যোগ করার চেষ্টা করবেন না, ওটা কাজ করবে না। কিন্তু যখন আপনি সত্যি পারেন আপনার হৃদয়ের মিষ্টতার সাথে প্রত্যেককে ক্ষমা করতে, আপনার শান্তিতে বজায় রাখতে, এটা চলে যাক, বুঝলেন? তাহলে এটা গলে গিয়ে তার সাথে এক হয়ে যাবে। আপনি এটি আপনার বিশ্বাসের সাথে যোগ করতে পারেন। আশ্চর্যের কিছুই নেই যে গির্জা এত ছোট, এটা কি ঠিক নয়? আশ্চর্যের কিছুই নেই। আমি বলতে চাই, মন ফিরাও এবং বাপ্তিস্ম নাও। বাইবেল বলে যীশু খ্রিস্টের নামে। আর একজন কঠোর তৃতীয়বাদী এটা বিশ্বাস করেন না, বলেন সে পুরনো খ্রিস্ট বিরোধী। তিনি একজন জিজাস অনলি ব্যক্তি, তিনি একজন জিজাস অনলি। দেখুন বালকেরা, আমি এখন আপনার জিতেন্দ্রিয়তার সম্পর্কে জানি না, বুঝলেন? কেন আপনারা আসেন না, বলেন না, আসুন, এই বিষয়ে আমরা একসাথে আলোচনা করি। ভাই ব্রানহাম, আমি এটির ব্যাখ্যা শুনতে চাই, দেখুন, তারপর নিচে এসে এটি শুনুন এবং তারপর এটি আপনার সামনে রাখা হয় এবং তারপর আপনি দূরে চলে যান। আমরা কয়েক মিনিটের মধ্যে ঈশ্বর স্বরূপতার সম্বন্ধে বলার সময় এটি নিব, দেখুন। কিন্তু যখন আপনি আলগা হয়ে উড়ে যান, যখন প্রতিটি উপসংহারে লাফ দিতে চান, এটা সেটা নয়। দেখুন, আপনার কাছে বাইবেলের জিতেন্দ্রিয়তা এখনো নেই। যখন আপনি সেরকম করেন, কিভাবে উত্তর দিতে হবে, তারপর যদি আপনি এই সবকিছু পেয়ে যান, আপনি আপনার বিশ্বাসে এটা যোগ করতে পারেন। এরপরে চতুর্থত, আপনি আপনার বিশ্বাসে ধৈর্য যোগ করতে চান। যদি আপনার কাছে বিশ্বাস থাকে, এটা ধৈর্য উৎপন্ন করে, বাইবেল বলেছে, বুঝলেন? সুতরাং এটা হলো ধৈর্য। এখন এটি হলো পরবর্তী জিনিস যা এই গুণাবলীকে নির্মাণ করতে যাচ্ছে। আপনারা জানেন ঈশ্বর তার ভবনের মধ্যে বাস্তবিক উপাদান পেয়েছেন। দেখুন ভাই বোন, আমরা কতটা ছোট, দেখুন, দেখুন আমরা কোথায় আছি। হ্যাঁ মহাশয়, দেখুন, আমাদের কাছে মহিমা আছে, চিৎকার এবং এরকম সবকিছু আছে, কারণ আমাদের কাছে বিশ্বাস আছে। কিন্তু যখন আমরা এখানে এই বিষয়গুলিতে আসি, তখন ঈশ্বর আমাদের সেই গুণাবলীতে তৈরি করতে পারেন না, বুঝলেন? তিনি পারেন না, তিনি আমাদের এই ধরনের স্থান বানাতে পারেন না। আমরা এইসব অন্যান্য জিনিসগুলি পেয়েছি, আমরা পড়ে যাই, এইগুলোর সাথে পিছিয়ে যাই, বুঝলেন? তিনি তার মণ্ডলী নির্মাণ করতে পারবেন না। কিসের সাথে ধৈর্য? কি ধরনের ধৈর্য? প্রথম বিষয় হলো ঈশ্বরের সাথে ধৈর্য রাখুন। যদি আপনার কাছে বাস্তবিক প্রকৃত বিশ্বাস থাকে, তাহলে আপনি বাস্তবিক প্রকৃত ধৈর্য পাবেন, কারণ বিশ্বাস ধৈর্যকে উৎপন্ন করে। যখন ঈশ্বর আপনাকে কিছু বলেন, আপনি তা বিশ্বাস করেন, সেটাই আপনার ধৈর্য আছে। বলেন, আচ্ছা, আমি গত রাতে তাকে আমায় সুস্থ করতে বলেছিলাম, আর আজ সকালে আমি ঠিক ততটাই অসুস্থ আছি। ও, আমার ধৈর্য কোথায়? ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, এবং 25 বছর পরেও এমনকি সেখানে একটি চিহ্ন ছিল না, তিনি তখনও বিশ্বাস করলেন। তিনি ঈশ্বরের প্রতি ধৈর্যশীল ছিলেন। তাকে সবসময় আপনার সামনে রাখুন, তাকে পরবর্তী উত্তরণের বিষয় হতে দিন। আপনি তাকে অতিক্রম করতে পারবেন না, তাই শুধু তাকে আপনার সামনে রাখুন। তিনি বলেছেন আর তা ঘটতে যাচ্ছে, বুঝলেন? তাকে আপনার সামনে রাখুন, সেটা ঠিক। নোহের ধৈর্য ছিল, হ্যাঁ, নোহের বাস্তবিক ঈশ্বরীয় ধৈর্য ছিল। ঈশ্বর বলেছিলেন, আমি এই পৃথিবীকে বৃষ্টি দিয়ে ধ্বংস করতে যাচ্ছি, এবং নোহ প্রচার করেছিলেন 120 বছর ধরে, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ ধৈর্য। এমনকি স্বর্গ থেকে শিশিরও পড়েনি, সেখানে কিছুই ছিল না, এটি আগের মতো ওই রকমই ধুলোময় ছিল 120 বছর পর্যন্ত, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। তখন ঈশ্বর আপনার ধৈর্য পরীক্ষা করেন, সেটা ঠিক, ঈশ্বর তাদের পরীক্ষা করেন। তিনি নোহকে বলার পর এখন তিনি বললেন, নোহ, আমি চাই যেন তোমরা এগিয়ে যাও এবং জাহাজে প্রবেশ করো, আমি সেখানে পশুদের পাঠাতে চলেছি এবং আমি চাই তুমি ভিতরে প্রবেশ করো। এখনই উপরে উঠে যাও, যেন তুমি উপরে জানলা দিয়ে বাইরে দেখতে পারো। এখন আমি চাই তুমি সেখানে যাও। আমি চাই তুমি এই লোকদের বলো আগামীকাল, যা আমি 120 বছর ধরে প্রচার করেছি তা ঘটতে চলেছে। ঠিক আছে, তুমি সেখানে যাও এবং তাদের বলো প্রথম চিহ্ন কি ছিল। নোহ জাহাজে উঠেছিলেন, কোন বৃষ্টি হয়নি, নোহ প্রস্তুত হলেন এবং তার বর্ষাতি পরিধান করলেন আর সবকিছু করলেন, যাতে তিনি মাঝে মাঝে বাইরে তাকাতে পারেন। প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু পরের দিন আমি বিশ্বাস করি তিনি হয়তো তার পরিবার এবং তার পুত্রবধূ এবং তাদের সবাইকে বলেছিলেন, ও আমার, আগামীকাল তোমরা এমন কিছু দেখতে যাচ্ছ তা তোমরা কখনো দেখোনি, কারণ সমস্ত আকাশ জুড়ে কালো হতে যাচ্ছে আর বজ্রপাত ও বিদ্যুৎ পড়তে যাচ্ছে। ঈশ্বরের বড় তলোয়ার আকাশের মধ্যে দিয়ে চলতে যাচ্ছে। তিনি এই সব পাপীদের দোষী করতে যাচ্ছেন যারা আমাদের প্রত্যাখ্যান করেছেন এই 120 বছর ধরে। তোমরা শুধু লক্ষ্য করবে এবং দেখবে, বুঝলেন? তাদের মধ্যে কিছু অর্থপদ বিশ্বাসীরা আপনারা জানেন, যারা চারপাশে ঝুলে থাকে এবং কখনো আসে না, আপনারা জানেন, আপনারা এখনো তাদের পান, আপনারা জানেন। তাই তারা এসে বলল, আচ্ছা, বৃদ্ধ মানুষটি সম্ভবত হয়তো ঠিক আছে, তাই আমরা উপরে যাব আর কয়েকদিন অপেক্ষা করব, অথবা সকালে কয়েক ঘন্টা অপেক্ষা করব আর দেখব। পরের দিন কালো মেঘের পরিবর্তে এখানে সূর্য এভাবে উদিত হল যেমন সবসময় হয়ে আসছিল। নোহা বাইরে তাকালেন, বললেন, হে, কোনো মেঘ সেখানে নেই। সেই লোকেরা এসে বলল, আমি জানতাম আপনি তাদের একজন, আপনি দেখুন আপনি ওখানে প্রায় ঝুলন্ত অবস্থায়। আচ্ছা, আমাকে ক্ষমা করবেন মহাশয়, হয়তো আমি, আপনারা জানেন, আমি কিছুটা উৎসাহিত হয়ে পড়েছিলাম, আপনারা জানেন, একভাবে দেখুন, আহাহা। কিন্তু নোহ তার ধৈর্য ছিল, বলেছিলেন, যদি এটা আজ না আসে তবে আগামীকাল আসবে। কেন? ঈশ্বর তাই বলেছেন। তিনি কখন আপনাকে সেটা বলেছেন নোহ? 120 বছর আগে আমি এতদূর এসেছি, তাই আমি ঠিক এখন এখানে অপেক্ষা করছি। ওটা দেখুন, কিছু সময় পরে আমরা খুঁজে পাই ঈশ্বর এতদূর এসেছেন, তার মণ্ডলীর জন্য অপেক্ষা করছেন, কিন্তু এটি সেখানেই থাকবে, আপনারা চিন্তা করবেন না। তিনি এটার প্রতিশ্রুতি দিয়েছেন, পুনরুত্থানের জন্য এই সমস্ত সময় ধরে অপেক্ষা করা হয়েছে, এটি হবে, চিন্তা করবেন না, ঈশ্বর এটির প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনি ঘুমিয়ে পড়লে তা হবে না, এটি হওয়ার আগে আপনি একটু ঘুমোতে পারেন, কিন্তু আপনি সেই সময় জেগে উঠবেন। তিনি এটির প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা দেখুন একটি ঘুম, দেখুন, যাকে আমরা মৃত্যু ঘুম বলি, আপনারা জানেন, যাকে আমরা মৃত্যু বলি, একটু ঘুমানো বা খ্রিস্টে ঘুমানো। খ্রিস্টের মধ্যে মৃত্যু বলে কোনো জিনিস নেই, জীবন ও মৃত্যু একসাথে বিদ্যমান থাকে না, বুঝলেন? আমরা শুধু একটি ঘুম নেই, এমন একটি ঘুম যেখান থেকে আমাদের বন্ধুরা আমাদের ডাকতে পারে না, তিনি একমাত্র ডাকতে পারেন, তিনি ডাকবেন আর আমি তাকে উত্তর দিব। ইয়োব বলেছেন, ইয়োব এখন 4000 বছর ধরে ঘুমিয়ে আছেন, চিন্তা করবেন না, তিনি জেগে উঠবেন, চিন্তা করবেন না, তিনি এখনো অপেক্ষা করছেন। নোহ অপেক্ষা করলেন, চতুর্থ দিন পার হয়ে গেল, কোনো বৃষ্টি নেই, এটা সব ঠিক আছে, এটা ঘটতে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি শ্রীমতী নোহ কাছে এসে বলছেন, বাবা, আপনি কি নিশ্চিত? এভাবে কথা বলো না। তার কাছে ধৈর্য ছিল, কারণ তার বিশ্বাস ছিল। হ্যাঁ মহাশয়, তার কাছে সদ্গুণ ছিল, তার কাছে জ্ঞান ছিল যে ঈশ্বর সঠিক, তার কাছে জিতেন্দ্রিয়তা ছিল, তিনি অধৈর্য হয়ে এমন বলেননি, আচ্ছা, জানি না এসব কি, আমি বাইরে, আমার সমস্ত জনপ্রিয়তা হারিয়ে ফেলেছি, না না, লোকেরা আমার বিষয়ে আর চিন্তা করে না, আমি বাইরে সেখানে যাব এবং আবার কিছু শুরু করব, আবার নতুন কিছু, না না। তার ধৈর্য ছিল, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, ঈশ্বর তা করবেন, ঈশ্বর এটা করবেন, কারণ ঈশ্বর তাই বলেছেন। আর আমি দেখতে পাচ্ছি যে তার পুত্র কাছে এসে বলছে, বাবা, আপনি জানেন, তার লম্বা ধূসর চুলের উপর হাত বোলাতে বোলাতে, আপনারা জানেন, আর তিনি ছিলেন 100 বছর বয়সী, আপনারা জানেন, সেখানে বসেছিলেন, বললেন, আমি জানি আপনি একজন বৃদ্ধ কুলপতি, আমি আপনাকে ভালোবাসি বাবা, কিন্তু এটা কি সম্ভব হতে পারে যে আপনি একটু ভুল হতে পারেন?
ও না না, কেন?
ঈশ্বর তাই বলেছেন। আচ্ছা বাবা, এই 6 দিন হয়ে গেল আমরা এখানে বসে আছি, ঠিক এখানে থাকা এই বড় পুরনো শুকনো জাহাজের মধ্যে বসে আছি, আর এটি সব জায়গাতে আলকাতরা লাগানো, ভিতরে এবং বাইরে, আর আমরা এত বছর ধরে এটি নির্মাণ করেছি, আর আপনি বাইরে দাঁড়িয়ে প্রচার করেছেন যতক্ষণ আপনার চুল পেকে গেছে এবং আপনার মাথায় টাক পড়ে গেছে, আর এখানে আপনি এখন উপরে আছেন, অমুক অমুক কথা বলার চেষ্টা করছেন, আর লোকেরা হাসছে, আর তার পাশে পচা টমেটো এবং জিনিসগুলি ছুঁড়ে মারছে, আপনি কি করছেন সেখানে দেখুন। কেন, তুমি জানো?
পুত্র, ধৈর্যশীল হও।
আপনি কি নিশ্চিত? বৃষ্টি হবে, তার পুত্রবধূ বললেন, বাবা, আপনি জানেন, বৃষ্টি হবে, কিন্তু আমরা এত বছর ধরে অপেক্ষা করেছি, আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, আর 1 সপ্তাহ আগে আপনি আমাদের বলেছিলেন যে বৃষ্টি হবে, আর আমরা এখানে আছি, আর দরজাগুলো সব বন্ধ, আর এখানে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, আর সূর্য ঠিক আগের মতোই উত্তাপ দিয়ে চলেছে, কিন্তু বৃষ্টি হবে, আপনি কিভাবে জানেন? ঈশ্বর তাই বলেছেন। এখন যখন আপনি সে পথে যাবেন, এটি যোগ করুন, কিন্তু যদি আপনি এটি সেভাবে না পান, তবে এটি যোগ করার চেষ্টা করবেন না, এটি কাজ করবে না, এটি আরোগ্যকরণের উপর কোনো কাজ করবে না, এটা কোনো কিছুর উপর কাজ করবে না, বুঝলেন? এটিকে একই ধরনের উপাদানের সঙ্গে মিশ্রিত করতে হবে যার সাথে এটা গলবে, সেটা ঠিক। এটা যোগ হবে। ঈশ্বরের প্রতিশ্রুতির সাথে ধৈর্য ধরুন। হ্যাঁ মহাশয়, নোহ এটা বিশ্বাস করেছিলেন আর তিনি ঈশ্বরের সাথে 120 বছর ধৈর্য ধারণ করেছিলেন। মসি, তিনি ঈশ্বরের সঙ্গে ধৈর্যশীল ছিলেন। হ্যাঁ মহাশয়, মসি, আমি আমার লোকদের ক্রন্দন শুনেছি, আমি তাদের কষ্ট দেখেছি, আমি তাদের উদ্ধার করার জন্য নেমে এসেছি, আমি তোমাকে সেখানে পাঠাতে যাচ্ছি। আর সেখানে তার এবং ঈশ্বরের মধ্যে সামান্য বৈষম্য ছিল, আর ঈশ্বর তাকে তার মহিমা দেখালেন, বললেন, এই আমি যাচ্ছি। যখন তিনি একবার ঈশ্বরের মহিমা দেখলেন, আপনারা দেখুন, তার কাছে বিশ্বাস চলে এলো। বললেন, মসি, তোমার হাতে ওটা কি? তিনি বললেন, একটি লাঠি। তিনি বললেন, এটিকে নিচে ফেলে দাও, এটা সাপে পরিণত হলো। তিনি বললেন, ও আমার। তিনি শুরু করলেন, বললেন, এটিকে তুলে নাও মসি, যদি আমি এটিকে সাপে পরিণত করতে পারি তাহলে আমি এটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতেও পারি। আমেন। যদি ঈশ্বর আমাকে একটি স্বাভাবিক জীবন দিতে পারেন তাহলে তিনি আমাকে একটি আধ্যাত্মিক জীবনও দিতে পারেন। যদি ঈশ্বর আমাকে প্রথম জন্ম দিতে পারেন তাহলে তিনি আমাকে দ্বিতীয় জন্ম দিতে পারেন। আমেন। যদি ঈশ্বর ঐশ্বরিক আরোগ্য দানের মাধ্যমে এটিকে সুস্থ করতে পারেন তাহলে তিনি এটিকে জীবিত করে তুলতে পারেন তার মহিমার জন্য শেষ সময়ে। সেটা ঠিক। আমি এই লাঠিটি নিক্ষেপ করতে পারি আর এটিকে একটি সাপে পরিণত করতে পারি। আমি এটিকে আবার একটি লাঠিতে ফিরিয়ে আনতে পারি। এটির লেজটি ধরে তুলে নাও। মসি নিচু হয়ে এটি তুলে নিলেন। সেখানে এটি ছিল একটি লাঠি। তিনি সেখানে জ্ঞান যোগ করতে শুরু করেন, বুঝলেন? মসি, এখন তোমার হাতে কি হয়েছে? কিছুই না। এটা তোমার বুকে রাখো। ঠিক আছে, এবার কি? কুষ্ঠ রোগে সাদা হয়ে গিয়েছিল। হে প্রভু, আমার হাতের দিকে দেখুন। এটাকে আবার তোমার বুকে রাখো মসি। তিনি আবার এটিকে ফিরিয়ে এভাবে রাখলেন, এটা ঠিক আগের মতোই। তিনি তখন কেবল এভাবে সেগুলো যোগ করতে শুরু করলেন। তারপর দেখুন, হ্যাঁ মহাশয়, তিনি সেখানে গেলেন আর প্রথম বৈষম্যতা, তিনি সেখানে গেলেন আর সেখানে বেরিয়ে এসে বললেন, প্রভু, ঈশ্বর বলেছেন, আমার লোকদের যেতে দাও, ফোরন, আমি চাই তুমি এটা জেনে যাও, আমি ঈশ্বরের এক প্রতিনিধি হয়ে এসেছি, তোমাকে অবশ্যই আমার কথা পালন করতে হবে। ফোরন বলল, পালন করতে হবে? তুমি কি জানো আমি কে? আমি ফোরন, তোমার কথা পালন করব, একজন কৃতদাসের। বললেন, তুমি আমার কথা পালন করবে না হলে বিনষ্ট হবে, তুমি যেটা চাও সেটা করো। কেন? তিনি জানতেন তিনি কি বলছেন। তার একটি কর্মভার ছিল, তিনি সেখানে গিয়েছিলেন, তিনি ঈশ্বরের সাথে কথা বলছিলেন, তার কাছে বিশ্বাস ছিল, তিনি জানতেন তিনি কোথায় আছেন। তুমি চাও আমি তোমার কথা পালন করি? এখান থেকে চলে যাও, আমি তোমাকে দেখাবো, আমাকে একটি চিহ্ন দেখাও। তিনি একটি লাঠি নিচে ফেলে দেন, এটি সর্পে পরিণত হলো। কেন? তিনি বললেন, ওই সস্তার জাদুকর কৌশল, এক মিনিট, এখানে এসো, এখানে এসো, জানি তুমি আর জামরি, তোমাদের লাঠি নিচে ফেলে দাও। তারা সেগুলো নিচে ফেলল আর সেগুলো সাপে পরিণত হলো। বলল, এখন তুমি এই সস্তা জিনিস নিয়ে এখানে আমার কাছে এসেছো, একজন মিশরীয় মিশরের ফোরনের কাছে, আর তুমি এখানে এসেছো কিছু সস্তা জাদুকরের কৌশল নিয়ে, তোমার কিছু প্রতারণা নিয়ে। আপনারা জানেন মস্তিষ্ক পড়ে নেওয়ার গুণ, আপনারা জানেন আমি কি বলতে চাচ্ছি। আমি আশা করি আপনারা এই বিষয়ে পড়েছেন, মন পড়ে নেওয়ার বিদ্যা অথবা এরকম কিছু। আপনারা দেখুন, হ্যাঁ, এরকম কিছু নিয়ে এখানে এসেছো। বললেন, আচ্ছা, আমরা সে একই জিনিস করতে পারি যা তুমি করতে পারো। মসি কি করেছিলেন? তিনি বলেননি, ও মহাশয় ফোরন, আমি দুঃখিত মহাশয়, আমি আপনার দাস হয়ে যাব। না মহাশয়, তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। আমেন, ঠিক সেখানেই থাকুন। ঈশ্বর বললেন, তার হৃদয়ে কোনো সন্দেহ ছিল না, আপনার শান্তি বজায় রাখুন, আমি তোমাকে কিছু দেখাবো। আপনি যখন তিনি যা বলেছেন ঠিক তাই করেন, মনে হয় যেন এটা ভুল হয়েছে, স্থির থাকুন, ধৈর্য ধরুন। মসি বলেন, আপনি জানেন যখন আমি সেই ভিত্তি স্থাপন করেছিলাম সেখানে ধৈর্য রাখা ছিল, তাই আমি অপেক্ষা করব এবং দেখব ঈশ্বর কি করবেন। সেখানে সেই সাপগুলি চারপাশে বুকে হেঁটে চলছিল, একে অপরের দিকে ফোনা তুলে ছোবল মারছিল। প্রথম বিষয় আপনারা জানেন, মসি সাপ সেখানে গেল, গল্প 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 করে তাদের সবগুলোকে গিলে ফেলল, তার ধৈর্য ছিল। এটা কি ঠিক? বুঝলেন? হ্যাঁ, তাহারা দৌড়িলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। দেখুন, কেবল প্রভুর অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরুন, বুঝলেন? হ্যাঁ মহাশয়। তারপর ইসরায়েল বাইরে বের হতে চলেছিল, সেই মহান বৈষম্যটি এসেছিল আর মসি অপেক্ষা করতে থাকলেন। তারপর তিনি প্রান্তরে চলে গেলেন, এটা মাত্র 3-4 দিনের যাত্রা, এটা সেখান থেকে মাত্র 40 মাইল দূরে ছিল যেখান থেকে তিনি পার হয়ে এসেছিলেন, ঠিক যেখান থেকে তারা আবার পার হয়েছিল। কিন্তু মসি প্রান্তরে 40 বছর অপেক্ষা করেছিলেন, ধৈর্য, আমেন, সেটা ঠিক। তিনি 40 বছর অপেক্ষা করেছিলেন। ও হ্যাঁ মহাশয়, আর আমাদের একে অপরের প্রতি ধৈর্য রাখা উচিত, বুঝলেন? আমরা একে অপরের প্রতি এতটা অধৈর্য হয়ে যাই, আমরা মনে করি যে আমাদের মসির মতো হওয়া উচিত। মসি লোকদের প্রতি ধৈর্যশীল ছিলেন, দেখুন, তাদের জন্য এটাই কারণ ছিল যে তারা সেখানে যেতে পারেনি, বুঝলেন? যদি আপনি কিছু করার চেষ্টা করেন, যেমন আমি এই বার্তাটি আরাধনালয়ে দেবার চেষ্টা করেছি, এটা দেখবার জন্য যে এই আরাধনালয়ের প্রতিটি সদস্য এটি হয়ে যায়, এটা করা খুব কঠিন। আমি ধৈর্য ধরার চেষ্টা করেছি এই 33 বছর ধরে, বুঝলেন? ধৈর্য রাখুন। মহিলারা এখনো তাদের চুল ছোট রাখেন ঠিক আগের মতোই, কিন্তু কেবল ধৈর্য রাখুন, বুঝলেন? কেবল ধৈর্য রাখুন, অপেক্ষা করুন, করতে হবে। যদি আপনার কাছে এটা না থাকে তাহলে এখানে নিচে এটি তৈরি করার চেষ্টা করবেন না, ধৈর্য রাখুন। এমনকি এক সময় বিদ্রোহী লোকেদের দল এতটাই অধৈর্য হয়ে গিয়েছিল যে তারা মসজিদে দিয়ে এমন কিছু কাজ করাতে বাধ্য করেছিল যা ভুল ছিল, কিন্তু তবুও যখন এটি দৃশ্যে এসেছিল ঈশ্বর তাদের এই কাজের জন্য দুঃখিত হয়ে যান। তিনি বলেছিলেন, মসি নিজেকে আলাদা করো, আমি তাদের সম্পূর্ণ দলটিকে মেরে ফেলবো এবং নতুন করে শুরু করব। তিনি নিজেকে মাঝখানে রেখে দিলেন এবং বললেন, ঈশ্বর এমন করবেন না। কেন? সেই লোকদের প্রতি ধৈর্যশীলতা যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমি ভাবছি যদি আমরাও তা করতে পারি, যদি আপনি করতে না পারেন তাহলে এটির উপর বানানোর চেষ্টা করবেন না, কারণ এটির পরিবর্তন হয় না, আপনারা জানেন। এভাবে সেই প্রথমজন এর সাথে গোলে যুক্ত হয়েছিল, আর ঠিক এইভাবে প্রত্যেককে গোলে এক হয়ে যেতে হবে। যদি আপনি তা না করেন তাহলে আপনি জীবন্ত ঈশ্বরের নিবাস স্থানের গুণাবলী পর্যন্ত পৌঁছাতে পারবেন না, যদি আপনার কাছে ধৈর্য না থাকে, ধৈর্য একে অপরের প্রতি। ঠিক আছে, ইহুদি সন্তানদের ধৈর্য ছিল নিশ্চয়ই, তাদের কাছে ছিল, ঈশ্বর তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের বলেছিলেন কোন মূর্তির কাছে মাথা নত করবে না, কিন্তু তাদের কাছে ধৈর্য ছিল, বলেছিলেন আমাদের ঈশ্বর করতে সামর্থ্য আছেন, কিন্তু যদি নাও করেন আমরা আপনার কোন মূর্তির সামনে মাথা নত করব না। ধৈর্য এটা জেনে যে শেষ সময়ে ঈশ্বর তাদের আবার পুনরুত্থিত করবেন। সর্বোপরি এই জীবন এতটা অর্থপূর্ণ নয়, বুঝলেন? ঈশ্বর এটাকে শেষ সময়ে আবার উত্থাপন করবেন, কিন্তু যখন কোন মূর্তির কাছে মাথা নত করার কথা আসে তখন আমরা তা করব না। এখন আমরা সকালে কৈশোরকে সেটা দিব যা কৈশোরের, কিন্তু যখন কৈশোর ঈশ্বরের বিষয়ে হস্তক্ষেপ করতে আসবে তখন ঈশ্বরকে প্রথম স্থান দিব। ঈশ্বর বলেছেন তোমরা সেই মূর্তির সামনে মাথা নত করবে না, আর আমি তা করব না। আমাদের ঈশ্বর আমাদের উদ্ধার করতে সক্ষম, যদি তিনি নাও করেন আমি মূর্তির সামনে মাথা নত করব না। বললেন, ঠিক আছে, ওখানে চুল্লি আছে। আচ্ছা, তিনি বললেন, ও আমার অনুমান আজ রাতে খুব বৃষ্টি হতে পারে আর এই সমস্ত আগুনকে নিভিয়ে দিবে, কিন্তু সেরকম হলো না, এখনো ধৈর্যশীল। পরের দিন সকালে যখন তাদের আদালতের সামনে নিয়ে আসা হলো, সেখানে নবুখৎনেস্সর বসেছিলেন। তিনি বললেন, ঠিক আছে ছেলেরা, তোমরা কি আমাকে তোমাদের রাজা হিসেবে মনে রাখতে প্রস্তুত? নিশ্চয়ই, হে মহারাজ, আপনি দীর্ঘজীবী হন, এখন আমার মূর্তির সামনে মাথা নত করো। ও না, ঠিক আছে, তোমরা আগুনে জ্বলতে চলেছ, তোমরা জ্ঞানী মানুষ, আপনি বুদ্ধিমান, তোমরা আমাদের জন্য অনেক বড় সহায়তা ছিলে, তোমরা আমাদের রাজার জন্য এক আশীর্বাদ স্বরূপ ছিলে। তোমরা কি বুঝতে পারছো না আমি এটা করতে চাই না, কিন্তু আমি ঘোষণা করে ফেলেছি আর এটা করতেই হবে, আমি তোমাদেরকে সেখানে ফেলতে চাই না। ও পুরুষেরা, তোমাদের কি হয়েছে? আমি জানি এটা শুনতে ঠিক মনে হয়, কিন্তু আমাদের ঈশ্বর আমাদের উদ্ধার করতে সক্ষম, কিন্তু তা সত্ত্বেও তাদের কাছে ধৈর্য ছিল। সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন, একজন আরেকজনের দিকে তাকালেন, এটা ঠিক আছে, ঠিক আছে, ধৈর্য রেখেছিলেন। এক পা এগিয়ে গেলেন, ঈশ্বর সেখানে ছিলেন না। দুই পা এগিয়ে গেলেন, সেখানেও ঈশ্বর ছিলেন না। তিন পা, চার পা, পাঁচ পা কেবল এগোতে থাকলেন, তবু তিনি সেখানে ছিলেন না। আর তিনি সোজা আগুনের চুল্লিতে চলে গেলেন, তাদের কাছে ধৈর্য ছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন, বুঝলেন? তাদেরকে আঘাত করার জন্য যথেষ্ট আগুন সেখানে ছিল যেন তাদের হাত ও পা এর বন্ধনকে পুড়িয়ে দিতে পারে। আর যখন তিনি চুল্লির তলায় পৌঁছালেন তিনি সেখানে ছিলেন, বুঝলেন? তাদের কাছে ধৈর্য ছিল। দানিয়েলের সাথেও এমনই ছিল, দানিয়েলের কাছে ধৈর্য ছিল নিশ্চয়ই, তিনি হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। না মহাশয়, তিনি কি করেছিলেন? তিনি জানলা খুলে প্রার্থনা করছিলেন, যাই হোক না কেন, এটা ঈশ্বরের প্রয়োজন ছিল, তার কাছে ধৈর্য ছিল, তিনি ঈশ্বরের উপর অপেক্ষা করেছিলেন, এটা জেনে যে ঈশ্বর তার বাক্যকে পূর্ণ করতে সক্ষম আছেন। তারা তাকে সিংহের গর্তে ফেলে দিয়েছিল, বলেছিল আমরা তোমাকে সিংহের কাছে খাদ্য হিসেবে দিব। তিনি বলেছিলেন, ঠিক আছে, তার কাছে ধৈর্য ছিল, কেন? আচ্ছা, আমি এই সমস্ত সময় ধরে ঈশ্বরের অপেক্ষায় রয়েছি, আমাকে যদি আরো কয়েক হাজার বছর অপেক্ষা করতে হয় আমি শেষ সময়ে আবার উঠব, সুতরাং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। পোলের কাছে ধৈর্য ছিল, নিশ্চয় ছিল, দেখুন পোলকে কি করতে হয়েছিল, ধৈর্যের বিষয়ে কথা বলা। প্যান্টিকোস্টাল লোকদের বিষয়ে কি? যতদিন তাদের কাছে কর্মহার ছিল অপেক্ষা করো, দেখুন অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও, কতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোনো প্রশ্ন ছিল না, এর জন্য যতক্ষণ সময় লাগবে তারা কেবল উত্তর পেয়ে গিয়েছিল, অপেক্ষা করো যতক্ষণ না। তারা সেখানে উপরে গিয়ে বলল, ঠিক আছে বালকেরা, হয়তো এখন থেকে ঠিক 15 মিনিটের মধ্যে পবিত্র আত্মা আমাদের উপর পতিত হতে চলেছে এবং আমরা আমাদের পরিচর্যা কার্য পেতে চলেছি। 15 মিনিট কেটে গেল, কেউ নেই। একদিন কেটে গেল, না, 2, 3, 4, 5, 6, 7। তাদের মধ্যে কেউ হয়তো বলে থাকবে, হে তোমরা কি মনে করো না যে আমরা ইতিমধ্যে এটি পেয়েছি? না 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 না, এটাই না, ঠিক আছে, তোমরা বরং বাইরে বেরিয়ে এসো বালকেরা। শয়তান বলল, তোমরা জানো তোমরা যা চাও সেটা ইতিমধ্যে তোমরা পেয়ে গিয়েছো, যাও তোমাদের সেবা কাজ শুরু করো। না না না, আমরা এটি এখনো পাইনি, কারণ তিনি বলেছেন এমন হবে যা অন্তিম সময়ে ঘটিত হবে, আমি অস্পষ্ট বাক, ওষ্ঠ ও পরভাষা দ্বারা এই লোকদের সহিত কথা বলিব, আর এই সেই বিশ্রাম যা আমি বলেছিলাম। দেখুন যিশাইয় 28:19 বলেছেন, এটা সেটি, তোমরা এটি পাবে যখন, কেন? আমরা জেনে যাব যখন এটি আসবে, আমরা জেনে যাব যখন এটি আসবে, আমরা জেনে যাব পিতার প্রতিজ্ঞা। সেখানে তিনি 9 দিন অপেক্ষা করেন, আর তারপর 10ম দিন আমরা সেখানে ছিলাম, তাদের কাছে ধৈর্য ছিল অপেক্ষা করার জন্য। এখন যদি আপনার কাছে এই ধরনের ধৈর্য থাকে ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে, এবং আপনি যখন বাইবেলে সেটা দেখেন এটা আমার, তখন অপেক্ষা করুন। তখন যদি আপনি এই ধরনের ধৈর্য পেয়ে থাকেন, তাহলে তা আপনার বিশ্বাসে যোগ করুন। আর দেখুন আপনি এখন কতটা উঁচুতে উঠেছেন। আপনি এখন এখানে উঠে এসেছেন, ঠিক আছে, ঘড়ির কাঁটাও ঘুরে চলেছে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, এটি আপনার বিশ্বাসে যোগ করুন। মনে রাখবেন, সর্বদা তাকে আপনার অগ্রে রাখবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন। আমি প্রতিজ্ঞা করিনি, এটা পালক নন যিনি প্রতিজ্ঞা করেছেন। আমাদের ভাই নেভিল, এটা অন্য কোনো সেবক ছিলেন না, তিনি প্রতিজ্ঞা করেছেন। এটা কোনো যাজক অথবা পোপ ছিল না, পৃথিবীর কোনো মানুষ নয়, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা ছিল, এবং ঈশ্বর তার সমস্ত প্রতিজ্ঞাগুলোকে সম্পূর্ণ করতে সক্ষম আছেন। ঠিক আছে, যদি আপনার কাছে ওই ধরনের বিশ্বাস আছে এটা জানার জন্য যে ঈশ্বর এটা প্রতিজ্ঞা করেছেন, বলুন, ভাই ব্রানাম, আমি অসুস্থ, আমার আরোগ্যকরণের খুবই প্রয়োজন, এটা গ্রহণ করুন, এটি একটি উপহার যা আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ মহাশয়, যদি আপনি বিশ্বাস করতে পারেন, আচ্ছা আপনি বলেন আমি বিশ্বাস করি, তাহলে এটা ভুলে যান, এটাই সব, সব শেষ হয়ে গেছে, বুঝলেন? ধৈর্য ধরুন, যদি আপনার কাছে ধৈর্য থাকে, যদি আপনার কাছে না থাকে, আপনি এই ভবনটি টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছেন, দেখুন এটা এই বাকি সবগুলোকে ভেঙে দেবে, এই একটি জিনিসই আপনার কাছে, ওটা থাকতেই হবে, এটি যোগ করবেন না, কারণ আপনার কাছে ধৈর্য না থাকলে এটি আপনার এই ভবনকে ভেঙে ফেলবে। যদি আপনার কাছে সদ্গুণ না থাকে আপনার বিশ্বাসে যোগ করার জন্য, যা আপনি বলেন যে আপনার কাছে আছে, আর আপনার কাছে যদি কোনো বিশ্বাস না থাকে আর এর উপর আপনি সদ্গুণ যোগ করার চেষ্টা করেন, তাহলে এটা আপনার বিশ্বাসকে ভেঙে ফেলবে, বুঝলেন? আপনি বলেন, আচ্ছা এক মিনিট অপেক্ষা করুন, হতে পারে এটি একটি ভুল, যেভাবেই হোক, হতে পারে ঈশ্বর ঈশ্বর নন, হতে পারে কোনো ঈশ্বরই নেই, দেখুন এটা এটিকে দুই টুকরো করে দেবে, বুঝলেন? কিন্তু যদি আপনার কাছে সত্যিকারের বিশ্বাস থাকে, তাহলে তাতে প্রকৃত সদ্গুণ রাখুন, তারপর প্রকৃত জ্ঞান, তারপর প্রকৃত জিতেন্দ্রিয়তা, তারপর প্রকৃত ধৈর্য, বুঝলেন? আপনি এই শাড়ি দিয়ে সোজা উপরের দিকে এগোচ্ছেন, ঠিক আছে। পঞ্চমত, ঈশ্বর স্বরূপতা যোগ করুন। ও আমার, ঈশ্বর স্বরূপতা যোগ করতে হবে। ঈশ্বর স্বরূপতা কি? আমি চার অথবা পাঁচটি অভিধানে দেখেছি এবং এর সঠিক অর্থ খুঁজে পাইনি। অবশেষে আমি ভাই জেফ্রিসের কাছে ছিলাম, সেখানে আমরা একটি অভিধানে পেলাম, ঈশ্বর স্বরূপতার অর্থ হল ঈশ্বরের মতো হওয়া। ও আমার, আপনি বিশ্বাস, সদ্গুণ, জ্ঞান, জিতেন্দ্রিয়তা, ধৈর্য পাওয়ার পর ঈশ্বরের মতো হন। ও আপনি বলেন, আমি সেটা করতে পারবো না ভাই ব্রানাম। ও হ্যাঁ, আপনি পারবেন। আমাকে এখানে আপনাদের জন্য কিছু শাস্ত্রাংশ পড়তে দিন, কেবল এক মিনিট। মথি 5:48, আমরা এটি নেব এবং দেখব এটি কেমন শোনায়। মথি 5:48, আর দেখব আপনাকে ঈশ্বরের মতো হওয়া উচিত কিনা। আপনারা জানেন বাইবেল বলে তোমরা ঈশ্বর, যিশু তাই বলেছেন, কেন? ঈশ্বরের মধ্যে থাকা সমস্ত সদ্গুণ, সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে। মথি 5:48, তুমি হও, যিশু এখানে বলছেন, পর্বতে দত্ত উপদেশের মধ্যে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন দন্তাশয়রশ্মি দয়ধ, সেটা কি সিদ্ধ? তোমরাও তেমনই সিদ্ধ হও। আপনাকে এটি করতে বলার আগে, আপনি এখন এখানে উঠে এসেছেন, এই সব জিনিস আগে যোগ করতে হবে, তারপর যখন আপনি এখানে উঠবেন, এখন তিনি আপনাকে সিদ্ধ হতে, ঈশ্বর স্বরূপতা, ঈশ্বরের পুত্র ও কন্যা হতে বলেছেন, সেটা ঠিক। সেই শাড়ি বরাবর আমি কত কিছু বলতে পারি। আসুন ইফিসিয় 4 পাঠ করি, আর এখানে খুঁজে দেখি ইফিসিয়ার পুস্তকে এখানে কি আছে। এটিও এই বিষয়ে বলে যে আমাদের উচিত, আমাদের কেমন হওয়া উচিত। ইফিসিয় 4:12 থেকে শুরু করব। ইফিসিয় 4:12 থেকে শুরু করে, ঠিক আছে, আসুন এখন 11 থেকে শুরু করা যাক। আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, গত রাতের কথা মনে আছে, অন্য ব্যক্তির কার্যালয় নেওয়ার চেষ্টা করবেন না, বুঝলেন? কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, ঈশ্বরকে সিদ্ধ করার জন্য। এটা কি এমন লেখা আছে? কাকে সিদ্ধ করার জন্য? পবিত্রগণ কারা? যারা পবিত্রকৃত হয়েছে, আমেন, যারা ঠিক এখানে নিচে থেকে শুরু করেছে, পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়। যীশু খ্রিস্টের পরিচর্যা কার্য, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, উন্নতি করতে থাকে, এটি গড়ে তোলার জন্য, উন্নত করার জন্য, যতক্ষণ না যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতা আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই। সিদ্ধতা, এর জন্য ঈশ্বর স্বরূপতা প্রয়োজন। আপনাকে আপনার বিশ্বাসের সঙ্গে ঈশ্বর স্বরূপতা যোগ করতে হবে। দেখুন, আপনারা এখানে নিচ থেকে শুরু করুন, সদ্গুণ দিয়ে, তারপর আপনি যান জ্ঞানে, তারপর আপনি যান জিতেন্দ্রিয়তায়, তারপর আপনি যান ধৈর্যে, এখন আপনি আছেন ঈশ্বর স্বরূপতায়। ঈশ্বর স্বরূপতা, ও আমার, আমাদের সময় চলে যাচ্ছে, আসুন দেখি। কিন্তু আপনারা জানেন ঈশ্বর স্বরূপতা বলতে কি বোঝায়। আপনারা এই গানটি গেয়ে থাকবেন, যিশুর মতো হতে, যিশুর মতো হতে, পৃথিবীতে আমি তার মতো হতে চাই, সমস্ত জীবনযাত্রায় পৃথিবী থেকে গৌড় পর্যন্ত আমি শুধুমাত্র তার মতো হতে চাই। এটাই ঈশ্বর স্বরূপতা। যখন তার এক গালে চর মারা হয়েছে, তিনি দ্বিতীয় গাল ফিরিয়ে দিয়েছিলেন। যখন তার সাথে অভদ্র ভাষায় কথা বলা হয়েছিল, তিনি কথা বলেননি, তিনি খারাপ কথা ফিরিয়ে দেননি, বুঝলেন? ঈশ্বরীয়তা সর্বদা একটি জিনিস খোঁজ করে, আমি সর্বদা সেটাই করি যা পিতাকে খুশি করে, বুঝলেন? হ্যাঁ মহাশয়, সর্বদা। এটাই ঈশ্বর স্বরূপতা, বুঝলেন? এটি করার পর এখান থেকে এখানে, 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 এখন আপনি ঈশ্বরের পুত্রের গুণাবলীতে আসছেন। কিন্তু আপনার কাছে এটি থাকতে হবে, সাথে এটিও থাকতে হবে। আর যতক্ষণ না আপনি এখানে পৌঁছচ্ছেন, আপনি এমনকি শুরু করতে পারবেন না। এবার মনে করুন ময়ূরের পালকওয়ালা কালো পাখির কথা, তাকে ভুলে যাবেন না, বুঝলেন? আপনি আসলে পুনরায় জন্ম না হওয়া পর্যন্ত এটি যোগ করার চেষ্টা করবেন না, কারণ আপনি এটি কাজ করবে না, আর আপনি এটিকে কাজ করাতে পারবেন না। এটা এখানে আসবে অথবা এখানে, এটা এটা কোথাও না কোথাও ভেঙে যাবে। কিন্তু আপনি যখন এখানে নেমে আসবেন, এটি সত্যিকারের নতুন জন্মপ্রাপ্ত কপোত, তখন আপনি কিছুই যোগ করবেন না, এটা আপনার সাথে যোগ হয়ে যায়। দেখুন, উপরে আসতে থাকেন, ঠিক আছে, এখন শুদ্ধতায় আসছি, ঠিক আছে। তারপর ষষ্ঠতম আসুন যোগ করি। বাইবেল এখানে বলে ভাতৃস্নেহ যোগ করতে, ভাতৃস্নেহ। এখন এটি একটি খুব ভালো বিষয়, ঠিক এখানে ষষ্ঠ সপ্তম, ঠিক আছে, ভাতৃস্নেহ যোগ করা, ঠিক আছে। যখন আমরা সেই ভাতৃস্নেহে আসি, নিজেকে তার স্থানে রাখেন সেই বিষয়ে। এখন আপনি বলেন, আমার ভাই আমার বিরুদ্ধে পাপ করেছে, পিতর বলেছিলেন, আমি কি তাকে ক্ষমা করব? তিনি বলেছিলেন একদিনে সাতবার, তিনি বলেছিলেন সত্তর গুণ সাতবার, বুঝলেন? ভাতৃস্নেহ। এখন আপনি দেখুন, কোন একজন ভাই যদি সম্পূর্ণভাবে আপনার বিপরীতে থাকেন, তার সাথে অধৈর্য হবেন না, বুঝলেন? না, বুঝলেন? তার প্রতি সদয় হন, যেভাবে হোক যান। বেশি দিন হয়নি, কেউ বলেছিল, বলেছিল আপনি এই কথাগুলো কিভাবে বিশ্বাস করতে পারেন যেমন আপনি করে থাকেন, আর তারপর আপনি অ্যাসেম্বলি অফ গড এ যান এবং ওয়াননেসে যান আর বাকিদের কাছে, তারপর যোগ করুন, দেখুন ভাতৃস্নেহ, বুঝলেন? বুঝলেন? আশা করি কোনোদিন, দেখুন তার প্রতি ধৈর্যশীল, দেখুন জিতেন্দ্রিয়তার সাথে তাকে সহন করে, জ্ঞান সে কি বিশ্বাস করে তা বুঝে, মনে রাখবেন এটি তার হৃদয়ে আছে, এটাই সেটা সদ্গুণ আপনার মধ্যে, এটিকে দয়া আর নম্রতার সাথে বাইরে যেতে দিন, বিশ্বাস করে যে একদিন ঈশ্বর তাকে ভিতরে নিয়ে আসবেন, বুঝলেন? ভাতৃস্নেহ সপ্তম বিষয়, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখুন সপ্তম বিষয়। তারপর এখন আপনি আসছেন পরবর্তী বিষয়, তারপর প্রেম যোগ করুন, যা হলো ভালোবাসা। এটাই হলো শিষ্যপ্রস্থ এই দিনগুলির মধ্যে মণ্ডলীতে। এখন অনুগ্রহ করে আমি এটি টেপে বলে দিচ্ছি, আর যেখানে হোক আমি এটি একটি ধর্মমত হিসাবে শেখাচ্ছি না, আমি এখন যা বলতে যাচ্ছি, কিন্তু আমি কেবল আপনাদেরকে দেখাতে চাই যে ঈশ্বরের সাহায্যে এটা আসলে কি, যে প্রথম বাইবেল যা ঈশ্বর লিখেছিলেন তা হলো আকাশের রাশিচক্র। এটা কন্যা রাশি দিয়ে শুরু হয়, এটা সিংহ রাশি দিয়ে শেষ হয়। আর যখন আমি সে ষষ্ঠ এবং সপ্তম মুদ্রায় প্রবেশ করি, তখন আপনি জানতে পারবেন, যখন অন্যান্য মুদ্রাগুলি খোলা হয়েছিল তখন রাশিচক্রের এটা ছিল কর্কট রাশি, একে অপরের দিকে মুখ করা মাছ। আর সেটাই ছিল কর্কট যুগের, যেখানে আমরা এখন বসবাস করছি, যা প্রকাশ করা হয়েছে। আর পরবর্তী বিষয়, যা মুদ্রা প্রকাশ করেছিল এটা ছিল সিংহ রাশি, খ্রিস্টের দ্বিতীয় আগমন। তিনি আসেন প্রথমে কুমারীর দ্বারা, তিনি পরবর্তী সময়ে আসেন সিংহ রাশি অর্থাৎ সিংহ হয়ে। আমি এটা নিয়ে আসব। এখন আমি জানি না আজ সকালে আমি সময় পাবো কিনা, আমি যথাসাধ্য করতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই ধাপগুলি পিরামিডে আছে, একদম ঠিক দ্বিতীয় বাইবেল যা ঈশ্বর লিখেছেন, হনক সেগুলি লিখেছিলেন এবং পিরামিডে রেখেছিলেন। এবং তৃতীয়টি হল ঈশ্বর সর্বদা তৃতীয়তে সিদ্ধ হন, তারপর তিনি নিজেকে তার বাক্য বানালেন এখানে। এখন মনে রাখবেন পিরামিডে, আমি মনে করি আপনারা অনেকে সৈন্য এবং অনেক কিছু যারা মিশরে ছিলেন, পিরামিডের উপর কোন শিশুর ছিল না, কখনো ছিল না, সেই ত্রিকোণ পাথর এবং অন্য সবকিছু তারা পেয়েছে। কিন্তু এখনো যদি আপনার পকেটে একটি $1 নোট থাকে, তবে আপনি সেই ডলারের দিকে তাকান আর আপনি খুঁজে পাবেন যে ডান দিকের উপরে একটি আমেরিকান পতাকার সাথে একটি ঈগলের চোখ আছে, আর এটা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা। অন্যদিকে পিরামিড আছে, সাথে একটি বড় শীর্ষ প্রস্তর আছে এবং একজন মানুষের চোখ আছে। এইদিকে বলা হয়েছে মহান মুদ্রা। আচ্ছা, যদি এটা মহান রাষ্ট্র হয়, কেন তাহলে এই মহান মুদ্রাটি এটি নিজস্ব রাষ্ট্রীয় মুদ্রা হলো না? ঈশ্বর তাদের মাধ্যমে সাক্ষ্য দেন, তারা যেখানে যান না কেন। আমি একবার একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম এবং তিনি ঐশ্বরিক আরোগ্যকরণ সম্পর্কে মূল্যহীন তর্ক করছিলেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, মহাশয় ব্রানাম, আপনি শুধু মানুষকে বিভ্রান্ত করছেন, বললেন কোন আরোগ্যকরণ নেই শুধুমাত্র ডাক্তারদের মাধ্যমে। এমন হলো, আমি ঘুরলাম গাড়িতে, তার চিহ্নটি দেখলাম, একটি খুঁটিতে সে সাপটি ছিল। আমি বললাম, আপনার পক্ষে ভালো হবে যে আপনি আপনার গাড়ি থেকে ওই চিহ্নটি খুলে ফেলুন, কারণ আপনার নিজের চিহ্নটি সাক্ষ্য দেয় যে ঈশ্বর হলেন আরোগ্যদাতা। একজন সত্যিকারের ডাক্তার এটা বিশ্বাস করেন? এটা তো হাতুড়ে ডাক্তার। হ্যাঁ মহাশয়, খুঁটির উপর সাপ। মোশি সাপকে একটি খুঁটিতে উঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি সদাপ্রভু তোমাদের সমস্ত রোগের প্রতিকার করি। আর তারা এই সাপের দিকে তাকাতো ঐশ্বরিক আরোগ্যকরণের জন্য। আর এরপরও তারা এর বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তবুও তাদের নিজেদের চিহ্ন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বা এখানে আমাদের রাষ্ট্র, তারা যা বলছে সেটা তারা, আর এসব নিয়ে মজা করছে, আর তাদের নিজেদের টাকা, নিজেদের মুদ্রা, এটা সাক্ষ্য দেয় যে সমগ্র মহাবিশ্বের মুদ্রা হলেন ঈশ্বর। দেখুন, সে চোখ সেখানে উপরে আছে, সে ডলারের উপর, ওটাই হলো সে মহান মুদ্রা। এটি কখনোই পিরামিডের উপর রাখা হয়নি। তারা বুঝতে পারেনি কেন শীর্ষ প্রস্তরকে প্রত্যাখ্যান করা হয়েছিল, সেই মস্তক খ্রিস্ট। কিন্তু কোনো একদিন তিনি আসবেন। এখন নির্মাণে সদ্গুণ, এই স্মৃতিস্তম্ভ নির্মাণে, এই গুণাবলী গঠনে, দেখুন এটি শুরু হয় সেই ভিত্তি প্রস্তর দিয়ে। বিশ্বাস, সদ্গুণ, জ্ঞান, জিতেন্দ্রিয়তা, ধৈর্য, ঈশ্বর স্বরূপতা, ভ্রাতৃ স্নেহ। এখন এটা কি করে? তখন তারা অপেক্ষা করছে শীর্ষ প্রস্তরের জন্য, যা হলো প্রেম। কারণ ঈশ্বর হলেন প্রেম, আর তিনি নিয়ন্ত্রণ করেন, আর তিনি হলেন এই প্রতিটি জিনিসের শক্তি। সেটা ঠিক। হ্যাঁ মহাশয়, ঠিক এইখানে, ঠিক এইখানে আপনারা দেখুন, আমি পেয়েছি মাঝখানে, এখানে এই সব কাজের, আর এখানে এই ছোট তরঙ্গগুলি আসে। এটা কি? পবিত্র আত্মা নেমে আসছেন খ্রিস্টের মাধ্যমে। দেখুন, পবিত্র আত্মা, এই সমস্ত কিছুর উপরে পবিত্র আত্মা আছেন। এগুলোকে একসাথে যোগ করছেন, নির্মাণ করছেন। কি নির্মাণ করছেন? একটি সিদ্ধ মণ্ডলী, যেন শীর্ষ প্রস্তর এসে এর উপরে ভাগকে ঢেকে দেয়। এটা কি করা হয়েছে আবার? এটা সপ্ত মণ্ডলীর যুগ এবং সপ্ত মণ্ডলীর দূত দ্বারা প্রকাশিত হয়েছে। এখান থেকে শুরু হয় যেখানে প্রথম মণ্ডলী প্রতিষ্ঠিত হয়, যেখানে প্যান্টিকোস্টাল মণ্ডলী প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সন্ত পোলের দ্বারা এফিসিয়তে। এফিসিয় মণ্ডলী যুগের তারকা এফিসিয়। দ্বিতীয় মণ্ডলীর যুগ ছিল স্মুরনা, সদ্গুণ, ইরেনিয়াস, সে মহান ব্যক্তি যিনি পোলের সুষমাচারকে ধরে রেখেছিলেন। পরবর্তী মণ্ডলীর যুগ ছিল পরগাম, যিনি ছিলেন মার্টিন। মার্টিন ছিলেন সেই মহান ব্যক্তি যিনি থেকে যান পোল, ইরেনিয়াস, মার্টিন। তারপর থুয়াতিরাতে আসেন কলম্বা। আপনাদের মনে আছে, এখানে এটা আছে, সেখানে আঁকা রয়েছে কলম্বা। কলম্বার পর সেখানে অন্ধকার যুগ চলে আসে। তারপর আসে সার্দি, যার অর্থ মৃত, লুথার, হালেলুইয়া। তারপর কি? সার্দি, লুথারের পর পরবর্তী কি আসে? তারপর আসে ফিলাডেলফিয়া, ঈশ্বর স্বরূপতা, ওয়েসলি, পবিত্রতা। ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারা জীবিত থাকিবে, লুথার বলেছেন, ওয়েসলির মাধ্যমে পবিত্রকরণ। তারপর আসে ভ্রাতৃস্নেহ, লাইদিকিয়ার মধ্যে দিয়ে, আর আমরা এলিয়ার দ্বিতীয়বার দৃশ্যমান হওয়ার মহান বার্তায় বিশ্বাস করি, এই শেষ সময়ে, যা দ্রুত বেগে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আপনি এখানে আছেন, সপ্তমণ্ডলীর যুগ, সাত ধাপ, ঈশ্বর তার মণ্ডলী নির্মাণ করেছেন, এক ব্যক্তির, একজন ব্যক্তির মধ্যে, নিজের মধ্যে মহিমা, ঈশ্বরের শক্তি এর মধ্যে দিয়ে নেমে আসছে, এদের সকলকে একত্রে যোগ করে। সুতরাং প্যান্টিকোস্টাল লোকেরা, যারা লুথারানকে বের করে দেয়, ওয়েসলি এবং অন্যদের বের করে দেয়, তারা জানেন না যে তারা কি বিষয়ে কথা বলছেন। আপনারা দেখুন, তারা মন্দিরের এই অংশে বাস করত। এইভাবে কিছু লোকেরা এই উচ্চতা পর্যন্ত উঠে আসতে পারে, আর পরে পিছিয়ে যায়। কিন্তু এর একটা সত্যিকারের অংশ আছে, যা এই ভবনটিকে বানাতে থাকে। আমি ফিরাইয়া আনিব, প্রভু বলেছেন। আপনাদের স্মরণ আছে ভার্যা বৃক্ষ? আপনাদের মনে আছে ভার্যা বৃক্ষ, এর উপর সেই বার্তাটি? তারা এটিকে খেয়ে ফেলেছিল, কিন্তু তিনি এটিকে কেটে ফেলেন। তারা ধর্ম সম্প্রদায়ের শাখা পেয়েছিল, তিনি সেগুলো কেটে ফেলেন। তারা আরেকটি গির্জা গড়ে তুলেছিল, ধর্ম সাম্প্রদায়িক শাখা, তিনি এটাকে কেটে ফেলেন। কিন্তু সেই বৃক্ষের হৃদয় বৃদ্ধি পেতে থাকে, আর সন্ধ্যাকালে দীপ্তি হবে, বুঝলেন? ঠিক তখনই খ্রিস্ট আসেন, পবিত্র আত্মা। যিশু নেমে আসেন এবং মণ্ডলীর মস্তকে নিজেকে স্থাপন করেন, এবং তিনি এই মণ্ডলীকে পুনরুত্থিত করবেন তার নিজের শরীর হওয়ার জন্য। এইখানে তার শরীর রয়েছে, আর সেভাবে ঈশ্বর আমাদেরকে ব্যক্তিগতভাবে বৃদ্ধির আশা করছেন, যেভাবে তিনি তার মণ্ডলীকে বৃদ্ধির জন্য নিয়ে এসেছেন। প্রতিটি মণ্ডলীর যুগ এটি একটি বড় গির্জা হয়ে উঠে, বুঝলেন? এই লোকদের যা ছিল তা প্রয়োজন ছিল না, এটা যা ছিল সেটা এদের প্রয়োজন ছিল না, বুঝলেন? কিন্তু তিনি তার চার্চকে এভাবে তুলে ধরেছিলেন, তিনি তার মণ্ডলীকে একইভাবে উঠিয়েছিলেন যেভাবে তিনি তার লোকদের উপর তুলে আনছেন। তারপর পিতর এখানে বলেন, প্রথমে সাতটি বিষয়, বিশ্বাস, সদ্গুণ, দেখুন উঠে আসুন, জ্ঞান, জিতেন্দ্রিয়তা, ধৈর্য, ঈশ্বর স্বরূপতা, ভ্রাতৃস্নেহ, ভ্রাতৃস্নেহ যোগ করুন, আর তারপর ঈশ্বরের প্রেম। পবিত্র আত্মা খ্রিস্ট, পবিত্র আত্মার ব্যক্তির মধ্যে দিয়ে আপনার উপরে আসেন, পবিত্র আত্মার সত্যিকারের বাপ্তিস্মের দ্বারা, আর এই সমস্ত গুণাবলী আপনার মধ্যে মুদ্রাঙ্কিত হয়ে যায়।
Amen. 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 Called
তারপর ঈশ্বর এক মন্দিরে বাস করেন, যাকে বলা হয় ঈশ্বরের ভবন, জীবন্ত মন্দির, জীবন্ত ঈশ্বরের বাসস্থান। যখন একজন ব্যক্তি এই ধরনের বিষয়ের অধিকারী হন, তখন পবিত্র আত্মা তার উপরে নেমে আসেন, কোনো ব্যাপার না। আপনি অন্য ভাষায় কথা বলতে পারেন, আপনি ঈশ্বরের যে কোনো দান এর নকল করতে পারেন, আপনি এটা করতে পারেন, কিন্তু যতক্ষণ না এই গুণগুলি এখানে আপনার মধ্যে যায়, আপনি এখনো বিশ্বাসের আসল সত্যিকারের ভিত্তি থেকে বাইরে আছেন। কিন্তু যখন এই গুণগুলি বৃদ্ধি পায় এবং আপনি এটির সঙ্গে এটি যোগ করেন, তখন আপনি একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ হয়ে যান, আপনি হয়ে যান এক জীবন্ত চলন্ত প্রতিমূর্তি। কিন্তু আপনারা জানেন, মূর্তি পূজকেরা তারা নিজেদেরকে একটি মূর্তির সামনে, এক কাল্পনিক ঈশ্বরের সামনে নিজেকে উপুট করে দেয়, আর কাল্পনিক রীতিতে তারা বিশ্বাস করে যে সেই কাল্পনিক ঈশ্বর তাদের সাথে কথা বলবেন। এটা হলো মূর্তি পূজা, এটাই হলো রোমানবাদ। তারা সব ধরনের সন্ত এবং অন্য সবকিছুর সামনে মাথা নত করে, আর তাদের সন্ত সিসিলিয়া, গৃহদেবতা এবং এর মতো অনেকগুলি বিষয় রয়েছে, তারা তাদের সামনে মাথা নত করে এবং কাল্পনিক বিধিতে বিশ্বাস করে। এটা কি, এটা কি ধরনের প্রতীক সত্য জীবন্ত ঈশ্বরের? কিন্তু যখন আমরা কোনো কাল্পনিক উপায়ে নয়, জীবন্ত ঈশ্বরের সামনে নিজেকে নত করি, এক জীবন্ত সদ্গুণ, এক জীবন্ত জ্ঞান, এক জীবন্ত ধৈর্য, এক জীবন্ত ঈশ্বর স্বরূপতা, এক জীবন্ত ঈশ্বর থেকে আগত জীবন্ত শক্তি, যা এক জীবন্ত মানুষকে গড়ে তোলে এক জীবন্ত ঈশ্বরের গুণাবলীর প্রতিমূর্তিতে, তিনি কি করছেন? সে একই জিনিস যা যিশু করেছিলেন, যেভাবে তিনি চলেছিলেন সে একই ভাবে চলেন, সে একই কাজগুলো করেন যা তিনি করেছিলেন। কারণ এটা কাল্পনিক বিষয় নয়, সেখানে একটি বাস্তবতা আছে যা প্রমাণ করে। দেখুন আমি কি বলতে চাইছি, দেখুন কিভাবে এই গুণাবলী, এই ভবনের উপকরণগুলি মণ্ডলীর যুগের দূতের সাথে, মণ্ডলী যুগের সাথে এক নমুনা রূপে আছে। এখন এই দিনগুলির মধ্যে কোন একদিন আমরা এই প্রতিটি শব্দগুলোকে নিতে চলেছি এবং তাদের অধ্যয়ন করে এবং দেখতে চলেছি এটি তা প্রমাণ করে। তারা সব একসাথে যায়, নিশ্চিত, বুঝলেন? ও আমার, কত সুন্দর সেটা, দেখুন এটা দেখা যে এটা কি করে। এখন এটাই সেই ঘর যেখানে ঈশ্বর বসবাস করেন। উপরে একটি বড় ঘন্টা ঝোলানো এবং এক উচ্চ মিনারযুক্ত ইমারত নয়, বুঝলেন? কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ, একটি দেহ যেন তার মধ্যে ঈশ্বর বসবাস করতে পারেন, ঈশ্বর গমনাগমন করতে পারেন, ঈশ্বর দেখতে পারেন, ঈশ্বর কথা বলতে পারেন, ঈশ্বর কাজ করতে পারেন। আমেন। ঈশ্বরের জীবন্ত উপকরণ, ঈশ্বর দুই পায়ে হাঁটছেন আপনার মধ্যে দিয়ে, মহিমা। সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরকৃত হয়, ঈশ্বর আপনার মধ্যে হাঁটেন। তোমরাই লিখিত পত্র, যাহা সকল মনুষ্য পাঠ করে। আর যদি খ্রিস্টের মধ্যে যে জীবন আছে তা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সেই জীবন বহন করবেন যা খ্রিস্ট বহন করেছিল। যেমন আমি সবসময় বলেছি, একটি পিচ গাছ থেকে রস বের করুন, আর যদি আপনি একটি আপেল গাছে স্থানান্তরিত করতে পারেন, পরিসঞ্চালনের মাধ্যমে আপেল গাছে পিচ ফলবে, নিশ্চয়ই, নিশ্চয়ই তা হবে। শাখাগুলি দেখতে যেমনই হোক না কেন, এটিতে আপেল গাছের রস আছে, দেখুন। অথবা এটি যে গাছই হোক না কেন, বুঝলেন, আপেল গাছ থেকে তার জীবন নিয়ে নিন, এটা সম্পূর্ণ নিয়ে নিন এবং তার রসের সঞ্চালন ঘটান, এবং পিচ গাছ থেকে সব রস বের করে এই আপেল গাছটিতে ঢুকে দিন। কি ঘটবে? এটা আর পিচ ফল উৎপন্ন করবে না, বুঝলেন? না মহাশয়, এটা করবে না। যদি পিচ গাছের জীবন আপেল গাছে চলে আসে, বরং এটা আর আপেল উৎপন্ন করবে না, আর পিচ ফল উৎপন্ন করবে, দেখুন, দেখুন, কারণ এতে সেই জীবন আছে। আচ্ছা, যখন আপনি আমাদের নিলেন, আমরা কিছু ছিলাম না, কিন্তু এক বর্ণ লাগুয়া ছিলাম, এক বুদ্ধিবিহীন, দেখুন, আর আমাদের কাছে কিছু ছিল না, কারণ আমরা সকলে পাপ ও অপরাধের মৃত ছিলাম, আমরা সকলেই এই ধরনের অবস্থায় ছিলাম। আর তখন আমরা নিজেরা নিজেদেরকে নত করতে পারি, নিজেদেরকে সমর্পণ করতে পারি, যতক্ষণ না ঈশ্বর তার পরিসঞ্চালনের নল নিলেন যীশু খ্রিস্টের নাম। কারণ কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নেই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আর খ্রিস্টের জীবন আমাদের মধ্যে স্থানান্তরিত করেন, তারপর আমরা এই ধরনের বিশ্বাস লাভ করি। খ্রিস্টের কাছে যেমন বিশ্বাস ছিল, আর খ্রিস্টের বিশ্বাস সেই ফরসি অথবা সদ্দুকিদের উপর ভিত্তি করে ছিল না, অথবা তাদের পাত্র, কেটলি, কড়াই এবং তাদের ধোঁয়া কাচের উপর ছিল না, এটা ছিল ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে। আমেন। এতটাই যে খ্রিস্ট বাক্য ছিলেন, বাক্য দেহ ধারণ করলেন, আর তারপর যখন আমরা তার শক্তি দ্বারা এতটাই প্রতিস্থাপিত হয়ে যাই যে আমরা আমাদের নিজেদের চিন্তাধারার জন্য মরে যাই এবং আমাদের বিশ্বাস একটি বাস্তবিক বিশ্বাসে পরিণত হয়, হালেলুইয়া, তারপর খ্রিস্টের জীবন আমাদের মধ্যে স্থানান্তরিত হয়, আমরা ঈশ্বরের জীবন্ত সৃষ্টি হয়ে উঠি, একটি নিবাসস্থান যেখানে পবিত্র আত্মা তার দীপ্তিময় আশীর্বাদ প্রেরণ করতে পারেন, তার মধ্যে দিয়ে আর আমরা খ্রিস্টের গুণাবলীতে চলে আসি। যিশু বলেছেন, এটা কি লেখা নেই তোমরা এই কথা বলার জন্য আমাকে দোষ দাও যে আমি ঈশ্বরের পুত্র? এটা কি লেখা নেই যে তোমরা ঈশ্বর? তোমাদের নিজের ব্যবস্থা কি সেটা বলে না? মসির মতো, এলিয়ার মতো, সেই সব ভাববাদীদের মতো যারা ঈশ্বরের এত নিকটে জীবনযাপন করেছিলেন যতক্ষণ না ঈশ্বর নিজেকে তাদের মধ্যে স্থানান্তরিত করেন। আর যখন তারা কথা বলতো নিজেদের থেকে বলতো না, কিন্তু ঈশ্বর তাদের মধ্যে থেকে কথা বলতেন। তোমরা কিরূপে কি বলিবে সে বিষয়ে ভাবিত হইও না, কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনি বলিবেন। তার বাক্য তার নিজের নয়, কারণ তার জীবন সে মৃত। যদি আপনি মারা যান, আপনি একজন মানুষের থেকে রক্ত গ্রহণ করেন, আপনি তাকে সুগন্ধি বস্তু দ্বারা সংরক্ষণ করেন, এটি সমস্যা হলো যে তাদের অনেকেরই কখনো সংরক্ষিত করা হয়নি। আপনি মানুষের থেকে রক্ত বের করে নিন, সে মারা যাবে, তারপর আপনি যা করতে পারেন শুধুমাত্র অন্য এক ব্যক্তির রক্ত তার মধ্যে দিয়ে দিতে পারেন, সে আবার জীবিত হয়ে উঠবে। আপনি যে তার রক্ত বের করে নিয়েছিলেন, আর এখন আমরা যীশু খ্রিস্টের রক্তকে ভিতরে নিয়েছি, দেখুন, আর এটি যীশু খ্রিস্টের বিশ্বাসকে নিয়ে আসে, যীশু খ্রিস্টের সদ্গুণকে, যীশু খ্রিস্টের জ্ঞানকে, যীশু খ্রিস্টের জিতেন্দ্রিয়তাকে, যীশু খ্রিস্টের ধৈর্যকে, যীশু খ্রিস্টের ঈশ্বর স্বরূপতাকে, যীশু খ্রিস্টের ভাতৃস্নেহকে এবং ঈশ্বরের প্রেম, যা যীশু খ্রিস্ট তিনি মস্তক এবং তিনি আপনাকে নিয়ন্ত্রণ করেন, আর আপনার পা হল ভিত্তি, বিশ্বাস। আমেন। মস্তক দ্বারা নিয়ন্ত্রিত আপনি সেখানে আছেন, এ হল ঈশ্বরের সিদ্ধ ব্যক্তি। যখন সে এই গুণাবলীর অধিকারী হয়, তারপর ঈশ্বর তার মণ্ডলীকে এক ভার্যা হিসেবে প্রতিনিধিত্ব করে থাকেন, এক কন্যা হিসেবে ঈশ্বর এক ভার্যা হিসেবে তার মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে থাকেন, আর তিনি প্রতিটি ব্যক্তিকে তার পুত্র হিসেবে নিয়ে আসেন সে ভার্যা হওয়ার জন্য। তিনি ভার্যাকে একইভাবে এই যুগগুলোর মধ্যে দিয়ে নিয়ে এসেছেন যতক্ষণ না তিনি এই এক সম্পূর্ণ মণ্ডলীকে এর মধ্যে দিয়ে নিয়ে আসেন। আমার পা চলছে কেন? কারণ আমার মাথা তাই বলেছে। এখন এটি আমার হাতের মতো নড়াচড়া করতে পারে না, কারণ এটা আমার পা। আমরা যা করেছি লুথার তা করতে পারেন না, সেরকম ম্যাথডিস্টরাও পারতেন না, কারণ তারা অন্য কিছু ছিলেন, বুঝলেন? পা চলছে কারণ মাথা তাকে তাই করতে বলে, আর মাথা কখনো বলে না এখন পা তুমি হাত হয়ে যাও, কান তুমি চোখ হয়ে যাও, বুঝলেন? কিন্তু প্রতিটি যুগে ঈশ্বর এই বিষয়গুলিকে তার মণ্ডলের মধ্যে রেখেছেন এবং এটিকে আদর্শরূপে গঠন করেছেন, দেখানোর দ্বারা যে প্রত্যেক ব্যক্তির কাছে এই গুণগুলি আছে, এই গুণাবলী আছে। আর এই সত্তা যখন এটি সম্পূর্ণ হয়, এটি হলো ঈশ্বরের মণ্ডলী যে স্বর্গ্রহণ করতে যাচ্ছে। আর এই সত্তা সম্পূর্ণতায় ঈশ্বরের একজন দাস ঈশ্বরের মণ্ডলীর মধ্যে যে স্বর্গ্রহণ করতে যাচ্ছে, মহিমা। দেখুন আমি কি বলতে চাইছি, আপনি এখানে আছেন, সেখানে সম্পূর্ণ জিনিসটি আছে। এখানে একজন মানুষ আসেন, পোল ভিত্তি স্থাপন করেন, ইরেনিয়া সেটার উপর এটা ঢাললেন, পরের জন এটা ঢাললেন, পরের জন এটা ঢাললেন, পরের জন ওটা, আর ওটা, আর ওটা, এবং এভাবে চলতে থাকে যতক্ষণ না শেষ যুগ আসে। কিন্তু এটা কি? এটি সেই একই আত্মা, একই আত্মা যে আমার মধ্যে বাস করে, বলে হাত, সেই বাক্সটির দিকে প্রসারিত হও, একই আত্মা বলে পা, একটা পদক্ষেপ নেও। দেখুন আমি কি বোঝাতে চাইছি, তারপরে আপনার সত্তার সম্পূর্ণ গুণাবলী পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় এই জিনিসগুলির দ্বারা। কিন্তু এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যাবে না যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে এই গুণাবলীর অধিকারী হয়। আপনি কি কখনো এটা শুনেছেন? এখন আমাকে আপনাদের এই কথা বলতে দিন, আর বাস্তব রাখুন, এটি আপনার সোনার কানে রাখুন, বুঝলেন? একটি শৃঙ্খল তার সবচেয়ে দুর্বলতম আংটাতে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে, সেটা ঠিক, এটি তার দুর্বলতম আংটার চেয়ে বেশি শক্তিশালী নয়। এতে কিছু আসে যায় না যে এগুলো কত শক্তিশালী তৈরি করা হয়েছে। এটি তৈরি করা হয়েছে, যদি এটির একটি আংটা দুর্বল থাকে সেখানে সে ভেঙে যায়, আর এটি সে দুর্বলতম আংটার চেয়ে বেশি শক্তিশালী নয়। এখন যদি আপনার কাছে থাকে, আপনি বলেন আপনার কাছে এটা 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 আছে, আপনার এটা নেই, সেখানে সে ভেঙে যাবে। যদি আপনার কাছে এটা আছে আর ওটা নেই, সে ঠিক সেখানে ভেঙে যাবে। আপনি এটা পেয়েছেন আর ওটা পাননি, এটা ভেঙে যাবে। এটা এবং এটা পাননি, এটা ভেঙে যাবে। এটা এবং এটা পাননি, এটা ভেঙে যাবে, বুঝলেন? আর আপনি এটা ছাড়া এটা পেতে পারেন না। তাই যখন আপনি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দেন, তখন আপনি পবিত্র আত্মা আপনার মাধ্যমে ঢেলে দেন এই গুণাবলীতে, তখন আপনি একটি জীবিত মন্দির হয়ে যান। তখন লোকেরা তাকিয়ে বলে, এই একজন ব্যক্তি যিনি সদ্গুণে জ্ঞানে পূর্ণ, তিনি বাক্যে বিশ্বাস করেন, জিতেন্দ্রিয়তা, ধৈর্য, ঈশ্বর স্বরূপতা, ভাতৃস্নেহ, পবিত্র আত্মার প্রেমে পূর্ণ, দেখুন সে এখানে ঘুরে বেড়াচ্ছে, এটা কি এমন এক গুণাবলী যা অবিশ্বাসীরা দেখতে পারে এবং বলতে পারে একজন খ্রিস্টান আছেন, একজন পুরুষ অথবা একজন মহিলা আছেন যারা জানেন যে তারা কি বিষয়ে কথা বলছেন। আপনি এরকম একজন দয়ালু মিষ্টি ঈশ্বরতুল্য ব্যক্তি কখনো দেখেননি। আপনি মুদ্রাঙ্কিত করা হয়েছেন, একটি মুদ্রা উভয় দিকে দেখায়, আপনি যাচ্ছেন বা আসছেন, আপনি মুদ্রাটিকে একই দেখতে পান। আপনি এই স্থানে আছেন, বুঝলেন? যখন একজন পুরুষ বা মহিলার এটির অধিকারী হয়, তখন শীর্ষ প্রস্তর নেমে আসে এবং ঈশ্বরের রাজ্যে তাদেরকে মুদ্রাঙ্কিত করে, যা হলো পবিত্র আত্মা। তারপর বাক্য এখান থেকে এসে এই প্রতিটি সত্তার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। দেখুন, এবং তখন এই সম্পূর্ণ সত্তাকে জীবন্ত ঈশ্বরের মন্দিরে পরিণত করেন। একটি চলন্তমান খ্রিস্ট ধর্মের জীবন্ত উদাহরণ হয়ে যায়। খ্রিস্ট যা ছিলেন, এই লোকেরা সেটাই, কারণ তার জীবন এখানে তাদের মধ্যে আছে। তারা খ্রিস্টের মধ্যে আছে, আর তাদের জীবন মৃত এবং খ্রিস্টের মধ্যে লুকায়িত আছে। ঈশ্বরের মাধ্যমে এবং পবিত্র আত্মার দ্বারা সেখানে মুদ্রাঙ্কিত করা হয়েছে। প্রথম করিন্থীয় 12, এটা ঠিক, বুঝলেন? আপনি নিজেকে মৃত মনে করেন, তারপর আপনি বিশ্বাস থেকে জন্মগ্রহণ করেন, তারপর সদ্গুণ আর এই অন্যান্য জিনিসগুলি আপনার সাথে যোগ করা হয়, যতক্ষণ না আপনি সিদ্ধ হন। ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি, সেটা বিস্ময়কর। আর তারপর ঈশ্বর এর মাধ্যমে সে 60টি মণ্ডলীর যুগকেও নিয়ে আসেন। তিনি যে 60টি ধাপ নিয়ে এসেছেন তা দেখানোর জন্য, তার ব্যক্তিকে তার প্রতিমূর্তিতে গড়ে তোলার জন্য তিনি একটি পূর্ণ মণ্ডলীকে নির্মাণ করেছেন তার প্রতিমূর্তিতে। আর পুনরুত্থানের সময় এই সম্পূর্ণ দেহটি চিরকাল তার সাথে বসবাস করার জন্য উত্থিত হবে, কারণ এটি একটি ভার্যা, দেখুন। সুতরাং সেটা প্রতিটি যুগে ছেটে ফেলা হয়, যা প্রতিটি যুগে এসেছিল। আর সেখানে আরো প্রয়োজন আছে, মনে রাখবেন পৌল এখানে ইব্রীয় 11-তে কি বলেছেন। আমরা এখানে বন্ধ করার আগে আপনাদের জন্য আমাকে কিছু পড়তে দিন, এক মিনিট। আর তারপর আপনারা এটা পড়ার সময় আপনাদের এক ধরনের অদ্ভুত অনুভব হবে, যখন আমি সবসময় যখন আমি এটি পড়ি, আমি ইব্রীয় 11 বের করতে চলেছি এবং আমি 32 পদ থেকে শুরু করতে যাচ্ছি। আর অধিক কি বলিব, গিদিয়ন, বারক এবং শিমশন এবং জিপ্তহ, দাউদ ও সমুয়েল ও ভাববাদীগণ, এই সকলের বৃত্তান্ত বলিতে গেলে সময়ের আকুলান হইবে। বিশ্বাস দ্বারা ইহারা নানান রাজ্য পরাজয় করিলেন, ধার্মিকতার অনুষ্ঠান করিলেন, নানা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হইলেন, সিংহদের মুখ বদ্ধ করিলেন, অগ্নির তেজ নির্বাণ করিলেন, খড়গের মুখ আড়াইলেন, দুর্বলতা হইতে বল প্রাপ্ত হইলেন, যুদ্ধে বিক্রান্ত হইলেন, অন্য জাতীয়দের সৈন্য শ্রেণী তাড়াইয়া দিলেন, নারীগণ আপন আপন মৃত লোককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইলেন, অন্যেরা প্রহার দ্বারা নিহত হইলেন, মুক্তি গ্রহণ করেন নাই, যেন শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগী হইতে পারেন। এখানে নিচে, বুঝলেন? ঠিক আছে। আর অন্যেরা বিদ্রুপের ও কষাঘাতের অধিকিন্তু বন্ধনে ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন, তাহারা প্রস্তরঘাতে হত, পরীক্ষিত, কড়ার দ্বারা বিদীর্ণ, খড়গ দ্বারা নিহত হইলেন, তাহারা মেষের ও ছাগের চর্ম পড়িয়া বেড়াইতেন, দিনহীন, ক্লিষ্ট, উপদ্রুত হইতেন, এই জগৎ যাহাদের যোগ্য ছিল না। দেখুন সেখানে বন্ধনীতে, আপনারা আপনার বাইবেলে লক্ষ্য করেছেন, তাহারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন, আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল। এখানে পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু ইহারা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই। দেখুন, কেননা ঈশ্বর আমাদের নিমিত্ত পূর্বাবধি কোন শ্রেষ্ঠ বিষয় লক্ষ্য করিয়াছিলেন, যেন তাহারা আমাদের ব্যতিরেকে সিদ্ধি না পান। আপনারা এটা বুঝতে পারলেন? এই লোকেরা যারা মারা গেছেন এখানে আমাদের উপর নির্ভর করছেন এবং অপেক্ষা করছেন। সুতরাং এই মণ্ডলীকে সিদ্ধতায় আসতে হবে পুনরুত্থান আনার জন্য। আর যাদের প্রাণ নিচে, প্রাণ এই বেদীর নিচে আছে, তারা এই মণ্ডলীকে সিদ্ধতায় আসার জন্য অপেক্ষা করছে, যেন যখন খ্রিস্ট আসবেন। আর এই মণ্ডলী আপনারা দেখুন ছোট হয়ে আসছে, সংখ্যালঘুতে আসছে, এটি অন্যগুলির চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, যেমন সেখানে সেই ক্রুশের উপর লেখা আছে, দেখুন, এটি একটি সূচাগ্রে চলে আসছে। যতক্ষণ না মণ্ডলীর সংখ্যালঘুতায় এখানে এমন একটি স্থানে পৌঁছে যায়, যতক্ষণ না এটি একই ধরনের সেবা কার্যে আসে যা এটি করে গেছে, কারণ যখন এই শিষ্য প্রস্তর ফিরে আসে, তখন এখানে একটু পকেটের মতো স্থান রয়েছে যেখানে এটি ঠিক সেখানে বসবে, সেই স্বাভাবিক পিরামিডের উপর। এটি কেবল একটি উপরি ভাগে ঢাকনা নয় যা শিষ্যে এসে জুড়ে যায়, এটি একটি ছোট প্রলম্বিত পার্শ্ব, আর এটিকে সেখানে বসতে হবে, কারণ এটি জল থেকে আচ্ছাদন করে। আর যখন এটি আসে, এই মণ্ডলীকে স্থান দেওয়া হবে। এই সমস্ত পিরামিডের বাকি পাথরগুলো এতে নিখুঁতভাবে রাখা আছে যে আপনি তাদের মধ্যে একটি রেজার ব্লেড চালাতে পারবেন না, কয়েক টন ওজনের সেখানে রাখা আছে। তারা কিভাবে সেগুলো উঠিয়েছিল তারা জানে না, কিন্তু সেগুলো নির্মিত হয়েছিল। আর এখানে উপরে যখন পিরামিডের শীর্ষ প্রস্তর আসে, পিরামিড নিজেই খ্রিস্টের দেহকে স্থান দেওয়া হবে। শুধু কিছু ধর্মমত বা ধর্মশিক্ষা নয়, বা অন্য কিছু যার মধ্যে দিয়ে আমরা আসি, এটিকে এত নিখুঁতভাবে খ্রিস্টের মতো হতে হবে, যতক্ষণ না যখন তিনি আসবেন, তিনি এবং সেই সেবা কার্য একসাথে সংগত হয়ে যাবে, বুঝলেন? তারপর স্বর্গারোহণ আসবে, ঘরে যাওয়া। দেখুন আমরা এখন কোথায় বাস করছি, লাইদিকিয়াতে, যেখানে মণ্ডলী সব মণ্ডলীর যুগের থেকে সবচেয়ে খারাপ মণ্ডলীর যুগ ছিল। বাইবেলে আমরা খুঁজে পাই এটাই ছিল একমাত্র মণ্ডলীর যুগ যেখানে ঈশ্বর মণ্ডলীর বাইরে ছিলেন। দাঁড়ে আঘাত করছিলেন, চেষ্টা করছিলেন যেন তিনি নিজ ভবনে ফিরে আসতে পারেন। ধর্মমত এবং ধর্ম সম্প্রদায়গুলো এমনকি তাকে তার নিজস্ব গির্জা থেকে বের করে দিয়েছে। দেখো, আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব। বুঝলেন, এখানে এটি এই মণ্ডলীর যুগে তারা ধীরে ধীরে তাকে বাইরে ছুড়ে ফেলে দেয়। যতক্ষণ না তারা এখানে তাকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে, তারা তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এখন আজ আপনারা দেখুন আমরা কোথায় যাচ্ছি। এমনকি যখন লাইদেকিয়া মণ্ডলীর যুগের অবসান ঘটেছে, তখন এটা এতটাই বিধিবৎ হয়েছে যে এটি এবং ক্যাথলিকবাদ, যা এটিকে এখানে ভেঙে দিয়েছিল, একত্রিত হচ্ছে এবং একটি মহান গির্জা হিসেবে একত্রিত হচ্ছে। গির্জাগুলির একটি সঙ্গের সাথে একটি ক্যাথলিকবাদের মতোই। সেখানে শুধুমাত্র একটি পার্থক্য আছে, যদি তারা এটিকে অতিক্রম করতে পারে তা হল প্রভুর ভোজ গ্রহণ করার বিষয়টি। বিশপের এলাকার মধ্যে এটাই একমাত্র জিনিস যা এই ক্যাথলিকবাদ এবং প্রোটেস্টান্টবাদকে একত্রিত হতে বাধা দেয়, তা হল এই প্রভুর ভোজের আদেশ। ক্যাথলিক গির্জা বলে এটা দেহ, আর প্রোটেস্টান্ট গির্জা বলে এটি দেহকে প্রতিনিধিত্ব করে। ক্যাথলিকরা এটি থেকে একটি মাস তৈরি করে। একটি মাস হল যে তারা প্রভুর ভোজ নেয়, তারা এই আশায় যে তাদের পাপ ক্ষমা হয়েছে। প্রোটেস্টান্টরা বিশ্বাসের দ্বারা গ্রহণ করে, ঈশ্বরকে ধন্যবাদ জানায় প্রভুর ভোজে যে তাদের পাপ ক্ষমা করা হয়েছে। প্রোটেস্টান্টরা বলে আমাদের ক্ষমা করা হয়েছে, ক্যাথলিকরা বলে আমরা আশা করি যে আমাদের ক্ষমা করা হবে। মাস এবং প্রভুর ভোজ, তারা এটিকে একটি মাস বলে, আমরা এটাকে প্রভুর ভোজ বলি। একটি মাস হলো আশা করা যে এটি এমন হবে, একটি প্রভুর ভোজ হলো একটি জানা যে এটি এরকম এবং এর মধ্যে তাকে ধন্যবাদ জানানো। বুঝলেন, আর সেটি হলো একমাত্র জিনিস যার জন্য তারা একসাথে আসতে পারেন না, তারা এটা করবে। ও, এটা খুব সুন্দর দেখাচ্ছে, এটি একত্রিত হবে চালানোর জন্য, এটা হবে, এটা সব পরিচালনা করবে। আচ্ছা, বাইবেল বলে তারা এই পশুরা নিজেদের ক্ষমতা সে বেশ্যাকে দিয়েছে, দেখুন, নিজেদেরকে একত্রিত করছে। বুঝলেন, ঠিক যেমন বাইবেল বলেছিল তারা করবে, তারা এখন তা করছে। এটা ঠিক মিছিলে আছে এই সপ্তাহে। এমন নয় যে ক্যাথলিকদের বিরুদ্ধে আমার কাছে কিছু আছে, প্রোটেস্টান্টদের থেকে বেশি কিছু নেই। আপনারা মেথডিস্ট এবং ব্যাপটিস্টরা আর প্যান্টিকোস্টালরা, যখন আপনাদের গির্জাগুলি গির্জার এই সঙ্গে চলে গেছে, যখন তারা নিউ ইয়র্কে সেখানে গির্জার সঙ্গের একটি বড় সভাগার তৈরি করেছিল, এটি ঠিক জাতিসংঘ এবং জিনিসগুলির মতোই। তারা সমস্ত প্রোটেস্টান্টবাদকে একত্রিত করার চেষ্টা করছে। এখন ক্যাথলিকরা এই বিষয়ে বুদ্ধিমান এবং পোপ জন 23 অথবা 22 কে আনতে যাচ্ছেন। তিনি যাই হন না কেন, তিনি নম্রভাবে সমস্ত প্রোটেস্টান্ট বিশ্বাস এবং ক্যাথলিক বিশ্বাসকে এক বিশ্বাসে আনার চেষ্টা করছেন, ঠিক যেমন বাইবেল বলেছে তারা কি করবে। আপনারা এখানে আছেন আর প্রোটেস্টান্টরা এটির জন্য নত হচ্ছে, বর্ষি, সুতো এবং ভাগ। কেন কেন? কারণ এই জিনিসগুলো তাদের কাছে নেই। জ্ঞান, বাক্য হল সঠিক, ধৈর্য, যারা প্রভুর জন্য অপেক্ষা করে। দেখুন আমি কি বলতে চাইছি, যেমন মেথডিস্ট বিশপ সেদিন বলেছিলেন যখন তারা সেটা দিয়েছিল, আর যে কেউ সেটা জানেন কিভাবে কি অনুপ্রাণিত করেছে যে একটি নির্দিষ্ট প্রার্থনা গির্জায় বা স্কুলে বলানোর চেষ্টা করা হচ্ছে এবং চেয়েছিলেন, আমি মনে করি এটি একটি প্রেসবিটেরিয়ান প্রার্থনা বই বা অন্য কিছু ছিল, আর অভিভাবকরা মামলা করেছেন সেই বিদ্যালয়ের বিরুদ্ধে, কারণ তারা বিদ্যালয়ে এই প্রার্থনা করাটি গ্রহণ করেননি। আর এই মেথডিস্ট বিশপ ছিলেন একজন বিজ্ঞ প্রবীণ ব্যক্তি, তিনি উঠে দাঁড়িয়ে বললেন এটা ভুল, বললেন এটা অসাংবিধানিক। তিনি এর বাতাসি ধরে ফেললেন, তিনি বললেন আমাদের মেথডিস্ট গির্জার মতো, তিনি বললেন আমাদের মেথডিস্ট গির্জার মধ্যে, বললেন আমাদের অনেক মানুষ সবসময় হলিউডের কেলেঙ্কারি নিয়ে কথা বলে এবং তাদের মধ্যে 95% যেভাবে হোক এটি দেখতে যায়। কি ব্যাপার, তারা এটা ছেড়ে দিয়েছে। ঠিক তাই, তারা সেটা ছেড়ে দিয়েছে। অন্য একদিন আমি ঠিক এই ঘরে কথা বলছিলাম ফল শহরে অবস্থিত একটি বৃহত্তম ম্যাথডিস্ট চার্চের একজন কর্মকর্তার সঙ্গে। ফল শহরের সবচেয়ে আধ্যাত্মিক ম্যাথডিস্ট গির্জাগুলির মধ্যে একটি। দেখালেন ম্যাথডিস্ট যুগকে যা আমাদের যুগের পরে আসে, সে প্যান্টিকোস্টাল। আর তিনি বলেছিলেন সেন্ট লুইস মিসৌরিতে তারা প্রায় 3 বা 4 মাস আগে একটি বিশ্লেষণ করেছিল এবং পেয়েছিলেন, হয়তো আজ সকালে তিনি এখানে বসে আছেন। ঠিক আছে, তিনি হলেন সেই ঠিকাদার যিনি এটি নির্মাণ করেছেন, আমাদের জন্য ভবনটি মেরামত করছেন। মেইন স্ট্রিট ম্যাথডিস্ট, যেখান থেকে তিনি ছিলেন, যেখানে ভাই লুম এবং তারা পালক ছিলেন, তাই তারপরে আমরা জানতে পারি যে এতে আমি বিশ্বাস করি যে ম্যাথডিস্ট লোকেদের 70% এই একটি বিশ্লেষণে ছিল, যে সেন্ট লুইসের একটি সমীক্ষায় দেখা গেছে যে 70% ম্যাথডিস্টরা ধূমপান করেন এবং তাদের মধ্যে 68% লোক মদ্যপান করেন, এক ম্যাথডিস্ট। আর আশ্চর্যের বিষয় ছিল যখন এই বিশ্লেষণটি দেওয়া হয়েছিল অথবা অনুমানটি, পুরুষ ও মহিলাদের মধ্যে মহিলাদের এটি ছিল 70% আরো কিছু শতাংশ ছিল, আর পুরুষদের প্রায় 50% ছিল। পুরুষদের থেকে মহিলারা বেশি ধূমপান এবং মদ্যপান করেন, 70% পুরুষদের চেয়ে বেশি মহিলারা ছিল। এখন কি হবে যদি আমরা বাইবেলের শিক্ষাকে নিই, ছোট কাপড় পরিধান করা এবং চুল ছোট করে কাটা এবং এই ধরনের বিষয়গুলো দেখুন। কোথায় ঈশ্বর স্বরূপতা, নারীরা ঈশ্বর স্বরূপতা ও পবিত্রতা দাবি করে, তাস খেলার দল আর অন্য সবকিছু, বকবককারী বাচাল নিজেদের জিহ্বাকে বসে রাখতে পারেন না, নিজেদের জিহ্বা দিয়ে গল্পগুজব করছে এবং বাচালের মতো আচরণ করছে, আর সবদিকেই তাই হচ্ছে। পুরুষদের সম্পর্কে কি, তাস খেলার দল, গলফ খেলা, সেখানে আর পোশাকে ছোট দেখতে খারাপ এমন পোশাক পরিধান করে তাদের সাথে মহিলারা সেখানে আড্ডা দিচ্ছেন, আশ্চর্যের কিছুই নেই। সেই নোংরা যোজনাটি দেখুন যা সেই প্রচারকের উপর করা হয়েছিল, কারাগারের প্রচারকের উপর আজ সকালে। হ্যাঁ মহাশয়, আমি বিশ্বাস করি না সে ব্যক্তিটি এর জন্য দোষী। সে কি করেছিল ওই ভাই, আমি তার নাম মনে করতে পারছি না। হ্যাঁ, ড্যান গ্লিবার, কারাগারের প্রচারক। যখন সেই লোকটি দৌড়ে এসে ড্যানকে হত্যা করে কয়েক মাস আগে এখানে, আর এখন তার স্ত্রীর একটি সন্তান হতে চলেছে। অবশ্যই ড্যান মারা গেছে, তারা এখন শিশুকে রক্ত সঞ্চালন করতে পারে না। সে বলেছে যে ড্যান তাকে ধর্ষণ করেছে, আর এটা ওটা ড্যানের সন্তান। এরকম এক, আমি বিশ্বাস করি না যে আমি বিশ্বাস করি এর চেয়ে বেশি নয়। এটা একটি একটি কাকের পায়রার পালক আছে। না মহাশয়, আমি বিশ্বাস করি এটা মিথ্যা। আমি বিশ্বাস করি ড্যান গ্লিবার ছিলেন একজন ঈশ্বরের লোক, আর আমি বিশ্বাস করি এটি শয়তানের একটি কৌশল। ওই জিনিসটির মতো তাদের প্রার্থনার উপর এটা লাগানোর চেষ্টা করা হচ্ছে। সেই বৃদ্ধ মেথডিস্ট বিশপ, যিনি এটা ধরে ফেলার জন্য যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, যদি তিনি করতেন, যদি এটির মধ্যে দিয়ে যেতেন, এটি কেবল অন্য কিছু দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, সেটা ঠিক। ঠিক যেমন দক্ষিণে এই বিচ্ছিন্নতা সমস্যা, একই জিনিস। আমি বিশ্বাস করি মানুষদের স্বাধীন হওয়া উচিত, আমি বিশ্বাস করি এই রাষ্ট্রটি স্বাধীনতার পক্ষে আছে। আমি সৈন্য পাঠানোর জন্য মহাশয় কেনেডিকে দোষারোপ করি না, যদিও আমি কোনো নতুন ব্যবসায়ী নই এবং আমি ডেমোক্রেট নই, আমি রিপাবলিকান নই, আমি একজন খ্রিস্টান, তাই আমি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে নিগ্র লোকদের তাদের জন্মাধিকার বিক্রি করা উচিত এই জাতীয় জিনিসগুলোর জন্য। এটা ছিল রিপাবলিকান পার্টি, আব্রাহাম লিঙ্কনের রক্ত তাদেরকে স্বতন্ত্র করেছিল, কারণ তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন। আমি মনে করি তারা অত্যন্ত তাদের দলের সাথে লেগে থাকা উচিত যদি তারা ভোট দান করতে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, ওই ছেলেটা সেখানে ছিল না, এই কারণে যে তাদের বিদ্যালয় সমূহ ওই বালকটিকে একজন নাগরিক, সে একজন আমেরিকান, এটাই সবার স্বাধীনতা। একজন মানুষের রং তার পার্থক্য পরিবর্তন করা উচিত নয়। আমরা সকলে, ঈশ্বর বলেছেন, এক ব্যক্তি থেকে সমস্ত রক্ত সমস্ত জাতি তৈরি করেছেন, আমরা সবাই এক। কিন্তু সেই ছেলেটি, তিনি একজন সৈনিক ছিলেন, তিনি একজন অভিজ্ঞ, তিনি যা সঠিক তার জন্য লড়াই করেছেন। তার বিদ্যালয়ে যাওয়ার অধিকার ছিল, সেটা ঠিক, কিন্তু অনেক বিদ্যালয় ছিল যেখানে তিনি যেতে পারতেন। এটাই ব্যাপার, যদি আপনারা এটির পিছনে যান, এটি বর্তমান সময়ে ধর্ম সম্প্রদায়ের বিষয়, সেখানে রয়েছে এটি অনুপ্রেরণাদায়ক। কেন, তারা সেই নিগ্র লোকদের ভোটগুলো রিপাবলিকান থেকে ডেমোক্রেটের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে, আর তারা এর মাধ্যমে তাদের জন্মাধিকার বিক্রি করছে। একদম সত্য কথা, পবিত্র আত্মা এখানে নেই। যার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে, বাস্তবিকভাবে ঠিক এই মণ্ডলীর মতো এই বর্তমান যুগ নিজেকে বিক্রি করছে। আপনি কি ঘটতে যাচ্ছে দেখতে পাচ্ছেন না? এটি টেপ করা হলে আমি চিন্তা করি না, এখানে এটা আসছে। কি ব্যাপার? আমার বৃদ্ধ মা বলতেন, শয়তানকে তার পাওনা দিয়ে দাও। সেখানে একজন ব্যক্তি আছেন যিনি একমাত্র কাজটি করেছিলেন যা বুদ্ধিমান ছিল, তিনি ছিলেন কাস্ট্রো। হ্যাঁ মহাশয়, তিনি সেখানে গেলেন আর পুঁজিপতিদের কাছে সব ছড়িয়ে দিলেন, আর সবকিছু ছিল, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সোনার মানদণ্ডে রয়েছে। তিনি কি করলেন? তিনি সেই সব বন্ড কিনে নিয়েছিলেন, যেভাবে পারেন তিনি টাকা নিয়ে নেন। তারপর তিনি কি করলেন? তিনি মুদ্রা নকল করলেন এবং এটি পরিবর্তন করলেন, সেগুলো সেখানে ফিরিয়ে আনলেন। এটাই একমাত্র জিনিস যা এই রাষ্ট্র করতে পারে। আপনারা কি সেই দিন সকালে লাইফ লাইনে শুনেছিলেন? কেন, আপনারা জানেন, যেমন আপনি সোনার বন্ড বিক্রি করেন, বন্ড ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, আর এই বর্তমান সরকার এখন কিসের জন্য টাকা খরচ করছে? কারণ সেই করের অর্থ যা এখন থেকে 40 বছর ধরে তারা সংগ্রহ করবে, তিনি সেরকম করেছেন। সেটা ওয়াশিংটন ডিসি থেকে লাইফ লাইন দ্বারা সারা দেশে প্রসারিত হয়েছে। করের অর্থ তারা খরচ করছে এবং বিদেশ কেনার চেষ্টা করছে, ঠিক আছে। তারা এটি যে কোনো উপায়ে দিচ্ছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন না? ঠিক এটা তারা যা করতে যাচ্ছে, বুঝলেন? এটা কি এখন যদি এই রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়, একমাত্র জিনিস যা এটা করতে পারে তা হলো ব্যর্থ হওয়া, একমাত্র জিনিস যা এটা করতে পারে তা হলো দেউলিয়া হয়ে যাওয়া। এটি একমাত্র বুদ্ধিমান কাজ, মুদ্রা পরিবর্তন করে, কিন্তু বর্তমান প্রশাসনের অধীনে তারা তা করবে না। রোমান ক্যাথলিক চার্চ বিশ্বের সোনার মালিক, আর তারা যা করবে তা হলো বিক্রি। এই ধনী ব্যক্তিরা ইত্যাদি পৃথিবীর, যেমন বাইবেল বলেছে, তারা ক্ষতির সম্মুখীন হওয়ার আগে কি করবে? দ্য ব্রাউন অ্যান্ড উইলিয়ামসন টোবাকো কোম্পানি, যার বেশিরভাগ ক্যাথলিক, যাই হোক, আর এই সমস্ত অন্যান্য জিনিস তারা কি করবে? তারা এটা মেনে নেবে এবং তারা রোম থেকে টাকা নেবে এবং তারপর সে তার জন্মগত অধিকার বিক্রি করে দিবে। রোম তাকে সমর্থন করে? হ্যাঁ মহাশয়, সে তাকে সমর্থন করবে, আর তাদের কাছে এখন যথেষ্ট নীতি আছে, তাদের মন্ত্রিসভায় যথেষ্ট আছে। দেখুন মহাশয়, কেনেডি কি চাইছেন, আর আপনি যখন এটি দেখেছেন অন্যদিন, আর ভোট দেওয়ার দরকার নেই, ভোট দিয়ে কি লাভ হবে যখন তারা কাগজে এটি লিখে দেয় এবং জনসাধারণের সামনে এটি প্রমাণ করেছিল এবং তারা এই সম্পর্কে কিছু করতে অস্বীকার করে। যখন তারা প্রমাণ করেছিল যে সারা দেশে মেশিনগুলো স্থাপন করা হয়েছিল, তারা মহাশয় কেনেডিকে মিথ্যা ভোটে নির্বাচিত করেছিল। বাইবেল কি বলে না যে সে প্রতারণার মাধ্যমে প্রবেশ করবে? অবশ্যই, একটি মিথ্যা ভোটের দ্বারা। এখন আমি ডেমোক্রেট পার্টির বিরুদ্ধে নই এবং রিপাবলিকান পার্টির বিরুদ্ধেও নই, কিন্তু আমি শুধু বাইবেল থেকে তথ্য তুলে ধরছি। ভোট দিয়ে কি লাভ, তারা জানে সেখানে কে যাচ্ছে। আপনাদের কতজনের সেই টেলিভিশনের সম্প্রচারটির কথা মনে আছে যেখানে দুজন মহিলা দাঁড়িয়েছিলেন আর একজন বললেন, আমি মহাশয় ভোট দিতে যাচ্ছি, অথবা একজন প্রোটেস্ট্যান্ট মহিলা বলেছিলেন, আমি মহাশয় কেনেডিকে ভোট দিতে যাচ্ছি। তারা বলেছিল, কেন? বললেন, কারণ আমি মনে করি তিনি মহাশয় নিক্সনের চেয়েও বুদ্ধিমান মানুষ, তিনি আরো ভালো রাষ্ট্রপতি হতে পারবেন। তারপর তিনি বললেন, তিনি একজন ক্যাথলিক মহিলা ছিলেন, আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? তিনি বললেন, আমি একজন ক্যাথলিক, একজন রোমান ক্যাথলিক, একজন অনুগত ক্যাথলিক। তিনি বললেন, এবং আমি মহাশয় নিক্সনকে ভোট দিতে যাচ্ছি। কেন? বললেন, কারণ আমি মনে করি মহাশয় নিক্সন একজন ভালো রাষ্ট্রপতি হতে পারেন, কারণ তিনি বিষয়গুলির সাথে বেশি অবগত আছেন, তিনি সমবাদের সাথে বেশি পরিচিত। সেই মহিলা মিথ্যা বলেছেন। আমাদের কাছে সেটা আছে, আমাদের যাকে তারা বলে আমাদের বিশ্বাসের প্রকৃত তথ্য, সর্বোচ্চ ক্যাথলিক বই যা কেনা যেতে পারে। আর সেখানে এটা বলা আছে, যদি একজন ক্যাথলিকের একটি টিকিট থাকে যিনি একজন প্রোটেস্ট্যান্টের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যদি একজন ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের পক্ষে ভোট দেয় তবে তাদের ক্যাথলিক চার্চের সহভাগিতা থেকে বহিষ্কার করা হবে, ঠিক? আর যদি একই কার্যালয়ের জন্য দুজন ক্যাথলিক দৌড়ে থাকেন তবে তারা সেই ক্যাথলিকদের বাছাই করবেন যিনি মাতৃগির্জার প্রতি অধিক অনুগত আছেন এবং তাদের জন্য ভোট দিন। দেখুন কিভাবে সে প্রতারণা, তারা কি করতে চেষ্টা করছে টাকা দিয়ে ক্রয় করার জন্য, কেন? তারা এটা ভাঙার চেষ্টা করছে, আর তারা এটা করছে এবং সে ভেঙে পড়েছে। আর এটা কি, এটা স্বর্ণের উপর নির্ভর করে। আর ক্যাথলিক গির্জা যাজকতন্ত্র পৃথিবীর সোনার মালিক, $168 billion। এখন আপনারা বুঝতে পারলেন তাকে সোনার মানদণ্ডে ফিরিয়ে দেওয়া, আর আপনারা শুধু আপনাদের বাড়িঘর এবং জিনিসপত্র রেখেছেন, কিন্তু আপনারা ক্যাথলিক গির্জার অন্তর্গত, এই রাষ্ট্রটি ক্যাথলিক গির্জার অন্তর্গত, পুরো জিনিসটি তারা তাদের মুদ্রার মাধ্যমে নিজের অধীনে করে নিয়েছে। বাইবেল কি এই কথা বলে না? এটাই সেই ছবি যা বাইবেল আমাদের দেখায়। আজ আমি যা বলার চেষ্টা করছি ভাই, তারা বলবে এটি একটি চমৎকার গির্জা তৈরি করবে, একটি প্রোটেস্ট্যান্টবাদ একত্রিত করবে, স্বাভাবিক চোখে ভালো লাগে, কিন্তু এই জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা। তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। একটি ঐশ্বরিক কার্যালয়ের দ্বারা যা তিনি তার মণ্ডলীকে নিযুক্ত করেছিলেন, এই আধ্যাত্মিক গুণাবলীর উপর মণ্ডলী গড়ে তোলার জন্য, আর এমন কিছুর উপর নয় যা পৃথিবীর সাথে সম্পর্কিত। পিতর বলেছেন, আর কারণ তুমি পলায়ন করেছ জগতের ক্ষয় হতে, অর্থের লালসা থেকে, এবং বড় সময়ের লালসা এবং আনন্দ এবং খাওয়া পান করা এবং আমাদের মধ্যে যে লালসা আছে, আপনি সেখান থেকে পালিয়ে এসেছেন, আর এখন আপনি নির্মিত হয়েছেন একটি নিবাসস্থান রূপে। আমি মণ্ডলীর উদ্দেশ্যে এটি সম্বোধন করছি। তিনি বলেছেন, আপনি এখানে, আপনারা কি এটা পড়েছেন? আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আমরা যখন দ্বিতীয় পিতরে এখানে এটি পড়েছিলাম, আপনারা কি এটা শুনেছেন? এখানে তিনি কি বলেছেন এটা শুনুন, এখানে কত সুন্দর লিখেছেন, তিনি কিভাবে এটি সম্বোধন করেন। ঠিক আছে, এখন তার কথা শুনুন যেমন তিনি কথা বলছেন, ঠিক আছে? পিতর, শিমন পিতর, যীশুখ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন তাহাদের সমীপে, ঈশ্বরে এবং আমাদের প্রভু যীশুখ্রিস্টের তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে সমস্ত বিষয় প্রদান করিয়াছে। কারা এই পৃথিবী এবং সবকিছুর উত্তরাধিকারী হতে যাচ্ছে? অবশ্যই প্রসঙ্গত, হ্যাঁ, ঠিক আছে। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ঈশ্বর স্বরূপতা সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আর এই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয়, এটা শুনুন, হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। অর্থের লালসা, বড় বড় জিনিসের লালসা, জনপ্রিয়তার লালসা, এই জিনিসগুলো এক বিশ্বাসের জন্য মৃত হয়ে যায়। আমরা চিন্তা করি না একটি তাবু বা একটি কুঠি, কেন আমি চিন্তা করব, বাঁচবো নাকি মরবো, নিমজ্জিত হই না ডুবে যাই, এটি সেই জিনিস যাতে আমি আগ্রহী। ঈশ্বরের রাজ্য, আমি আমার ঘরে রক্ষণাবেক্ষণ করি বা না করি, আমি আমার পরিবারকে রক্ষণাবেক্ষণ করি বা না করি, আমি কোনো কিছু রক্ষণাবেক্ষণ করি বা না করি, আমাকে খ্রিস্টকে বজায় রাখতে দিন, আমাদের মহিমা আর আশা। হে প্রভু, আমাকে গড়ে তুলুন এর মধ্যে, খ্রিস্টকে আমার মাথা হতে দিন যিনি আমার মাধ্যমে কাজ করেন, আমার ভিত্তির উপর, আমার বিশ্বাস যা তার উপর আছে। আমার মধ্যে সদ্গুণ, জ্ঞান, জিতেন্দ্রিয়তা, ধৈর্য, ঈশ্বর স্বরূপতা এবং ভাতৃস্নেহকে কাজ করতে দিন। হে প্রভু, এটাই আমার প্রার্থনা। আমি চিন্তা করি না বাঁচবো নাকি মরব, নিমজ্জিত হই না ডুবে যাই, নামধারী সংস্থা অথবা বিনা নামধারী সংস্থা, বন্ধু বা বন্ধুহীন, তাকে আমার মধ্যে কাজ করতে দিন। খ্রিস্টের সদ্গুণ, তার জ্ঞান প্রবাহিত হোক, যাতে আমি তাদের সেগুলি শেখাতে পারি। কারণ ঈশ্বর মণ্ডলীর মধ্যে প্রেরিত ভাববাদী শিক্ষক, পালক এবং সুসমাচার প্রচারকদের স্থাপন করছেন। ঈশ্বরের পুত্রের আগমনের সেই সিদ্ধতার জন্য, এই সমস্ত গুণাবলীকে নিখুঁত করার জন্য এবং এর মধ্যে আনার জন্য। এখানকার এই পাথরগুলো সেটার উপাদান, এটি এটির উপাদান। এই গুণগুলির প্রত্যেকটি তার অন্তর্গত এবং সেগুলি তার মধ্যে থেকে ঢালা হচ্ছে তার মাধ্যমে। আমেন। এখন 12টা বাজে, এগুলো সব কোথায় যাচ্ছে? আমেন। আপনারা কি তাকে ভালোবাসেন? আপনারা কি বিশ্বাস করেন? আপনারা শুনুন, আজ সকালে বোনকিট বললেন, ভাই বিল, আমি জানি না আপনার সাথে আর দেখা হবে কিনা, জানি না। সেটা আমাকে মেরে ফেলার মতো ছিল। বুঝলেন, তিনি মনে করেন তিনি বৃদ্ধা হয়ে যাচ্ছেন, এবং তিনি, আমি ঈশ্বরের কাছে তার এবং ভাই কিডের দীর্ঘ সময় জীবিত থাকার জন্য প্রার্থনা করেছি। আমি আপনাদের বলি, আমরা জানি না আমরা কতদিন একে অপরের সাথে থাকব। আমি জানি না কতদিন আমি আপনাদের সাথে থাকব। ঈশ্বর আমাকে জগৎ থেকে ডেকে নিতে পারেন, তিনি আমাকে অন্য কোনো সেবা কার্যের ক্ষেত্রে ডেকে নিতে পারেন, তিনি আমাকে কোথাও ডেকে নিতে পারেন, আমরা জানি না। কিন্তু আসুন, আসুন প্রাপ্ত করা যাক, আসুন আমরা এটি আমাদের উপর দিয়ে অতিক্রম করে যেতে না দিই, আসুন আমরা এটা নিই। এটা এখানে বাইবেলে আছে, এখানে এটা নমুনা অন্য সবকিছু। আর যদি এটি করার জন্য সময় থাকতো, আপনি একদিনে এটা করতে পারবেন না, আপনারা এটা জানেন, কিন্তু পুরো ব্যাপারটা একসাথে বেঁধে ফেলতে পারেন। দেখুন, যখন আমরা সে বার্তাটি সেখানে অধ্যয়ন করছিলাম, তখন আপনারা কি দেখেছিলেন যে পবিত্র আত্মা সেখানে দেওয়ালে কি করেছিলেন? দেখেননি কি তখন এখানে কতজন ছিলেন? বুঝলেন, নিশ্চিতভাবে ঠিক নিচে এসে একই চিত্রটি আঁকলেন প্রভুর সেই দূত। দেখুন, এটা সত্য, আপনি এটিকে ছেড়ে যেতে দিবেন না, এটা ধরে রাখুন বালুকেরা, এটা ধরে রাখুন, মনে রাখবেন, আপনার বিশ্বাসে সদ্গুণ, জ্ঞান, ধৈর্য গড়ে তুলুন। এখন এখানে আমি মনে করি, এখানে আমার কাছে একটি কাগজ ছিল, যদি আমি প্রচার করার সময় এটি কোথাও না ফেলে থাকি, ঠিক এখানে এটা আছে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনারা এটি দেখতে চান এবং এখানে এমন কিছু আছে কিনা তা দেখুন যা আপনি সক্ষম হতে পারেন, হয়তো এটি তার চেয়ে একটু ভালো নমুনা, যাতে আপনি এর কিছু অনুলিপি করতে সক্ষম হতে পারেন। আমি কেবল এখানে এটিকে টাঙিয়ে দিব, আর আপনারা এটি নিশ্চিতভাবে দেখতে পাবেন এবং এটি লিখে নিন। আর আমি চাই আপনারা এটি গ্রহণ করুন এবং এটি অধ্যয়ন করুন এবং এটি তুলনা করুন, আর তারপরে এটির উপর কাজ করুন। শুধু এটি অধ্যয়ন করবেন না, এটি তুলনা করবেন না, কিন্তু যখন আপনি করেন তখন এটির উপর কাজ করুন। এটি নিজের কাছে আন্তরিকভাবে নিন, এমন বলবেন না, ভালো, আমি এটা শুনে উপভোগ করেছি, আমিও করেছি। কিন্তু এটা শোনা এবং তারপরে গ্রহণ করা ভিন্ন জিনিস, বুঝলেন, বুঝলেন, এটা ভিন্ন, বুঝলেন। ঈশ্বরের গুণাবলী তৈরি করার জন্য 60টি যোগ্যতা রয়েছে, সেখানে 60টি মণ্ডলীর যুগ রয়েছে, যেখানে ঈশ্বর এই যোগ্যতায় মণ্ডলীকে নিয়ে এসেছেন। আর এটি করার জন্য তার কাছে 7 জন বার্তাবাহক ছিলেন, সেখানে 7, 7, 7 আছে। দেখুন, 7 হল ঈশ্বরের সমাপ্তির সংখ্যা এবং 3 হল ঈশ্বরের সিদ্ধতার সংখ্যা। সুতরাং সেখানে 3 আছে এবং 3টি 7 আছে। সুতরাং গাণিতিকভাবে, আধ্যাত্মিকভাবে, বাক্য দ্বারা, পবিত্র আত্মার সাক্ষী দ্বারা, এটা সব বিষয় একসঙ্গে মিলে সম্পন্ন করেছে। আসুন এটি অধ্যয়ন করি, আসুন আমরা আমাদের বিশ্বাসে এই বিষয়গুলি যোগ করি, যাতে আমরা খ্রিস্টের পূর্ণ গুণাবলীতে আসতে পারি। ঈশ্বরীয় প্রেম, ঈশ্বরের ভয়, একে অপরের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধার সাথে একত্রিত হয়ে, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, ভাতৃস্নেহ এবং ভগিনী স্নেহ কখনোই অশ্লীলতা নয়, পবিত্র আত্মার জীবনযাপনের বিশুদ্ধতা ছাড়া কিছুই নয়। বুঝলেন, একসাথে বসবাস করুন, একজন খ্রিস্টান হন, বিশ্বাস নিয়ে চলুন। ঈশ্বরের সদ্গুণ আপনার মাধ্যমে প্রবাহিত হতে দিন। ঈশ্বরের জ্ঞান, যখন এটা সঠিক এবং ভুল আসে, যখন শয়তান এমন কিছু উপস্থাপন করে যা ঠিক শাস্ত্রীয় নয়, তখন তা থেকে দূরে চলে যান। সেটা ঠিক, আমি কল্পনা করতে পারি যে সে প্রেরিতরা কখনো আমাদের মতো কার্য করেননি। তারা চারপাশে ঘুরতেন, সম্ভবত অল্প কথার লোক, যতক্ষণ না তারা বেদিতে উঠেন, তারা ভিতরে যান এবং তাদের যা করার কথা ছিল তা তারা করেন, আর বেরিয়ে যান। হ্যাঁ মহাশয়, তাদের কাছে ক্ষমতা ছিল, তাদের কাছে সদ্গুণ ছিল, তাদের কাছে মানুষদের সাথে কোনো তর্ক বিতর্ক ছিল না। তারা জানতেন যে তারা কোথায় দাঁড়িয়ে আছেন, এটাই। তারা জানতেন তারা কার উপর বিশ্বাস করেছিলেন। তারা আত্মায় চলতে থাকলেন, শুধু করেছেন। ঠিক যেমনটা আমি অন্য রাতে বলেছিলাম, একটি সামান্য সম্মতি, এটাই সবকিছু যা ঈশ্বরকে করতে হতো। তারপর কিছুই তাদের থামাতে পারত না। তারা প্রশ্ন করেনি, তারা অধ্যয়ন করেনি এবং আমাদের মতো গুনগুন এবং চিন্তা করেনি তাদের এটা অথবা ওটা করা উচিত কিনা। তারা এগিয়ে গিয়েছিল এবং এটি যেভাবে হোক না কেন তারা করেছিল। ঈশ্বরের কাছ থেকে শুধু একটি সামান্য সম্মতি, তারা এটা করে ফেলতো যত তাড়াতাড়ি সম্ভব। কেন? তারা কিভাবে এটা ঈশ্বরের কাছ থেকে একটি সম্মতি জানতে পারে? তাদের এখানে এই সমস্ত গুণাবলী ছিল, এই সমস্ত যোগ্যতাগুলি ছিল, আর ঈশ্বরের প্রথম সম্মতি এর প্রতিটি বিন্দুর সঙ্গে এক ছিল এবং তারা বাক্যের সঙ্গে, তারা জানতো এটা ঈশ্বরের বাক্য এবং তারা এগিয়ে গিয়েছিল। অন্য কিছুরও নিয়ে চিন্তা করতে হতো না। ঈশ্বর যখন বলতেন তারা চলে যেত। আমরা বলি ঈশ্বর আমাদের সাথে কথা বলেন এবং আমরা বলবো ঠিক আছে, আমরা শুরু করব, আমরা দেখব আমরা এই জীবন যাপন করতে পারি কিনা। প্রথম কথা, আপনারা জানেন কেউ আপনার মন খারাপ করে দেয়, ঠিক আছে, নিশ্চিতভাবে এটা শয়তান। আপনাদের দেখা উচিত যে আজ সকালে সে আমাকে এই সভা থেকে দূরে রাখার চেষ্টা করছিল। আপনাদের সাথে সেটা একবার হওয়া উচিত। ও অনুগ্রহ, আমাকে প্রত্যেক সময় লড়াই করতে হবে যখনই আমি একটি সভার কথা উল্লেখ করেছি। আর যদি আমি একজন অসুস্থের জন্য প্রার্থনা করতে যাচ্ছি এবং কেউ মারা যাচ্ছে আর পরিত্রাণ পায়নি, 10 মিনিটের মধ্যে 30টি ফোন চলে আসবে। যদি তারা এত দ্রুত করতে পারে আমাকে এটি থেকে দূরে রাখতে, ও ভাই ব্রানহাম, আপনাকে এটি করতে হবে, কিন্তু একটি প্রাণ ঝুঁকিতে আছে। অবশ্যই হ্যাঁ। অন্য রাতে আমাকে একটি স্থানে ডাকা হয়েছিল, একজন যুবক, আমি তার সাথে কয়েক বছর আগে সুপারমার্কেটে কথা বলেছিলাম, সে মদ্যপ হয়ে উঠেছিল। আমি ছেলেটিকে চিনতাম, একজন ভালো ছেলে, কিন্তু সে একজন পাপী ছিল, আর তাই তার মা ডেকেছিলেন। আমার মনে হয় তিনি কয়েকবার ডাক্তারকে ডেকেছিলেন, ডাকলেন আর তারা বিলিকে ডেকেছিলেন, এবং অবশেষে আমি বার্তা পেয়েছিলাম। আর যখন আমি বার্তা পেয়েছিলাম, সত্যতার সাথে, আমি আমার জীবনে কখনো এত সংঘর্ষ করিনি সেই ছেলেটির কাছে যেতে। আর যখন আমি সেখানে পৌঁছালাম, সে বেচারা আমাকে ভুলে গিয়েছিল, সে সেখানে শুয়েছিল অজ্ঞান হয়ে, আর সেই অবস্থাতেই ছিল। তার পিতা তার পিঠে হাত বুলানোর চেষ্টা করছিল আর বলছিল প্রিয়, আর তিনি প্রায় 50-51 বছর বয়সী ছিলেন আর বলছিলেন প্রিয় শান্ত হয়ে শুয়ে থাকো, আর সে উঠার চেষ্টা করছিল। তার বৃদ্ধ ছোট হাত ঠিক এত বড় তার চারপাশে ছিল। ছেলেটির এত ক্যান্সার ছিল যতক্ষণ না সে নিজে ক্যান্সার মতো ছাড়া আর কিছু ছিল না। তার শরীরের সব অঙ্গে ক্যান্সার ছিল, এমনকি তার রক্তে প্রবাহ ছিল ক্যান্সার সবকিছু, আর সে সেখানে উঠার চেষ্টা করছিল, আর এভাবে সে ছিল। আমি ওর হাত ধরে বললাম উড্রো, উড্রো, আমি ভাই ব্রানহাম। তার বাবা বললেন তুমি কি জানো না, এই হলেন ভাই বিল, উড্রো, এই হলেন ভাই বিল। আর সে বলল ও হ্যাঁ 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 এরকম। আর তার বাবা তাকিয়ে বললেন বিলি আপনি একটু দেরি করে এসেছেন। আমি বললাম খুব দেরি নয়, তিনি এখানে আছেন, আমি একটি লড়াই করছিলাম। আর তখন অন্য ছেলেরা, আরো কিছু ছেলেরা পাপীরা সেখানে দাঁড়িয়েছিল, তার কিছু আত্মীয়। আমি বললাম দেখো ছেলেরা প্রস্তুত হও, কারণ তোমরাও এই জায়গায় আসতে চলেছ, তোমাদেরকেও এখানে আসতে হবে, বুঝলেন? হয়তো এই ক্যান্সারের সাথে নয়, আপনি অন্য কিছু নিয়ে আসতে পারেন, মহাসড়কের বাইরে রক্তক্ষরণে মৃত্যু বা অন্য কিছু, আপনাদের এখানে আসতে হবে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, আমি অপেক্ষা করছিলাম দেখার জন্য যে আত্মা কি বলেন, অপেক্ষা করতে থাকলাম। প্রথম জিনিস আপনারা জানেন, আমি অনুভব করলাম সেই ছোট্ট সন্মতিটি, তার উপর হাত রাখো। আমি চারপাশে হাঁটলাম, বললাম তোমরা সবাই মাথা নত করো, তারা সবাই মাথা নিচু করলো, সেখানে 2-3 জন যুবক। আমি তার উপর আমার হাত রাখলাম, আমি বললাম হে প্রভু ঈশ্বর, এই ছেলেটিকে সে কি করতে চলেছে তা জানার জন্য সচেতন করুন। এই সকল বিষয়ের সাথে সম্মিলিত হওয়ার আগে সে মারা যাচ্ছে, এই শয়তান তাকে আহত করেছে, আর সে চলে যাচ্ছে, আর সে নিজের মৃত্যু পর্যন্ত পান করেছে, আর এখানে সে এই অবস্থায় আছে। আমি প্রার্থনা করি আপনি তার প্রতি করুণাময় হন। আর যখন আমি তার জন্য প্রার্থনা করেছিলাম, পরদিন সকালে সে উঠে বসে তার বাবার সাথে কথা বলছিল। বাস্টি রজার্স, যিনি তারা আমাকে এখানে হাসপাতালে ডেকেছিলেন, বেশি দিন হয়নি, আমি সেখানে সেই দিন ছিলাম মিল টাউনে প্রচার করার পরে, যেখানে ছোট্ট জর্জি কার্টার সুস্থ হয়েছিলেন, এটা আপনাদের সবার মনে আছে। এবং সেখানে যখন ভাই স্মিথ একজন ম্যাথডিস্ট প্রচারক বলেছিলেন কেউ যদি কখনো বাপ্তাজিত হয় যীশু খ্রিস্টের নামে আমার তাবুর নিচ থেকে বেরিয়ে যাও, এরকম সেখানে টোটেন ফোর্ডে সেখানে সেই সভাটি রাখা হয়েছিল। আর ও আপনারা মনে করতে পারেন সবকিছুর জন্য আমাকে দোষী করা হয়েছিল, আমি একটি কথাও বলিনি, এটা চলতে থাকলো। আমার কাছে একটা কর্মভার ছিল, প্রভু আমাকে একটি দর্শন দেখালেন, সেখানে একটি মেষ শাবক ছিল জঙ্গলে কোথাও আটকে ছিল। আপনাদের সবার দর্শনটি মনে আছে, আপনাদের প্রত্যেকের, আমি অনুমান করি আপনাদের মনে আছে, আপনাদের কি এটা মনে আছে? অবশ্যই, ঠিক আছে। তারপর আমি সেখানকার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শিকার করতে, আমি টোটেন ফোর্ডে গিয়েছিলাম, সেখানে ভাই রাইট জানেন আমরা চলে গেলাম, কি করবো বুঝতে পারছিলাম না। আমি 10 সেন্টের মূল্যের একটি ছোট সাবানের বাক্স কিনেছিলাম, আমি সেখানে যাচ্ছিলাম, সেখানে সিঁড়িতে দাঁড়িয়ে প্রচার করতে যাচ্ছিলাম। তিনি বললেন তিনি পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছেন কিছু কেনাবেচা করতে। আমি তার সাথে গেলাম, সেখানে একটি বড় পুরাতন ব্যাপটিস্ট গির্জা স্থাপন করা হয়েছিল, খালি পড়েছিল। প্রভু আমাকে বললেন ওখানে থামো, আমি বললাম ভাই রাইট আমাকে এখানে থাকতে দিন, আমি থেমে গেলাম। তিনি উঠে গেলেন এবং ফিরে আসেন। আমি সেখানে গিয়েছিলাম কিন্তু দরজা খুলতে পারলাম না। আমি বললাম প্রভু আপনি যদি এর মধ্যে থাকেন, আপনি যদি চান যে আমি গির্জার ভিতরে যাই, তাহলে আমার জন্য দরজা খুলে দিন। আমি সেখানে বসে চিন্তা করছিলাম, কারো আসার শব্দ শুনতে পেলাম, উপরে উঠে এলেন আর বললেন, আপনি কেমন আছেন? আমি আপনাকে বলবো। বললেন, আপনি গির্জার ভিতরে যেতে চান? আমি বললাম, হ্যাঁ মহাশয়। তিনি বললেন, এখানে আমার কাছে চাবি আছে। সভা শুরু করা হলো, প্রথম সপ্তাহে বেশি লোক ছিল না। প্রথম রাতে আমার একটি মণ্ডলী ছিল, ভাই রাইট এবং তার পরিবার। প্রথম জিনিস আপনারা জানেন, সপ্তাহের শেষে তারা এমনকি তাদের উঠোনে দাঁড়াতে পারেনি, খুব কষ্টে। তখনও সে মেষ শাবক আসেনি, ভাই হল সেই সময়ে সেখানে উদ্ধার পান। এখন তিনি সেখানকার পালক তাদের সকলকেই। এই মেষ শাবকটি কোথায় তা আমি খুঁজে পাইনি। কিছুক্ষণ পরে চার্চ অফ ক্রাশ থেকে পাহাড়ের নিচে সে ছোট্ট মেয়েটি 9 বছর 8 মাস চলতে পারেনি সেখানে শুয়েছিল, সেখানে সে ছিল। গল্পটা আপনারা সবাই জানেন। হ্যাঁ মহাশয়। আর সেই দিন বিকালে বাস্টি রজার্স, বড় বলবান অভিজ্ঞ ব্যক্তি, সেখানে দাঁড়িয়েছিলেন। আমি সেখানে হেঁটে গেলাম আর সেখানে ভাই স্মিথের মণ্ডলী আমাকে নিয়ে হাসতে থাকে, আমাকে নিয়ে ঠাট্টা করতে থাকে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম দেওয়ার জন্য। আমি টোটেনফোর্ডের ঘোলা জলে বেরিয়েছিলাম, সেখানে তাদের একটি ছিল সেখানে খালের উপরে, আর চিৎকার করছিলাম যতটা জোরে সম্ভব। কয়েকজন ডিকান আমার সাথে বেরিয়ে এলেন। আমি বললাম, আমি আজ বিকালে ঈশ্বরের পবিত্র ধর্মগ্রন্থের প্রতিনিধিত্বের জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম, আমি এখানে বাইবেলে পড়েছি যেখানে পিতর বলেছেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হও। আমি ঘুরে দাঁড়ালাম, বইটা একজন ডিকানের হাতে দিলাম। সেখান থেকে বেরিয়ে এসে বললাম, যার ইচ্ছা করে, যে নিজের পাপের জন্য অনুশোচনা করে, সে আসতে পারে। সেখানে জলে নেমে পড়লাম। আমি বললাম, আমার কাছে মনে হচ্ছে দূতেরা এখন প্রতিটি শাখায় বসে আছে, দেখছেন। ও আমা, যখন আমি প্রায় 2 বা 3 জনকে বাপ্তিস্ম দিয়েছিলাম, তখন পুরো মণ্ডলী, সেই সুন্দর রেশমের পোশাক পরা মহিলারা সেই জলে নামলেন, তাদের কণ্ঠের শীর্ষে চিৎকার করে। আমি যীশু খ্রিস্টের নামে তার সমগ্র মণ্ডলীকে বাপ্তিস্ম দিলাম। আপনারা এটা জানেন, আমার কাছে এর একটি ছবি আছে, সেখানে এটা ছিল। এটা কি ছিল? আপনার সদ্গুণ যোগ করা, বুঝলেন? এটাকে ছেড়ে দিন। ঈশ্বর জানেন কিভাবে এটা করতে হবে, ঈশ্বর জানেন কিভাবে এই বিষয়গুলো পূরণ করতে হবে। তারা যা চায় তা বলতে দিন, এটি কোনো পার্থক্য করবেন না, শুধু চলতে থাকুন। বাস্টি রজার্স সেখানে দাঁড়িয়ে আছেন, যখন তিনি সেটা দেখলেন, তিনি বললেন, তখন আমি আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি। আর তিনি তার ভালো পোশাক পরে জলে নেমে পড়লেন এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিলেন। প্রায় 3-4 বছর আগে তারা আমাকে এখানে নিউ আলবেনির হাসপাতালে ডেকেছিল, সেখানে তিনি ক্যান্সারে মারা যাচ্ছিলেন, সেটা তাকে খেয়ে নিয়েছিল। ডাক্তাররা তাকে পরদিন সকাল পর্যন্ত সময় দেন বাঁচবে বলে, বললেন তিনি এখনই মারা যাচ্ছেন, বললেন এখনই আসুন। আমি রুমে গিয়েছিলাম, যখন আমি তা করি সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করতে, তিনি বললেন, বিলি, ওই কোণে একটি মেঘধনুষ ঘুরছে। আর আমি দেখার জন্য ঘুরলাম। আমি বললাম, বাস্টি, এটি একটি নিয়ম, আপনি মরতে যাচ্ছেন না, রক্তের নিয়ম আপনাকে রক্ষা করে। আমি তার উপর হাত রেখে বললাম, প্রভু ঈশ্বর, সেই দর্শনটি কিভাবে প্রমাণ করে যে আপনি এখানে আছেন? আপনার নিয়ম এই যে তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। তার উপর হাত রাখলাম এবং সেখানে তিনি সুস্থ হলেন, তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর প্রায় চার বছর ধরে নদীর উপর নিচে মাছ ধরা সবকিছু চলছে। আর যেখানে ক্যান্সার পাকস্থলী খাদ্যনালীর আশেপাশে ছিল, এটিকে শক্ত করে দিয়েছিল, সেখানে এটি বড় শক্ত গিট ছিল। চিকিৎসকেরা, হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকেরা তাকে বলেছিলেন যে তাদের একটি কোবল্ট চিকিৎসক রয়েছে যা প্রসারিত করতে পারে। এক সময়ে আরো বেশি খাবার নিচে যেতে দেয়, তার পক্ষে বেশি খাবার খাওয়া কঠিন ছিল, তাকে খুব ধীরে খেতে হতো। তিনি এটা সম্পন্ন করতে গিয়েছিলেন, আমি জানতাম না তিনি সেখানে ছিলেন। তারপর যখন তারা তার উপর অস্ত্রোপচার করলেন, তখন জানতে পারলেন যে এটি তাকে খিঁচুনিতে ফেলেছিল আর তার আঘাত হয়েছে, আর এক পাশে এইভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, আর তিনি একমাত্র অর্ধেক কান্না করতে পারতেন, আর তার কাছে একটি পেন্সিল ছিল এইভাবে, আর এরকম করতেন, উ, আর তিনি তার ভালো হাত দিয়ে এভাবে কাঁপতে কাঁপতে লেখার চেষ্টা করেছিলেন। তার বাম পাশে আঘাত হয়েছিল, আর তিনি তার হাত দিয়ে লিখেছিলেন, যীশু রক্ষা করেন, 1900 এবং কিছু। তারা এটা বুঝতে পারেনি। তাই এখন যখন তার স্ত্রী বললেন, ভাই ব্রানাম, আমি জানি না তিনি এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। আমি বললাম, শ্রীমতী রজার্স, তার মানে এটা ছিল 1900 এবং কিছু, যখন তিনি সেখানে যীশুর নামে উদ্ধার পেয়েছিলেন এবং বাপ্তিস্ম নিয়েছিলেন, এটাই এখন তিনি পরিশোধ করছেন, তিনি মরতে ভয় পান না। আমি বললাম, প্রভু ঈশ্বর, তার প্রাণ রক্ষা করুন, আমি প্রার্থনা করি যীশুর নামে, আপনি তার জীবন রক্ষা করবেন। তার উপর হাত রাখলাম, আঘাত তাকে ছেড়ে যায়, খিচুনি থেমে যায়। আর তিনি বিছানায় উঠে বসলেন, আর তিনি এখনো সুস্থ আছেন, সাক্ষ্য দিচ্ছেন। আপনার বিশ্বাসে সদ্গুণ যোগ করুন, আপনার সদ্গুণে জ্ঞান যোগ করুন, আপনার জ্ঞানে জিতেন্দ্রিয়তা, আপনার জিতেন্দ্রিয়তায় ধৈর্য, আপনার ধৈর্যে ঈশ্বর স্বরূপতা, আপনার ঈশ্বর স্বরূপতায় ভাতৃস্নেহ, আপনার ভাতৃস্নেহে পবিত্র আত্মা এবং খ্রিস্ট আসবেন। কারণ ঠিক তার নিচে পবিত্র আত্মা হল যীশু খ্রিস্টের আত্মা মণ্ডলীর মধ্যে, ওই গুণাবলী প্রকাশ করার জন্য। ও আমা, এখানে এটা 12:15। এখানে নিচে আপনি কিছু হওয়ার আগে আমি কিভাবে এরকম হলাম, কারণ তিনি আমাকে প্রথমে ভালোবেসেছেন। আমি আজ সকালে তার কাছে আমার সমস্ত হৃদয় দিয়ে অঙ্গীকার করছি যে তার সাহায্যে এবং তার অনুগ্রহের দ্বারা আমি প্রার্থনা করি যে আমি প্রতিদিন অনুসন্ধান করব বিরামহীনভাবে, যতক্ষণ না আমি অনুভব করি এই সমস্ত প্রয়োজনীয় শর্তগুলির প্রত্যেকটি আমার এই ছোট্ট পুরনো দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে, যতক্ষণ না আমি জীবিত খ্রিস্টের প্রকাশ হয়ে উঠতে পারি, কারণ তিনি আমার মতো পাপস্বরূপ হয়েছিলেন যাতে আমি হতে পারি ঈশ্বরের ধার্মিকতা লাভ করতে পারি তার মতো। তিনি আমার স্থান নিয়েছেন, প্রভু এখন আমাকে তার স্থান নিতে দিন, কারণ সেই উদ্দেশ্যের জন্যই তিনি মৃত্যুবরণ করেছেন। কতজন ঈশ্বরের অনুগ্রহ দ্বারা সে একই জিনিস অঙ্গীকার করবেন, আমাদের মাথা নত করে এবং আমাদের হাত উপরে করে। আমি এটা অঙ্গীকার করি প্রভু, এই মণ্ডলী এটা অঙ্গীকার করে, যীশু খ্রিস্টের পূর্ণ গুণাবলী।